This track was downloaded from FusionBD.com.
Hello, 8920.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে হ্যালো 8920 তে। আজ কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সময় এখন 11:20। এবং যারা আমাদের রেডিওতে এই মুহূর্তে কান রেখেছেন তাদেরকে স্পেশালি একবার ওয়েলকাম করতে চাই, কারণ আপনারা জানেন যে বুধবারের রাত মানেই হচ্ছে এবিসির রাত। আমরা অনেক আদর করে অনেক ভালোবেসে বলে থাকি, কারণ এতটা ভালোবাসা আমাদের শ্রোতারা আমাদেরকে দিয়েছে বলেই। একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজারে। দেশ এবং দেশের বাইরে যারা আমাদেরকে এই মুহূর্তে শুনছেন তাদেরকে আমরা স্পেশালি আরো একবার ওয়েলকাম করতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে রমজানের যে পবিত্রতা, সেই পবিত্রতাকে আমরা ধরে চলেছি, সেই পবিত্রতাকে আমরা ধারণ করেছি পুরো মাস জুড়ে। এবং আমরা এখানে এমন কিছু মানুষকে হাজির করেছিলাম যাদের জীবনের গল্প আমাদেরকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে। তারা সমাজেরই মানুষ এবং আমরা বারবারই বলে থাকি হ্যালো 8920 পুরোপুরি সিলেবাসহীন একটা অনুষ্ঠান। এখানে স্পেশাল কোনো ক্যাটাগরি মেনটেন করা হয় না যে এখানে শুধুমাত্র ভালোবাসার গল্প কিংবা এখানে শুধুমাত্র কষ্টের কিংবা সাফল্যের কিংবা আনন্দের বিশেষ কোনো ক্যাটাগরি আমরা মেনটেন করি না। এবং আমরা বিশ্বাস করি জীবন যেহেতু বিভিন্ন রঙের রঙিন, সুতরাং জীবনের গল্প যে বিষয়টাকে কেন্দ্র করে বা যে অনুষ্ঠানে সেটাও হবে বিভিন্নভাবে রঙিন। আমরা আজকে হ্যালো 8920 62তম পর্ব পার করছি এবং অত্যন্ত গৌরবের সাথে বলতে চাই যে 62টি পর্বে হ্যালো 8920 যে সাফল্যের চূড়াতে পৌঁছেছে সেটা কেবলমাত্র আপনাদের ভালোবাসার দ্বারাই সম্ভব হয়েছে। প্রিয় শ্রোতা, আমাদের সাথে আজকে একজন না, মোট চারজন বন্ধু রয়েছে। চারজন বন্ধুর জীবনের গল্প কোনো না কোনো ভাবে একটি জায়গায় এসে মিলে যাবে, কিন্তু এখানে একজন হচ্ছেন আজকের জীবনের গল্প বলার জন্য সেন্ট্রাল ক্যারেক্টার আমরা বলবো। তার কাছে আমরা যাব, তার সাথে আমরা পরিচিত হব। তবে তার আগে বলে নিই, হ্যালো 8920 তে এসে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন। সেজন্য দুটো পদ্ধতি, একটা হচ্ছে ফোন নাম্বার এবং আরেকটি হচ্ছে ফেসবুক। ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। ফোন করবেন, ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন এবং তারপর আপনার জীবনের গল্পটি সারাংশ 2 মিনিটে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। আর একটি পদ্ধতি হচ্ছে ফেসবুক। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। আপনি ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন, যেখানে প্রায় 2,40,000 মতো মেম্বার রয়েছে। আপনি চাইলে আরো একভাবে খোঁজ করতে পারেন আরজে কিবরিয়া নামে, আরজে স্পেস KEBRIA। আবারও বলছি আরজে স্পেস KEBRIA। ওখানে যাওয়ার পরে দেখবেন যে পেজটিতে 2,40,000 উপরে মেম্বার রয়েছে সেটি হচ্ছে আমাদের হ্যালো 8920 পেজ। প্রিয় শ্রোতা, আর একটি নোটিস করতে চাই আপনাদেরকে যে আরজে কিবরিয়া এবং হ্যালো 8920 নামে আমাদের ফেসবুকে প্রায় 100+ ফেক পেজ আছে। শুধুমাত্র আসল পেজটি চেনার উপায় হচ্ছে যে পেজটিতে প্রায় 2,40,000 মতো মেম্বার রয়েছে এই মুহূর্তে, সেটি কেবলমাত্র আসল পেজ। আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে আজকে যে অনুষ্ঠানটি আমরা করছি সেটা নিয়ে পুরো সপ্তাহব্যাপী আমরা একটা প্রচারণা চালিয়েছি আমাদের ফেসবুকে। আমরা ওখানে বলেছিলাম যে এমন কিছু মানুষকে আমরা আমাদের হ্যালো 8920 তে নিয়ে আসছি যারা কখনো আলো চোখে দেখেনি, কিন্তু তারা তাদের জীবন দিয়ে, তারা তাদের কৃতকর্ম দিয়ে সমাজে অনেক বেশি আলো ছড়িয়ে যাচ্ছেন। চলুন, কারা রয়েছে আমাদের সঙ্গে, তাদের সঙ্গে আমরা একটু সিরিয়ালি পরিচিত হই। আমার হাতের ডান পাশে রয়েছেন, আপনি আপনার নামটা একটু বলবেন?
জি, আমার নাম হচ্ছে সাইদুল হক।
মিস্টার সাইদুল হক রয়েছেন আজকে আমার সঙ্গে এবং সাইদুল হকের সঙ্গে আরো 3 জন রয়েছে। আমি প্রথমে বলে নিয়েছি যে আজকের জীবনের গল্পের মূল ক্যারেক্টার হচ্ছেন সাইদুল হক। তার জীবনের গল্পে প্রাসঙ্গিক ভাবে আরো যে 3 জন চলে আসবে সেই 3 জনের সম্পর্কে আমরা একটু জানবো। ডান পাশে রয়েছে, একেবারে কত বছর বয়স আমরা উন্মুখ থেকে শুনবো, তোমার বয়সটা একটু বলবে প্রথমে?
আমার বয়স 12 বছর।
12 বছর। তোমার নাম?
আমার নাম মোহাম্মদ রাশেদ।
রাশেদ, রাশেদ রয়েছে, রাশেদের বয়স হচ্ছে 12 বছর। এবং রাশেদের ডান পাশে রয়েছে আমি যতদূর জানি শারমিন। শারমিন, আপনি আছেন এবং শারমিনের ডান পাশে রয়েছে হচ্ছে শরীফুল, রাইট?
আমি শরীফুল ইসলাম খান।
আচ্ছা, আমরা একটু গল্পের মূল যে জায়গাটা সাইদুল হক আপনার কাছে যেতে চাই। আপনি হ্যালো 8920 নিশ্চয়ই নিয়মিত শোনেন?
জি, আমি নিয়মিত শুনে থাকি।
আচ্ছা, তো আপনি একটু আমাদের হ্যালো 8920 যে বেসিক নিয়মগুলো আছে সেগুলো যদি আমাদেরকে একটু বলতেন, স্পেশালি আপনার বয়স এবং আপনার পড়াশোনার ব্যাপারটা যদি প্রথমে আমাদের শ্রোতাদেরকে একটু পরিষ্কার করতেন।
জি, ধন্যবাদ হ্যালো 8920 অনুষ্ঠানকে, অনেক অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে দাওয়াত করেছেন আজকে এখানে। আমার বয়স হচ্ছে 46, অর্থাৎ 46, এবং আমি 6 বছর বয়সে টাইফয়েডের দৃষ্টিশক্তি হারিয়েছি।
আপনি টাইফয়েডে দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং আপনার সাথে যে মানুষগুলো রয়েছে তার মধ্যে তিনজনের মধ্যে আমি বলবো দুজন পুরোপুরি দৃষ্টিহীন এবং আরেকজন আংশিক দৃষ্টিহীন।
আংশিক দৃষ্টি প্রতিবন্ধী জি
জি। রাশেদ, তুমি তো 12 বছর বয়স, তুমি কবে নাগাদ তোমার দৃষ্টিশক্তি হারিয়েছো?
আমার দৃষ্টি হারিয়েছি যখন আমার 9.5 বছর বয়স, তখন আমি তখন চোখ উঠে আমার আমি ধূমপানের পরে খুবই প্রবলেম দেখা দেয়। তারপরে দিয়ে আমি অপারেশন করি, অপারেশন করার পরে ভালো হয়নি।
9 বছর বয়সে তুমি তোমার দৃষ্টিশক্তি হারিয়েছো তাই তো?
জি।
আচ্ছা, এবং তুমি একেবারে এখন আর কিছু দেখতে পাও না?
জি।
ওকে, শারমিন আপনার কাছে একটু আসতে চাই, আপনার সম্পর্কে আমাদের শ্রোতা যারা রয়েছে তাদের কিছু একটু বলবেন খুব ছোট করে।
জি ভাই, আমি শারমিন, আমার বয়স যখন 3 মাস তখন আমার হঠাৎ করে শিশু ডায়রিয়া হয়। তো হবার পরে আমার ভিটামিনের অভাব দেখা দেয়। তো সেটা আসলে আমার মা বাবার, যেহেতু আমি প্রথম সন্তান না, তখন অত ডাক্তারের অতটা ইয়েও ছিল না।
জি।
তারপর ভিটামিনের অভাব হলে তারপরেও তারা আমাকে চোখের ডাক্তারের কাছেই নিয়ে যায়, কিন্তু চোখের ডাক্তার আমাকে ভুল ওষুধ দেয়, যার ফলে আমার চোখ মানে সে ভুল ওষুধের কারণে নষ্ট হয়ে যায়।
ওকে, আমরা জানি যে শরীফুল আপনি আংশিক দৃষ্টি প্রতিবন্ধী, আপনার কেসটা আসলে কি আমাদের ছোট করে যদি একটু বলেন।
জি ধন্যবাদ। আমি যখন ক্লাস 6 এ পড়ি তখন প্রথম খেয়াল করি যে আমার দৃষ্টি কমে যাচ্ছে। তো তখন ডক্টর দেখানো হয়, চশমা দিয়ে ট্রাই করা হয়, বাট আনফরচুনেটলি সেটা চশমার প্রবলেম ছিল না, সেটা হচ্ছে রেটিনার একটা পার্ট হচ্ছে মেকুলা, ওই মেকুলাটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে, কারণ বয়স বৃদ্ধির সাথে সাথে মেকুলাটা ক্ষয় হয়ে যাচ্ছে, দৃষ্টিশক্তি কমে আসছে।
এটার কোনো সলিউশন নাই,
বাইপাস প্রবলেম এটা।
ওকে, প্রিয় শ্রোতা, যে চারজন আজকে এখানে রয়েছে সেই চারজন সম্পর্কে আপনারা প্রথম যে ধারণাটুকু দরকার ছিল আপনাদের যে ওরা দৃষ্টি প্রতিবন্ধী এবং ওরা আজকে হ্যালো ইট 920-র আমি বলতে পারি যে ওয়ান সেট অফ পিপল যাদেরকে আমরা পেয়েছি যারা দৃষ্টি প্রতিবন্ধী। অ্যান্ড শুধুমাত্র তা না, আমি বলতে চাই যে সমাজে অসংখ্য দৃষ্টি প্রতিবন্ধী আছেন, তাদের রিপ্রেজেন্টেটিভ আমরা বলতে পারি। আমাদের গল্পের যে মূল সেন্টার, যে মানে কেন্দ্রীয় চরিত্র, যে তার কাছে আমরা যেতে চাই এবং তার জীবনের গল্পের মাঝখানে এই যারা এসছেন তাদের গল্পগুলো উঠে আসবে। মিস্টার সাইদুল হক, আপনি শুরু করুন, আপনার জীবনের গল্প কোথা থেকে শুরু করতে চান?
আমি শুরু করতে চাই এভাবে যে আসলে 6 বছর বয়সে আমি আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি, টাইফয়েড হয়েছিল। আমরা গ্রামে বসবাস করতাম, তো গ্রামে বসবাস করাতে হয়েছে কি যে সময় মতো ডাক্তার দেখানো হতো না, জ্বরে যখন আক্রান্ত হয় ডাক্তারের কাছে আমার মা বাবা নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে ডাক্তার হয়তো আমাকে 15 দিনে ঔষধ দিয়েছে, 15 দিন পরে হয়তো আবার যেতে বলেছেন, কিন্তু যেটা হতো বাস্তবতা যে গ্রামে বসবাস করাতে আমার মা বাবা আমাকে সময় মতো নিয়ে যেতে পারতেন না আর কি, বাড়িতে কাজ থাকতো বিভিন্ন কারণে। তো পরবর্তীতে দেখা গেছে যে একজন ডক্টর এসেছিলেন সুইজারল্যান্ড থেকে, ওনার কাছে আবার আমার চোখের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার জন্য আবার গেলাম। তো যাওয়ার পরে উনি বললেন যে সাইদুল হক, তোমার চোখের দৃষ্টিশক্তি আর কোনোদিন ভালো হবে না, এটা তো একেবারে নষ্ট হয়ে গেছে। তো তখন মা বাবা খুব ভেঙে পড়লেন, আমিও ভেঙে পড়লাম। তো উনি বললেন যে না, ভেঙে পড়া কিছু নাই, ওর দৃষ্টিশক্তি না থাকলেও ও জীবনে কিন্তু প্রতিষ্ঠিত হতে পারবে, আপনারা ওকে উৎসাহ দেন, আমি ওকে বলি, ওকে এখনই স্কুলে ভর্তি করে দেন। যাই হোক, তখন তো আর কিছুই বুঝতাম না। উনি আরো একটা কথা বলেন যে দেখো সাইদুল, তুমি যদিও চোখে দেখতে পাও না, তুমি নিজে লেখাপড়া শেষ করবে, তারপর তোমার এই কমিটির জন্য তুমি কিন্তু একদিন কাজ করতে পারবা। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কাজ করে যাচ্ছে, সুতরাং তুমিও বাংলাদেশের জন্য কাজ করবা, তুমি এখনই লেখাপড়া শুরু করো, তুমি আর দেরি করো না।
জি।
এরপরে আমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী, আমাদের বরিশালে একটা স্কুল ছিল, যে স্কুলটা হয়তো আপনারা জানেন যে বরিশাল ব্র্যান্ড স্কুল নামে পরিচিত আর কি, ওই স্কুলে আমি ভর্তি হই। তো ভর্তি হওয়ার পরে আমার শুরু হয় মূলত যুদ্ধ। ভর্তি হওয়ার পরে দেখি ব্রেইলে কোনো বই নাই, তারপরে প্রশিক্ষণ প্রাপ্ত আমাদের কোনো শিক্ষক নাই, তারপরে আমরা যে জায়গাটা থাকি, যে জায়গাটাতে ছিলাম, যে হোস্টেলে ছিলাম, সেই হোস্টেলটা আমাদের জন্য যোগ উপযোগী না, পরিষ্কার পরিচ্ছন্ন, ইত্যাদি বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে আমার আসলে লেখাপড়া শুরু হয়। তো লেখাপড়া শুরু হওয়ার পরে আমি সত্যি কথা বলতে, যেটা আমি না শুনে শুনে পড়াশোনাটা খুব ভালো পারি, কিন্তু বাস্তবতা যেটা ছিল আমি না অক্ষর চিনতাম না, অর্থাৎ আমরা ব্রেইলে পড়াশোনা করলেও কিন্তু হাতে দেখে দেখে আমাদের কিন্তু পড়ার একটা ব্যবস্থা আছে ওইখানে। তো আমি না অক্ষর চিনি না, কিন্তু এটা না আমার টিচার ধরতে পারে নাই যে আমি যে অক্ষর চিনি না, আমি যে শুনে শুনে, কিন্তু ক্লাসে আবার আমি ফার্স্ট হই। মজার ব্যাপারটা হচ্ছে যে ওই একজনকে বলি এটা পড়তো, তো ও পড়ে দিত, আমি না মানে শুনে শুনে পড়াটা খুব চমৎকার করে ক্লাসে বলতে পারতাম আর কি। তো টিচাররা মনে করতো আমি বোধহয় খুব ভালো স্টুডেন্ট আর কি। তো যাই হোক, এভাবে করে আমি স্কুল চেঞ্জ করি, অর্থাৎ বরিশালের স্কুলটা ছেড়ে আবার আমি ঢাকাতে একটা স্কুলে আসি, ওইটা হলো মিরপুর ১২তে একটা স্কুল আছে, ওয়ার্ল্ড ভিশন ব্লাইন্ড হোম নামে পরিচিত, ওই স্কুলটা আসে। ওই স্কুলটা আসার পরে আমার প্রতি একটু স্পেশাল কেয়ার নেওয়া হয়, যিনি টিচার ছিলেন উনি আমাকে খুব একটা স্পেশাল কেয়ার নিয়েছেন আর কি। ফলশ্রুতিতে আমি খুব তাড়াতাড়ি করে অক্ষর চিনে ফেললাম এবং খুব এক দুই বছরে মানে টু থ্রি পরে উঠে গেলাম ক্লাসে, মানে ভালো করাতে আর কি। যাই হোক, সব বাস্তবতা এই ব্রেইলে সত্যিকারই কোনো বই নাই, তো এভাবে করে আবার বরিশাল ট্রান্সফার হয়ে গেলাম, কারণ এখানে ছিল ৫ পর্যন্ত ঢাকাতে। এখন আমাদের কিন্তু এখানে বলি আমাদের কিন্তু কোনো হাই স্কুল নেই দৃষ্টি প্রতিবন্ধীদের পড়াশোনার জন্য, তো এখন বরিশালে যে বরিশালও তো হাই স্কুল নাই, আমি নর্মাল স্কুলে ভর্তি হলাম। আপনি মনে হয় শুনেছেন বরিশালে যে বিএম স্কুল নামে একটা স্কুল আছে, ওই স্কুলে ভর্তি হয়েছে। তখন ভর্তি হলে কি হবে, আমার তো বই নেই হাতে, আমি টিচার যেটা বলেন ওইটা শুনি, বাসায় এসে আমার যারা ভাই বোনেরা আছেন সেই ভাই বোনদের সহায়তা নেই, তারা আমাকে পড়ে শোনায়, তারা আমাকে ডিকটিশন দেয় ওই ব্রেইলে লেখার জন্য, তারপরে ব্রেইলে বই তৈরি করি, তারপরে আমরা পড়াশোনা করতে থাকি। তো এরকম করে পড়তে পড়তে এসএসসি পাস করে ফেলি। এই মধ্যে কিছু কিছু ঘটনা আছে, যেমন ধরেন ছেলেবেলায় যেটা হয়েছে, দেখতাম যে সবাই খেলাধুলা করে তো আমিও খেলতে যেতাম, কিন্তু দেখা যেত কি যে ওরা আমাকে খেলতে দিত না, বলছে এই তুমি তো চোখে দেখো না, তুমি তো দৃষ্টি প্রতিবন্ধী, তুমি আমাদের সাথে খেলতে পারবে না। তা আমার বাবা প্রায় বলে দিতেন সবাই, যাই ওরাও খেলতে না, ও খেলতে পারবে। আর আমি আসলে বাস্তবতা এতদিন ছিলাম যে পরিচিত জায়গাতে আমরা কিন্তু এই যে আমাদের যে দৃষ্টি প্রতিবন্ধী বন্ধুরা যেখানে আছে, হ্যাঁ আপনাদের অফিসে যদি আমাদের একবার দেখে দেন না, আমরা কিন্তু সব চিনে ফেলতে পারবো আর কি। তো আমার ওই খেলার মাঠে কিন্তু আমার একটা অভিজ্ঞতা ছিল, হাডুডু বলেন, হ্যাঁ আমি কিন্তু হাডুডু খেলতে পারতাম। তো বন্ধুরা খেলতে নিত না, কিন্তু আমার বাবা বলতো ওদেরকে ওরে খেলতে নাও না কেন, তো দেখা গেছে আমি কিন্তু ভালো খেলতে পারতাম। যাই হোক,
মানে নর্মাল খেলাটা সম্ভব, আপনি সেটা বলছেন তাই তো?
নর্মাল খেলাটা সম্ভব, কারণ আমার তো পরিচিত জায়গাটা। তো সুতরাং এভাবে করে আমি এসএসসি পর্যন্ত,
আমি এসএসসি জায়গাতে একটু আসতে চাই, আমি তার আগে একটু আপনার কাছ থেকে জানতে চাই সাইদুল হক, এই ব্যাপারটা নিয়ে আমাদের সাধারণ দৃষ্টি যাদের রয়েছে তাদের একটু কনফিউশন থেকেই যায়। যেমন ৬ বছর পর্যন্ত আপনি কিন্তু চোখে দেখতে পেয়েছেন, তারপরে গিয়ে আপনি পাননি, তার মানে আপনার দুনিয়ার রং সম্পর্কে আপনার ধারণা আছে, দুনিয়ার চারপাশটা সম্পর্কে আপনার ধারণা আছে। তো প্রশ্নটা হচ্ছে যে যদি ধারণা থেকেই থাকে, তাহলে একজন সাধারণ মানুষ, আমি যেরকম চোখ বন্ধ করে হাঁটতে পারি না, চোখ বন্ধ করে কোনো কিছু করতে পারি না, কারণ চোখ বন্ধ করলে তো আপনি যা আমি তাই একই রকম, তো আপনি চোখ না থাকার পরে সে আলোটা না পেয়েও আপনি আমার মতো করে নর্মালি সে কাজটা করতে পারেন, আসলে সেই সময়টাতে কিভাবে এই জিনিসটা কাজ করে, সেন্সটা কিভাবে কাজ করে?
আসলে আমরা দেখি না তাই না, কিন্তু না দেখলেও আমাদের কিন্তু সবসময় খেয়াল থাকে যে আমার ডানে কি আছে, আমার বামে কি আছে। অর্থাৎ যেমন ধরেন আমি আপনাকে আরেকটা উদাহরণ দেই, একটু এটা যদিও সামনে আসবে তারপর আগেই বলি, যেমন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এই ক্যাম্পাসের এমন কোন জায়গা নাই যে আমি চিনি না, কারণ আমাকে এক জায়গায় যখন নিয়ে গেছে ওই জায়গাটা আমার পায়ে এবং ওই জায়গাটা আমি চিনে রেখেছি যে এই জায়গায় বিল্ডিং আছে, এইখানে এই রাস্তাটা এরকম। হ্যাঁ আমরা অভ্যস্ত হয়ে যাই, যেখানে হাঁটি আমরা ওই জায়গাটা হাঁটতে হাঁটতে আমরা অভ্যস্ত জানি যে এখানে একটা গর্ত থাকতে পারে, এইখানে খাল আছে, এইখানে একটা সাঁকো আছে, এটা আমাদের না।
এবং অচেনা ভাবে অন্য জায়গা থেকে নিয়ে এসে ছেড়ে দিলেও আপনারা সেটা বুঝতে পারেন যে আমি এই জায়গাটায় আছি,
আমরা এই জায়গাটা আছি।
এবং এই জায়গাটা আমি কেন বলছি, আমার অদ্ভুত একটা ব্যাপার, আমি আমার শ্রোতাদেরকে একটু অ্যাটেনশন করতে চাই ব্যাপারটা নিয়ে। আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনে একজন বন্ধু পেয়েছিলাম, এক ক্যান্টিনে বসে আমরা খাওয়া দাওয়া করছি, তো সে কিন্তু জানে না আমি আছি এবং আমি ওভাবে কোনো কিছু শব্দও করিনি। সে কিছুক্ষণ পর আমাকে বলে দিচ্ছে কে কিবরিয়া নাকি, আমি খুব অবাক হয়ে গেলাম যে সে কিভাবে বুঝলো। হ্যাঁ আমি জানি না এখানে কোন সেন্সটা কাজ করে, মস্তিষ্কের কোন ইন্দ্রিয়টা কাজ করে, নিশ্চয়ই সায়েন্টিফিক এক্সপ্লানেশন আছে, তো আপনি যেটা বলছেন সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তারপর
আসলে আমি এখানে একটু ব্যাখ্যা দিতে চাই যে আমাদের যারা বন্ধু, আমাদের বন্ধুদের সাথে যখন আমাদের চলাফেরা হয় তখন আমরা তাকে একবার ধরেই আমরা তাকে চিনতে পারি, কারণ ও আমাকে খুব ভালোবাসে, আমিও ওকে খুব ভালোবাসি, আমরা একে অপরকে ধরাধরি করি। সুতরাং আমি এবার বলবো যে আমাদের যদি একটা জায়গাতে একবারের পর দুইবার যাই, আমরা জায়গাটা খুব সহজে চিনতে পারি। তো যাই হোক, এরপরে তো এভাবে করে আমি এসএসসি পাস করলাম, এরপরে আমি এইচএসসি তে ভর্তি হয়ে বরিশাল বিএম কলেজে, সেখানেও একই অবস্থায় পড়াশোনা করি। আমাদের তো ব্রেইলে কোনো বই নাই, এই কথাটা বারবার হয়তো আসবে, আমি জানি না শ্রোতারা বিরক্ত হবেন কিনা, কিন্তু ব্রেইলে বই না থাকার আমি ওখানেও আমি রেকর্ডার ব্যবহার করি এবং আমার টিচারকে আমি বলতাম যে স্যার আপনি যে লেকচারটা দিবেন যাতে আমি রেকর্ড করতে পারি সেইভাবে একটু লেকচারটা দিবেন। এভাবে করে আমি রেকর্ড করে নিই এবং আমার পরিবারের যারা সদস্য, আমার ছোট বোন, ছোট ভাই, এরা আমাকে খুব সহায়তা করেছে। আমি খুব বিরক্ত করতাম আমার ভাই বোনদেরকে যে এইটা একটু বলো, এই পৃষ্ঠাটা একটু বলো, এখান থেকে আমাকে নোট নিতে হবে, কারণ আমি চোখে আমার সমস্যা ঠিকই, দৃষ্টিপ্রতিবন্ধী, আমাকে তো পাশ করতে হবে পরীক্ষায়। ওরা খুব বিরক্ত হতো, বাট বিরক্ত হলেও ওরা কিন্তু আমাকে খুব সহযোগিতা করতো। তো এইভাবে করে বরিশাল বিএম কলেজ থেকে আমি ইন্টারমিডিয়েট পাস করি। আমার বন্ধু বান্ধব আমাকে খুব সহায়তা করেছে। একটা বন্ধুর কথা আজকে বলতে হয়, মুসা নামক আমার একটা বন্ধু ছিল, এখন স্কোয়াড্রন লিডার হিসাবে বিমানবাহিনীতে কাজ করে। আমাকে মজা হলো যে প্রতিদিন ও আমাকে ওর বাসা থেকে এসে আমাকে নিয়ে যেত কলেজে। তো আমি মনে করি যে বন্ধু বান্ধবরা আমাদের খুব সহায়তা করে। তো এভাবে করে কলেজ জীবন শেষ করলাম। এরপরে আমার পরিবার থেকে একটা বাধা আসলো যে তুমি এবার অনার্সে পড়বে, ঠিক আছে তুমি বরিশাল বিএম কলেজে ভর্তি হও। তা আমি বললাম যে না, আমি বরিশাল বিএম কলেজে পড়তে হবো না, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাই। এখন ওনাদের কথা হলো যে ঢাকা ইউনিভার্সিটি কেউ নাই, ঢাকায় আমাদের কেউ নাই, কোথায় থাকবো? আমাদের একটা বড় ভাই ছিলেন শহীদুল হক, ও ঢাকা ইউনিভার্সিটিতে তখন পড়া শেষ করছে। বলে যে না, পড়াশোনা যদি করতে হয় ঢাকা ইউনিভার্সিটি পড়বা, ঢাকা ইউনিভার্সিটি তুমি যা করতে চাও তাই করতে পারবা, কিন্তু তুমি বিএম কলেজে বলে তোমার ফ্রেন্ড হবে না, তোমার পরিচিত জগৎ তোমার কমে যাবে, সুতরাং তোমাকে ঢাকা ইউনিভার্সিটি আসতে হবে। আমি ঠিক ঢাকা ইউনিভার্সিটি আসলাম। ভর্তির সময় একটা ভর্তি পরীক্ষা দিলাম। তো ভর্তি পরীক্ষা দেওয়ার সময় আমি ইংলিশের চান্স পেলাম, মানে আমার ইংরেজিতে 111 ছিল। তো ওই সময় মমিন চৌধুরী সাহেব ছিলেন আর্টস ফ্যাকাল্টির ডিন, উনি আমাকে বললেন কি যে সাইদুল হক তুমি ইংরেজিতে যেও না, ইংরেজি খুব কঠিন হবে, তোমাদের ব্রেইলে কিন্তু বস্তুগুলো পাওয়া যাবে না, তুমি ফিলসফিতে পড়ো, ফিলসফি সাবজেক্টটা ভালো, তো এই সাবজেক্টটা যদি পড়ো এতে তোমরা সহজে ক্যারি করতে পারবে। এবং স্ক্রাইবার আমরা যে লিখি যখন পরীক্ষায়, আমাদের সঙ্গে কিন্তু কিবিয়া ভাই একজন স্ক্রাইবার থাকে, অর্থাৎ আমরা ডিকটেশন করি ও শুনে শুনে এটা লিখে দেয়।
হ্যাঁ, সেটা আমি জানি, আমিও জীবনে বেশ কয়েকবার থেকেছি আমার ইউনিভার্সিটি।
তো আপনি মনে ছিলেন যে আপনার একটা অভিজ্ঞতা আছে। তো উনি আমাকে বললেন যে তুমি এই সাবজেক্টটা নিলে তোমার জন্য এটা সহজ হবে। তো ওনার কথা শুনলাম, আমি ফিলসফিতে ভর্তি হলাম। ফার্স্ট ইয়ার শেষ করছি, সেকেন্ড ইয়ার শেষ করছি, থার্ড ইয়ার শেষ করছি, আমার মনে একটাই বাধা, ব্রেইলে বই নাই। তারপরে দেখলাম দৃষ্টি প্রতিবন্ধী মানুষেরা চাকরি পাচ্ছে না। তারপরে দেখলাম সামাজিক মর্যাদার দিক থেকে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী বন্ধুরা অনেক পিছিয়ে আছে, তারা সমাজের মূল কর্মকাণ্ডে মূল স্রোত ধারায় তারা নেই। এইসব দৃষ্টিভঙ্গি থেকেই আমার মনে একটা চিন্তা জাগলো যে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কিছু করা দরকার। আমি এখানে একটু হয়তোবা সময় পাবো কিনা জানি না,
আপনার হাতে প্রচুর সময় আছে।
ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি একটা অ্যাসোসিয়েশন দাঁড় করি ব্লাইন্ড ছেলে মেয়েদের নিয়ে, এবং ওই সময় ভাইস চ্যান্সেলার সাহেব ছিলেন অধ্যাপক মান্নান সাহেব, ওনাকে আমি একদিন রাত্রে 11টার সময় ফোন দিলাম যে স্যার আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই আমাদের দৃষ্টি প্রতিবন্ধীদের কিছু সমস্যা নিয়ে। উনি আমাকে চুপ থেকে বললেন যে ঠিক আছে, কাল সকাল বাসায় চলে আসো। আমাদের আরো কয়েকজন দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু ছিল, নিয়ে বাসায় চলে গেলাম। যে বললাম যে স্যার দেখেন আমাদের ব্রেইলে বই নাই, আমাদের পরীক্ষার সময় অনেক সমস্যা হয়, আমরা সময় কম পাই, তারপরে আমাদের বিভিন্ন হলে থাকতে দেওয়া হয় না, তারপরে বললাম যে আমাদের খরচ অনেক বেশি লেখাপড়ার, আমাদের একটা স্কলারশিপ দেওয়া দরকার, আমাদেরকে পিএইচডি করতে দেওয়া হয় না। এই কথা করতে বলার পরে উনি বলে যে সাইদুল্লাহ এটা তো কোনো সমস্যা না, তুমি একটা কাজ করো, আমি টিএসসি তে একটা জায়গা করে দেই, টিএসসি তো চেনে নি সব সবার পরিচিত জায়গা, টিএসসি তে একটা জায়গা করে দিই, তুমি ওইখানে বড় করে একটা অনুষ্ঠান করো, আমি সবকিছু করে দেবো। তো ওনার কথা মতো আমরা ওইখানে একটা অনুষ্ঠান করলাম, এবং আগে পরে যারা পাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সবাইকে ডাকলাম, দেখে বললাম যে দেখো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সমস্যা, তো মান্নান স্যার আজকে আমাদের কথা শুনবেন, আপনার সবাই আসেন। আসার পরে স্যার আবার একটা লিস্টও দিলেন যে কাকে কাকে দাওয়াত করতে হবে, যারা সিনেটের সদস্য সবাইকে দাওয়াত দিলাম, আমরা আমাদের কথাগুলো বললাম। আমাদের স্যার বললেন যে ঠিক আছে, এবার স্যার আমাদের বক্তব্য রাখবেন আমাদের উদ্দেশ্যে। উনি বললেন যে তোমরা এমনই কতগুলো দাবি জানিয়েছো যেটা কোনো ঘটনাই না আমার জন্য, যে এটা তো একটা খুব বড় দাবি না তোমাদের জন্য, তোমরা পড়তে চাচ্ছো, তোমরা পিএইচডি করতে চাচ্ছো, তোমরা পরীক্ষায় লিখতে চাচ্ছো, তোমরা বিভিন্ন হলে থাকতে চাচ্ছো, এটা তো একটা ভালো সুবিধা। এরপরে উনি আমাদের সব দাবিগুলো মেনে নিলেন। এবং আপনি জেনে খুশি হবেন যে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম মাত্র 2-3 জন স্টুডেন্ট ছিল, আর এই মুহূর্তে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 70-80 জন দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রছাত্রী পড়াশোনা করছে। যাই হোক, এই ছাত্র জীবন থেকে কিন্তু কাজ শুরু হয়। তারপরে যখন আমরা হলে থাকতাম, আমি সেই হলে দেখতাম বিভিন্ন দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা আসতো বিভিন্ন কাজে, ভাই একটা চাকরি দিয়ে দেন। ওরা মনে করতো কি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমরা বোধহয় বিরাট কিছু করতে পারি, আমরাও যে ছাত্র এটা কিন্তু ওরা মনে করতো না। ওরা মনে করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া মানি হলো বিশাল ব্যাপার। তো আমি আবার মনে কর সবাইকে ফোন দিতাম, ছাত্র জীবন এটা সাহস বেশি ছিল, বিভিন্ন ব্যাংকের এমডি, বিভিন্ন কর্পোরেশনের চেয়ারম্যানকে ফোন দিতাম যে স্যার আমরা একটু আসতে চাই, আমাদের এই দৃষ্টি প্রতিবন্ধীদের এই সমস্যা আছে, একটু কথা বলতে। ঠিক আছে আসো, এবং ওনারা গ্রহণ করতেন আমাদের, যেতাম। এবং ছাত্র জীবন থেকে আসলে বিভিন্ন দৃষ্টি প্রতিবন্ধী মানুষের ছোটখাটো চাকরি, তারপরে স্কুলে ভর্তি বলেন, কলেজে ভর্তি বলেন, এই কাজগুলো করার চেষ্টা করেছি। এখন এই দীর্ঘ পথ আসতে, যে কথাটা আমি আগে বলেছি যে দৃষ্টি প্রতিবন্ধীদের মর্যাদা, তাদের চাকরি, তাদের কর্মসংস্থান, শিক্ষা, এই সব কিছু নিয়ে চিন্তা করলাম যে একটা প্ল্যাটফর্ম হওয়া দরকার, যে কিভাবে এই প্ল্যাটফর্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধীদের কথা বলা যায় মানুষকে, এবং আমাদের সরকারের কাছে আমাদের এই প্রতিবন্ধীদের কথা তুলে ধরা যায়।
আচ্ছা, ঠিক এই জায়গাটা থেকে আমি ফিরে আসবো, তবে তার আগে আমি বাকি তিনজন সদস্য যারা এখানে আছে তাদের জীবন থেকে আমি কিছু কিছু আপনার মতো করে তুলে নিয়ে আসতে চাই। শরীফুল, আপনার ক্ষেত্রে ব্যাপারটা কি ছিল? আপনি তো বললেন যে আপনার ছোটবেলা থেকে শুরু হয়েছিল, যেটা এখন মোটামুটি এসে আপনি ফ্লেভারটা বুঝতে পারছেন যে হ্যাঁ আপনি সেদিকেই চলে যাচ্ছেন। এবং ডাক্তার কি বলেছে যে কবে নাগাদ আপনি ফুল
ওটা হয়ে যাবেন? আসলে কি ডক্টর যেটা বলে, ডক্টর তো আসলে সবসময় বলে না যে এটা একেবারে জিরো হয়ে যাবে, বাট নিজেকে বুঝে নিতে হয়। এবং মেন্টাল প্রিপারেশনের যে ব্যাপারটা যে আমি একদিন এরকম হয়ে যাবো, ওইটা থাকতে হয় আর কি। তো কিছু কিছু মানুষকে দেখে আসলে আমরা নিজের মধ্যে যে আশার আলো সেটা জ্বালিয়ে।
এখন কি পরিমাণ দেখতে পান আপনি?
এটা আসলে ভাই এই কোশ্চেনে আনসার করা খুব কঠিন, কারণ লো ভিশন জিনিসটা সম্পর্কে খুব গবেষণার ব্যাপার আছে। হ্যাঁ, আসলে সবাই এই ব্যাপারটা জানে না যে ক্ষীণ দৃষ্টি সম্পন্ন লোক যে আছে, যেমন আমার হাঁটা চলা দেখলে কেউ বুঝতে পারছে না যে আমার,
আপনার ফেস দেখলে বোঝা যায় না যে আপনার দৃষ্টিতে কোনো সমস্যা।
হ্যাঁ, কিন্তু আমি সেটা ফেস করছি।
মানে কি দুচোখেই হচ্ছে একসাথে নাকি একটা একটা করে?
না, দুচোখেই,
দুচোখেই সেম একই ভাবে হচ্ছে, এবং আপনাকে সেটা মেনে নিতেই হচ্ছে, কিছু করার নেই এখানে। ওকে, আপনার লাইফের প্যারাডাইম সম্পর্কে আমরা একটু জানতে চাই।
আসলে
শুধুমাত্র স্পেশালি এই জায়গাটাকে কেন্দ্র করে যে কোন ধরনের কোন আপনার নিজের ফিলিংসটা কি বা চেঞ্জেস গুলো কি?
চেঞ্জেস গুলো আসলে এখনো ওইভাবে হয় নাই, কারণ আমার আশেপাশে যারা আছেন, আমার বন্ধুরা হয়, বাবা মা অথবা বন্ধু বান্ধব, তারা আসলে আগে যেরকম আমাকে দেখতো এখন ওরকম দেখে।
আপনার যদি গভর্নমেন্ট জব বা অন্য কোনো জবের ক্ষেত্রে বা যে কোনো জায়গায় আপনি কাজ করতে যান, সেক্ষেত্রে আপনি ভবিষ্যতে অনেক বড় ধরনের প্রবলেমে পড়বেন, বা সেক্ষেত্রে আপনার মেন্টাল প্রিপারেশন, মানসিক অবস্থা?
মানসিক অবস্থা তো ঠিক কোন একটা ফ্রাস্ট্রেশন কাজ করে মানুষের মধ্যে, অন্তত আমার মধ্যে কাজ করে যে হ্যাঁ আমার বন্ধুটা পারতেছে, আমি কেন পারতেছি না, বন্ধু বান্ধব সবাই চাকরিতে ঢুকে যাচ্ছে, আমি পারতেছি না, এটা একটা
মানে এক ধরনের বাধা কি এখনই শুরু হয়ে গেছে?
বাধা, হ্যাঁ এক ধরনের বাধা। আসলে কি আমি তো মানে দুইটা পড়ার পদ্ধতি আছে, একটা হচ্ছে সাইটেড পড়া, আর একটা হচ্ছে ভিজুয়াল ইম্পেয়ার যারা তাদের পড়া। আমি সবসময় সাইটেড পড়াশোনা করে আসছি, যেহেতু অ্যাকাউন্টিং এ পড়ছি, তো এখন আমাকে ট্রান্সফার করতে হচ্ছে ভিজুয়াল ইম্পেয়ার যে ব্রেইলে পড়া বা রেকর্ডিং সিস্টেম ওটাতে ট্রান্সফার করতে। সো ট্রান্সফার করাটা একটু কঠিন, যেমন আমি আমার লাইফে কোনোদিন রাইটার নিয়ে পরীক্ষা দিই নাই, কিন্তু চাকরির ক্ষেত্রে আমাকে দিতে হবে পরীক্ষা। সো এটা একটা মেন্টাল প্রেশার যে আমি কিভাবে
ক্ষেত্রে কেন দিতে হবে
চাকরির ক্ষেত্রে, যেটা সেটা হচ্ছে চাকরির পরীক্ষাটা হয় খুব ইম্পর্টেন্ট পরীক্ষা, এবং সেটা হচ্ছে ওএমআর শিট ফিল আপ করার যে ব্যাপারটা, এটা আমি ফিল আপ করতে পারি না এখন।
মানে এটা আপনি আর চোখে
ক্যাপাবিলিটি, এবং আমার ফ্রেন্ড ছিল রাজীব, ও আমার সব ওএমআর গুলো ফিল আপ করে দিত, আমার চাকরির ক্ষেত্রে তা না।
আমি যেটা ধারণা করেছিলাম যে না আপনার ব্লাইন্ডিং যে প্রসেসটা সেটা বোধহয় এতটা খারাপ লেভেলে এখনো নামেনি, যে আপনার গভর্নমেন্ট জবে আপনি ঢুকে গেলেন, তারপরে গিয়ে আপনি ধীরে ধীরে ওরা বুঝতে পারলো যে না আপনি এটা, কিন্তু আপনার তো এখন গভর্নমেন্ট জবে ঢোকার শুরুতেই বুঝতে পারবে যে আপনি ইউ আর ইন দ্য প্রসেস,
রাইট?
এবং সেক্ষেত্রে আপনার কোন ধরনের কোন সমস্যা বা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তো আমার মনে হয় এক ধরনের সমস্যা রয়েছে যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের?
বর্তমানে কিছুটা যে বাধাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে আমাদের সাইদুল ভাইদের অবদানের কারণে, যেমন কোটা সিস্টেম আসছে বা রাইটার, যেমন এই 34 BCS যেটা গেল সেখানে আগে কিন্তু মানে সরকারি পরীক্ষায় রাইটার নেওয়া ভিজুয়াল ইম্পেয়ারদের খুব কঠিন ছিল, বাট 34 BCS কিন্তু যেটা খুব সহজ ছিল, অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে আশা করি সেভাবে সহজ হয়ে আসবে। তো আস্তে আস্তে বাধাগুলো যাচ্ছে।
ওকে, আমি যেটা জানতে চাইবো আপনাদের সবার কাছে সেটা হচ্ছে যে সামাজিক বাধা শুধুমাত্র না, ব্যক্তিগত জীবনের যে বাধাগুলো সেগুলো যেন আজকের হেলোইন 920 তে খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে উঠে আসে। হ্যাঁ, সামাজিক বাধার ক্ষেত্রটা আমরা কিন্তু মোরালের সবাই জানি, কিন্তু ঘরের মানুষের কাছে আপনি কেমন, একেবারে কাছের মানুষের কাছে আপনি কেমন, বন্ধুদের কাছে আপনি কেমন, মানে এই যে ব্যক্তিগত প্রতিবন্ধকতাগুলো সেগুলো যেন আজকের হেলোইন 920 তে উঠে আসে। কারণ আমরা বিশ্বাস করি সামাজিক প্রতিবন্ধকতা দূর হলে শুধুমাত্র সমাজ পাল্টাবে না, ব্যক্তিগত প্রতিবন্ধকতাগুলো দূর হতে হবে। আমি ডান পাশে একটু রাশেদের কাছে আসতে চাই। রাশেদ, শুনতে পাচ্ছ আমাকে?
জি।
আচ্ছা, তুমি কি এখন পড়াশোনা করছো?
জি।
কিসে পড়ছো?
আমি এখন পঞ্চম শ্রেণীতে পড়ি।
ক্লাস ওয়ানে পড়ো তুমি?
জি।
আচ্ছা, কোথায় পড়ো তুমি?
রূপনগর আবাসিক 12 আনন্দ ভবন বিদ্যালয় থেকে লেখাপড়া করি।
আচ্ছা, তোমরা কয় ভাই বোন?
আমরা এক ভাই এক বোন।
তোমার বোনের কি অবস্থা?
আমার বোন এখন চাকরি করে।
আচ্ছা, তোমার আব্বু আম্মু তোমাকে কিভাবে দেখে?
আমার আব্বু নেই, আমার মা আছে, কিন্তু আমার মা আমাকে আগে যেরকম দেখতো ঠিক সেরকমই এখন আমাকে দেখে।
আচ্ছা, তোমার কোনো ফ্রেন্ড আছে?
ফ্রেন্ড আছে, আমার স্কুলে অনেক ফ্রেন্ড আছে।
আচ্ছা, তোমার কি ধরনের সমস্যা হয় এই যে এই দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার পর থেকে?
দৃষ্টি প্রতিবন্ধী হয়ে আমার যে সমস্যাটা ছিল যে আমি সাইডে পড়া করেছি কিন্তু প্রতিবন্ধী হওয়ার পর আমি পড়া করতে পারিনি, এখন যে আমি আবার এখন পড়া করতে পারছি তার জন্য আমার একটু সুবিধা হচ্ছে। এখন আমার যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা অনেক কেটে গেছে।
আচ্ছা, ব্রেইল পদ্ধতিতে তুমি পড়াশোনা করছো, আগে কোন ক্লাস পর্যন্ত পড়েছো?
আগে প্রথম শ্রেণীতে পরীক্ষা দিয়েছিলাম, পরে পরীক্ষা শুনেছি, সেখানে হওয়ার পরে
কারণ একটা ছেলে আমাদের সমাজে, আপনারা জানেন যে পুরুষতান্ত্রিক একটা মানসিকতার মধ্যে আমাদের সমাজটা বড় হচ্ছে, একটা ছেলে ব্লাইন্ড হলে যতটা কনস্ট্রেইন বা যতটা সমস্যা সমাজ কিংবা পরিবারের কাছ থেকে ভোগ করে তার চেয়ে একটা মেয়ে অনেক গুণ বেশি করে। তো সেই জায়গা থেকে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনার ছোটবেলা থেকে আপনি শুরু করুন, আপনার লাইফের স্প্যানটা আমরা একটু জানতে চাই, কি হয় এবং কি অবস্থায় আছেন এখন?
আমি তো বললাম ভাইয়া যে ডাক্তারের ভুল চিকিৎসায় আমার চোখ নষ্ট হলো, পরে আমার মা বাবা অনেক চেষ্টা করেছে, অনেক ডাক্তার দেখিয়েছে ভাইয়া, কর্নিয়া দুটোই সংযোজন করা আমার।
আচ্ছা,
কিন্তু ভাইয়া ওই যে আমাকে যে ভুল ওষুধটা দেওয়া হয়েছিল ওর কারণে আমার চোখের শিরা গেছে শুকায়, তার জন্য এখন আর কর্নিয়া ধরছে না। এখন একটা গাছ মনে করেন আপনি একটা কলপের গাছ লাগাবেন, যদি আপনার মাটিটা ভালো না হয় ভাইয়া তাহলে তো গাছটা বাঁচবে না। তো আমি যখন চোখ লাগাই ভাইয়া আমার খুব মনে পড়ে ভাইয়া, সে দৃশ্য বলতে পারবো না। লাগানোর পরে ভাইয়া যখন 7 দিন পরে চোখটা খুলে ভাইয়া আমি কিন্তু দেখতেছি উপরে ফ্যান ঘুরতেছে, আলো দেখতেছি, জানেন আমার মা দাঁড়ায় আছে, চেহারাটা ভালো বোঝা যাচ্ছে না ভাইয়া, তবু আমি দেখতেছি। তখন আমার মনে হচ্ছে ভাইয়া আমাদের দেখতে পাবো। পরে ভাইয়া এরকম আমি 4-5 দিন ধরে ভাইয়া আমার সামনে কলা ধরে, প্রথমে বলে কি মা মনি এটা হলো কলা, প্রথমে আমাকে চিনায় আমার মা, এটা হলো ডিম, জিনিসপত্র দেখায়, পরবর্তীতে দেখায় ভাই সে জিনিসগুলো আমি এবার বলতে পারি হ্যাঁ এটা এই এটা ওই। কিন্তু ভাই আস্তে 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 আবার আমার চোখের আলো নিভে যায়। পরে 2-2 বার কর্নিয়া সংযোজন করার পরে ডাক্তার বললো যে একটু শিরা শুকায় গেছে, যার জন্য এদেশে আর এটা সম্ভব না, বিদেশে যদি সম্ভব হয় তো আপনারা বিদেশে, কিন্তু ভাই আসলে বিদেশে পাঠানোর মতো আমার মা বাবার তো অ্যাবিলিটি নেই, হয়তো ভাই আমি যদি অন্য দেশে যেতে পারতাম বা যদি অন্যভাবে চিকিৎসা করতে পারতাম আমার একটা চোখ যদি ভালো হতো ভাইয়া তাহলে আমার মনে অনেক দিয়ে থাকতো যে না আমি একটা চোখ আমার ভালো হয়েছে বা আমি দেখছি, কিন্তু ভাই এই দেশে আমার কোনো চিকিৎসা নেই। কিন্তু ডাক্তারে বলছে যদি একে বিদেশে নিয়ে যাওয়া যায় তাহলে শিরা চেঞ্জ করে এর চোখে লাগালে ইনশাল্লাহ দেখতে পাবে, কিন্তু ভাই সেটা তো অনেক খরচের ব্যাপার। তারপরে আমার মা চাকরি করতেন, স্কুল টিচার ছিলেন, আমার বাবা ডিসি অফিসে চাকরি করতেন, এখন আমার মা বাবা কেউ কিন্তু বেঁচে নেই ভাইয়া। পরে আমাকে আমাদের ওখানে একটা স্কুল ছিল নড়াইলে, ওখানে ভর্তি করে দিল, অন্ধ স্কুল। তো ভর্তি করে দেওয়ার পরে ভাই আমি বেশি পড়তে পারি নাই, যেটা সত্যি কথা আপনাকে বলবো, আমার মা চাকরি করতেন, আমাকে নিয়ে যাওয়ার লোকের খুব অভাব ছিল, মানে আমাদের বাসা থেকে 5 মাইল দূর ছিল স্কুলটা, আমার পক্ষে তো একা যাওয়া সম্ভব নয়। তো আমি এরকম ঠেলে ঠেলে কোন রকম ভাই ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করলাম, পরে আর আমার পড়াশোনা হলো না ভাইয়া। পরে আমার মা বাবা আমার এক খালাতো ভাইয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিল।
কত বছর বয়স ওটা? জানতেন যে এত অল্প বয়সে মেয়ে বিয়ে দাও একেবারে?
আমার বাবা অবশ্য দিতে চেয়েছিল না, আমার মার খুব ইচ্ছায় কাজটা হয়েছিল, আমিও রাজি ছিলাম না, অনেক জোর করে এই কাজটা হয়েছে।
আর আপনাকে যে বিয়ে করলো তিনি তো পারিবারিক আত্মীয় হন?
হ্যাঁ তিনি আত্মীয়, সবাই বোঝালো আমাকে যে তুমি তো দেখতে পাও না তোমার মা বাবা তো চিরকাল থাকবে না, এখন এখানে বিয়ে শাদী হলে হয়তো তোমার দেখা একজন গার্জিয়ান হবে, লোক হবে।
ছেলেটা কি রাজি হয়েছিল নাকি কোনো লোভ টোভ?
না না ভাইয়া লোভ টোভ না, এখন লোকটপ যদি দিয়েও থাকে সেটা আমার জানা নেই।
ওকে,
তো যাই হোক ওখানে বিয়ে হলো, অনেক ছোটবেলায় বিয়ে হলে যেটা হয় ভাইয়া তো আপনি বোঝেন
না, আমার বিয়ে হয়নি সুতরাং আমি বুঝি না।
তবু শুনেছেন ভাই, আপনি যে হারে প্রোগ্রাম করেন আপনি অনেক কিছুই শুনেছেন, এবং আপনার প্রতিটা, হ্যাঁ আমার কথা বলার আগে আমি আরেকটু কথা বলতে চাই, সেটা হলো আমি আপনার সব প্রোগ্রামগুলো শুনি, আপনার ওই যে যাহা বলিব সত্য বলিব আমি বলছি 11:20 হয়, তারপরে আপনার হয় রবিবার আর হলো হ্যালো 8920 এটা হয় আপনার বুধবার 11:20 আমি সব শুনি ভাইয়া, শুনি ভাইয়া, এবং এত ইচ্ছে করে আমার ভীষণ ইচ্ছে ছিল যে আপনার সঙ্গে আমি দেখা করবো ভাইয়া, কিছু না হলেও আমার কথাগুলো বলে আমি একটু হালকা হতে পারবো। কিন্তু আসলে এই জন্য প্রথমে ধন্যবাদ জানাবো আমি সাইদুল ভাইয়াকে, আজকে ওনার কারণে আমি এখানে এসছি, আর দ্বিতীয়বার ধন্যবাদ জানাবো এবিসি রেডিওকে যেন আমাকে সুযোগ করে দিছে।
তারপর
ভাইয়া আমাকে বিয়ে দেওয়া হলো, বিয়ে দেওয়ার পরে ভাইয়া এখন আমার পরে আমার বাবা এর মধ্যে একটু বলে রাখি, আমার যখন 8 বছর বয়স তখন থেকে ভাইয়া আমি খুব কান্নাকাটি শুরু করলাম যে আমার তো লেখাপড়া ভালোভাবে হচ্ছে না, আমাকে কোনো সাইড তোমরা দিচ্ছ না, এটা তো ঠিক না। আর ভাই আমি তো যেহেতু নড়াইল, তখন মানে এখন তো উন্নত হয়েছে ভাইয়া জেলা, তখন আমার ধরেন 37 বছর আগের কথা, আমার বয়স এখন 37 বছর চলছে। তো আমার মা বলতো বাইরে যেতে দিত না, পড়াশোনা বুঝছেন ভাইয়া চোখে দেখতে পায় না, কি বিপদ হবে না হবে, এটা সত্যি কথা ভাইয়া। তো আমি খুব জিদ ধরলাম যে আমি গান শিখবো, আমাকে গান শেখাতে হবে। পরে আমার বাবা একটা হারমোনিয়াম এনে দিল, কিন্তু হ্যাঁ দুঃখের বিষয় কোনো টিচারই আমাকে গান শেখাতে রাজি হয় না, বলে যে প্রতিবন্ধী মেয়ে ধরে ধরে শেখাতে হবে অসম্ভব, ও লক্ষ টাকা দিলে ওকে গান শেখানো যাবে না। তখন একটা গানের স্কুল আছে আমাদের ওখানে, শিল্পকলা একাডেমি, আমি ওখানে গেলাম আমার এক আত্মীয়র সাথে, যে আমি একরকম কেঁদেই ফেললাম যে স্যার আপনি আমাকে 2 মাস দেখেন, যদি আমি না শিখতে পারি আপনি চলে আসেন, আমাকে 2 মাস সময় দেন স্যার, আমি একটা দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, আমার একটু সুযোগ করে দেন আপনার, আপনাদের সুযোগ না করে দেন আমি এগোবো কি করে। অনেক অনুরোধের পরে উনি বললো যে ঠিক আছে গান আমি শেখাবো অনেক বেশি টাকার বিনিময়ে, চাইলো যে অন্যদের যা দিতে হয় তার থেকে ডবল দিতে হবে কারণ অনেক কষ্ট হবে। গান শিখলাম ভাইয়া, আপনাকে আমি সত্যি কথা বলে রাখি, ওনাকে আমি শুধু বলছি যে স্যার সারে গামা তো শুনেছি স্যার, গান শিখাতে একটা সাটা কত নাম্বার থেকে শুরু হয়, তখন মানে আপনি আমাকে দেখাই দেন হারমোনিয়ামে, তো উনি আমার আঙ্গুল দিয়ে বলতো এইটা সা এইটা রে, তো উনি আমাকে সারে গামা বাধানিছে একদম ভাই একবার 2 বার বাজালেন, বাজানোর পরে আমি রিড গুনলাম 1 2 3 4 5, 5 নম্বরের কালো রিডটা হলো সা, তখন আমি হালকা হালকা দেখতে পেতাম ভাইয়া।
ওকে,
এখন বাচ্চাটা হওয়ার পর থেকে কিছুই দেখতে পাই না, আগে আলো টালো দেখতে পেতাম রং টং। তো ভাইয়া ওই যে উনি 2 বার বাজালো, আমি কিন্তু ওনারে 3 বারের বার ঠিক মতোই বাজারে দেখা দিছি। আমি বললাম স্যার আপনি আমাকে একটু চেষ্টা করে দেখেন আমি পারবো স্যার, তখন আমার বাবা বললো স্যার দেখছেন এ তো পারতেছে একে আপনি একটু শেখান, তখন স্যারের মনে একটু ই হলো যে আসলে তো পারতেছে, ভালো মানুষদের তো শেখাতে অনেক সময় লাগে, তো এ তো পেরে গেছে। পরে ভাইয়া আমি 1 মাসে, মাসে তখন 2 দিন গান শেখানো হতো, মাসে 2 দিন আসতো স্যার, আমি 1 মাসে পুরো হারমোনিয়াম বাজানোটা আপনার স্বরলিপিটা আয়ত্ত করে ফেললাম ইনশাল্লাহ। আমি মনে মনে একটাই ছিলাম স্যারকে আমি একটা জবাব দেবো, কোন দিন জবাব দেবো, যেদিন আমি নিজে নিজে একটা গান তুলতে পারবো সেদিন আমি স্যারের এই ব্যবহারের জবাব দেবো, মনে মনে আমার খুব জিদ ভাইয়া। 6 মাসের মধ্যে আমি ইনশাল্লাহ গান তুলে ফেললাম হারমোনিয়ামে, এবং 6 মাসের মধ্যে আমি ক্লাসিক্যাল ধরা শুরু করলাম। স্যার আমাকে যে পড়া দিত আমি বলতাম স্যার ডবল পড়া দিয়ে যান, আমি ক্যাসেটে রেকর্ডিং করে থাকতাম, স্যার ওটুকু পড়া আমার হবে না, আমার বাসায় কোনো কাজ দিয়ে আমি আপনার পড়া করে দেবো। পরে ভাইয়া 6 মাসে আমি ক্লাসিক্যাল স্টার্ট করলাম, পরে স্যার আমাকে হাত ধরে বললো যে মা আমি জীবনে বহুত ছেলেপেলেকে গান শেখাইছি কিন্তু তোর মতো ছাত্রী আমি পাইনি, তুই আমাকে ক্ষমা করে দিস। তো সেইভাবে শিখলাম ভাইয়া, শেখার পরে এখন প্রাইমারি স্টেজটা পার হলাম, এবার তো ভাইয়া আমাকে একটু উপরে উঠতে হবে, এখন আমার নড়াইলে তো সেরকম ইয়েটা নেই। এবার আমি যশোরে যে সুরবিধান একাডেমিটা আছে ওখানে আমি ক্লাসিক্যাল শিখতে লাগলাম, তো ওখানে যেও প্রথমে একটু স্যাররা একটু ইতস্তত বোধ করলো, পরে যখন খাতা টাতা দেখালাম লেখা টেখা তখন তারা রাজি হলো নেওয়ার জন্য যে না একে হাতে ধরে শেখাতে হবে না, এবং হাতে ক্যাসেট প্লেয়ার ছিল, সেইভাবে মোটামুটি ভাইয়া আমার গান শেখা। তারপরে এর মধ্যে আমার মা মারা গেল ভাইয়া, মা যখনই মারা গেল ভাইয়া তারপর থেকে আমার গান শেখা বন্ধ হয়ে গেল, কারণ মা মারা যাওয়ার 1 বছর পরে বাবা মারা গেল, বাবা মারা গেলে ভাই আর তো গার্জিয়ান থাকলো না, তখন আর আমি গান শিখতে পারি।
গান শেখা ছেড়ে দিলেন কত বছর বয়সে?
গান শেখা আমি ছেড়ে দিলাম তখন আমার বয়স মনে করেন 16,
বিয়ের পরের কাহিনী এটা,
16 বছর। তারপর থেকে ভাই ওই যে যেটুক শিখেছি ওই নিজে নিজে নাচড়া করলাম, তারপরে এর হাত ধরি ওর পায়ে ধরি যে আমাকে একটু অমুক অনুষ্ঠানে নিয়ে যাও, আমাকে একটু এই করো, আমাকে একটু ওই করো, কারণ আমি তো ঘরের মধ্যে বসে থাকলে আমি কিছুই করতে পারবো না। তারপরে ভাইয়া খুলনা বেতারে অডিশন দিলাম, আমি চান্স পেলাম অডিশনে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলগীতিতে।
আচ্ছা, আমরা আপনার জীবনের গল্প ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেখান থেকে, এবং একই সাথে আমাদের সঙ্গে যিনি রয়েছেন যিনি আজকের জীবনের গল্পের সেন্ট্রাল ক্যারেক্টার মোহাম্মদ সাইদুল হক, তার জীবনের গল্প যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেখান থেকে আমরা ফিরবো, তবে তার আগে একটা বিরতি নিতে চাই। তবে তারও আগে আপনার কাছ থেকে আমরা একটা গান শুনতে চাই, যদি আপনি কিছু মনে না করেন।
না না, আমি তো অবশ্যই, আমার তো ভাগ্য যে আপনার সামনে প্লাস লক্ষ কোটি দর্শকের মানে সামনে আমি যে গানটা গাইবো, আমার মানে জীবনে কত বড় একটা পাওয়া আপনি জানেন ভাইয়া?
নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া, আপনি যেটা গাইতে ভালো লাগে আপনি সেটাই গান।
চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে অন্তরে, আজ দেখব যখন আলোক নাহিরে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, ধরায় যখন দাও না ধরায়।
হৃদয় তখন তোমায় ভরা, এখন আমার অপূর্ণ আলোয় তোমায় চাহি রে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, তোমায় নিয়ে খেলেছিলেন খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে তোলায় ঝড়েতে, থাক তবে আজ কেবল খেলা হোক না এখন প্রাণের মেলা, গানের বিনা ভাঙল হৃদয় বিনয় গাহির, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহি রে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে।
আমার বলতে ইচ্ছে করছে যে আমার যদি এরকম এত সুন্দর একটা কণ্ঠ থাকতো, আহা কি অসাধারণ! সৃষ্টিকর্তা আপনাকে হয়তো দৃষ্টি দেননি, কিন্তু আপনাকে যে গলাটা দিয়েছেন সেটার মর্যাদা বা সেটাই বা কজনকে দেন। নিঃসন্দেহে আমরা এই অসাধারণ একটি ফিলিংস থেকে ছোট্ট একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা। আজকে আমরা বলছি আ বাঞ্চ অফ পিপল, যারা এই সমাজের আলোকে দেখেন না এবং এই সমাজের প্রকৃতির যে আলো সেই আলো তাদের চোখকে ছোঁয় না, কিন্তু তারা প্রতিনিয়ত আমাদের সমাজটাকে আলোকিত করে যাচ্ছেন তাদের কৃতকর্মের দ্বারা। কিভাবে আলোকিত করছেন সেটা জানতে হলে আমরা একেবারে আপনাদেরকে অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করব। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, এই ফাঁকে মনে করিয়ে দিই আপনারা সবাই শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2 এ। আজকে চারজন বন্ধু আমার সঙ্গে রয়েছেন, চারজন দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু, এবং যারা তাদের জীবনের গল্প বলছেন, কিন্তু এখানে সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে মোহাম্মদ সাইদুল হক, এবং তার সাথে রয়েছে 12 বছরের রাশেদ, রয়েছে শারমিন, শারমিনের কণ্ঠে অসাধারণ একটা গান আমরা একটু আগে শুনলাম, এবং রয়েছে শরীফুল। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আপনি যদি আমাদের এখানে আসতে চান, আসার জন্য নিয়মটা আমি আরো একবার বলে দিচ্ছি। দুটো পদ্ধতি, একটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে ফোন নাম্বার। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলে আপনার জীবনের সারাংশটুকু বলে বলতে হবে আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করবো, অর্থাৎ আমাদের যে টিম মেম্বার রয়েছে শাকিল, শাকিল আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। আরেকটি পদ্ধতি হচ্ছে ফেসবুক, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আমরা যারা বসে এখানে আড্ডা দিচ্ছি এবং যাদের জীবনের গল্প আপনারা শুনছেন তাদেরকে নিয়ে একটি স্টুডিও পিকচার এই মুহূর্তে আমাদের ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছে, আপনি চাইলে এদেরকে দেখতে পারেন। এখানে একজন মাত্র ফিমেল মেম্বার রয়েছেন, সুতরাং একটু আগে অসাধারণ কণ্ঠের যে গানটি আপনারা শুনলেন সেই শারমিনকে চিনতে আপনাদের অসুবিধা হবে না। আশা করছি সবাই ফেসবুকে আসবেন, একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আমরা আপনাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে এসেছি আলোর বাগানে। আমরা বলবো যাদের দৃষ্টিতে আলো নেই কিন্তু যারা সমাজকে আলোকিত করে চলেছেন, এরকম চারজন মানুষকে আমরা পেয়েছি। সুতরাং হ্যালো 8920 হচ্ছে আজকে আলোর বাগান। এই আলোর বাগানটাতে আপনাদেরকে ফিরিয়ে নিয়ে এসেছি। আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আরজি কিবরিয়ার টিম শাকিল, সাফরিন, খালিদ এবং লোবান রয়েছে আপনার সঙ্গে। আপনারা সবাই শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2 এ। ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজারের বন্ধুদেরকে স্পেশালি আরো একবার ওয়েলকাম, এবং আমাদেরকে দেশের বাইরে থেকে বিশেষ করে দুবাইয়ের অনেক বন্ধু এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটে কান পেতে আছেন। আমরা দেখতে পাচ্ছি ওমান থেকে অনেক বন্ধু আমাদের ওয়েবসাইটে কান পেতে আছেন, আমরা দেখতে পাচ্ছি সাউথ আফ্রিকা, এবং আমরা দেখতে পাচ্ছি কানাডা, আমেরিকা সহ ইউকের বেশ কিছু বন্ধু আমাদের ওয়েবসাইটে এই মুহূর্তে রয়েছেন। প্রায় 20-25টি দেশে সংখ্যাধিক্যের ভিত্তিতে আমরা বলতে পারি বিভিন্ন দেশের যারা কর্মজীবী মানুষ রয়েছেন বাংলাদেশের, যাদের পরিশ্রমের অর্থ বাংলাদেশকে অনেক সমৃদ্ধ করছে, সেই সব বন্ধুরা এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটে কান পেতে হ্যালো 8920 শুনছেন। তাদেরকে স্পেশালি একবার ধন্যবাদ জানাতে চাই।
এবং একই সাথে কালকে যারা ডাউনলোড করে আমাদের এই অনুষ্ঠানটি শুনবেন তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে মনে করিয়ে দিতে চাই, হ্যালো ইট নাইন টু জিরো হচ্ছে এমন একটি ক্যানভাস যেখানে জীবনের রঙকে ধারণ করা হয়। জীবনের রং যেহেতু বর্ণিল, সুতরাং এটি একটি সিলেবাসবিহীন অনুষ্ঠান। আপনার জীবনের গল্প আমরা নির্বাচন করে থাকি একটি মাত্র বিষয় মাথায় রেখে, সেটা হচ্ছে আপনার জীবনের গল্প থেকে কেউ যদি কিছু শিখতে চায়, সেই অ্যাঙ্গেলটি, সেই লেসনটি আপনার জীবনের গল্পে রয়েছে কিনা। যদি সেটা থেকে থাকে তাহলে আপনার জীবনের গল্প যে ধরনেরই হোক না কেন, আপনি আমাদের হ্যালো ইট নাইন টু জিরোর অতিথি হতে পারবেন। আপনি যদি এখানে আসতে চান, আপনি আসতে পারেন দুটো পদ্ধতিতে, একটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে ফোন নাম্বার। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। আর আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো ইট নাইন টু জিরোর মেম্বার হয়ে যাবেন। ওকে, আমরা আবারও ফিরতে চাই শারমিনের কাছে। আমি যখন বলছিলাম শারমিন তখন আমার সাথে মুখ মিলাচ্ছিল, আমার মনে হয় যেটা শারমিন মুখস্থ একেবারে না,
শুধু এই না ভাই, আজকে গানটা বাজে যে হ্যালো এইট নাইন টু জিরো, ওটা আমি সুন্দর করে গাইতে পারি,
একটু শোনাবেন আমাদেরকে?
হ্যালো এইট নাইন টু জিরো, হ্যালো 8920 হয়েছে ভাইয়া,
বিউটিফুল, অনেক ধন্যবাদ, এটা আমাদের সাইফের করা। ওকে, আমরা যেতে চাই আপনার কাছে, আপনি যেখানে ছিলেন, আপনি গান শোনালেন আমাদেরকে চমৎকার কণ্ঠ, এবং আমরা আপনার জীবনের গল্পে মাঝে মাঝে গান শুনবো, সে সৌভাগ্য আমাদের হচ্ছে। হ্যাঁ, আপনি যেখানে ছিলেন যে গান শেখাটা আপনাকে ছেড়ে দিতে হলো?
জি ভাইয়া, ছেড়ে দিতে হলো, এক গার্জিয়ান নেই, দুই পয়সা নেই, সেটা সত্যি কথা ভাইয়া।
জি,
তারপরে ভাইয়া এখন ওইভাবে আমরা তিন ভাই বোন, আমাদের আর কোনো গার্জিয়ান থাকলো না, মা বাবা কেউ নেই, তারপরে এভাবে আমরা থাকতে লাগলাম। থাকার পরে ভাইয়া এখন আমার তো একটা ছেলে আছে।
জি
হ্যাঁ,
কত বছর বয়সে আপনার, কত বছর বয়সে ছেলেটা হলো?
ছেলেটা হলো আমার যখন বয়স 15-16 হবে এরকম।
আপনার হাজবেন্ডের বয়স তখন কত ছিল?
অনেক ভাই, 60।
আপনি কি ফার্স্ট ওয়াইফ ছিলেন?
জি জি, ফার্স্ট ওয়াইফ,
ফার্স্ট ওয়াইফই ছিলেন। ওকে, হ্যাঁ, তারপর
তো ছেলেটাকে নিয়ে আমি কোন, আমার হাজবেন্ড চাকরি বাকরি করেন, উনি যে টাকা পয়সা দেন সেভাবে ছেলেটাকে আমি কষ্ট করে মানুষ করতে লাগলাম ভাইয়া। তারপরে ভাইয়া গানটা আমার আর হলো না, যেটা সত্যি কথা ভাইয়া। কেন হলো না? আজকাল আপনি জানেন সব জায়গায় পয়সার দরকার, টাকা পয়সা দরকার, সাপোর্টের দরকার। আমার মা মরে যাওয়ার পর থেকে আমি আর কারো কাছ থেকে টাকা পয়সা তো দূরে থাক, কোনো উৎসাহই পাইলাম না গান শেখার। কিন্তু ভাই আমি বিভিন্ন প্রোগ্রামে যখন শুনতাম, যে আমি খুব কান রাখতাম কোথায় কি প্রোগ্রাম হবে, আমি যাওয়ার জন্য খুবই করতাম, যেতামও, যেতাম, অনেক লোক গান শুনতো, আশাও দিত ভাইয়া, কিন্তু সে আশা পরে আর ফলে রূপ নিত না। তারপরে অনেক দিন চলে গেল গান বাজনা একেবারেই, ভাইয়া জানেন না, মাঝে মাঝে হারমোনিয়ামটাকে মানে মনে হয় কি বিক্রি করে দেই, যে কোনো লাভ নেই যেখানে, কোনো মানে সাপোর্ট নেই যেখানে, কোনো উৎসাহ নেই, তখন কি হবে আমার, আমার তো কোথাও কোনো চান্স হয় না। আমি তো ভাই আসলে গান এখানে গাইতে পারি না, কোনো প্রস্তুতি নেই, আমি আর যাই না, 6 মাস কোনো রেওয়াজ করি না, রাগ করে এই 6 মাস আমি হারমোনিয়াম স্পর্শ করি না। 5ই ফেব্রুয়ারি ঢাকা বেতারে প্রোগ্রাম করে আসছি, গান গিয়ে আসছি, তারপরে আর হারমোনিয়াম ধরিনি, কি হবে হারমোনিয়াম ধরে ভাই, কেউ সাপোর্ট দেয় না ভাই, বলতে নেই। এক জায়গায় গেলাম, একটা FM গেলাম, নাম বলবো না, সেখানে যে অডিশনে পাশও করলাম, পাশ করার পরে ভাইয়া তারা বললো যে ঠিক আছে আপনাকে ডাকা হবে, আপনি পাশ করছেন, আপনি খুব ভালো করছেন, এই সেই বলে পরে আমি বললাম দেখেন আমার কিন্তু কোনো টাকা পয়সা নেই, আমি মিউজিশিয়ানদের কোনো টাকা পয়সা দিতে পারবো না, ওগুলো আমরা ম্যানেজ করবো, আপনার কিচ্ছু দিতে হবে না, আপনি আসবেন সময় মতো। পরে আমাকে ফোন করে সেই FM থেকে জানানো হলো যে টাকা পয়সা ছাড়া কাজ হবে না। আমি তো দেখেন আপনারা তো আমাকে এইগুলো বলছিলেন, তারপরে এখন এই কথা বলছেন, আশা দিয়ে কেন আপনারা আমার স্বপ্নটাকে এভাবে ভেঙে দিলেন?
মানে টাকা পয়সা কি আপনাকে দিতে বলেছে?
আমাকে দিতে বলছে,
এটা অত্যন্ত লজ্জার, কারণ
ভাইয়া খুব কষ্টের ভাইয়া, কথাটা কথাটা আমি ভুলতে পারি না। সেই থেকে ভাইয়া কোনো FM এর প্রতি আমার আর কোনোই নেই, যে কোনো FM আমাদের জন্য কিছু করতে পারে, কিন্তু আপনার অনুষ্ঠান যখনই শুনি ভাইয়া অনেক আশা ছিল আপনার কাছে আসবো, কিন্তু আসলে সাইদুল ভাই উপরে আল্লাহ দিতে, সাইদুল ভাইয়ের কারণে আজকে আমি এখানে আসছি, আর ধন্যবাদ জানাই ABC রেডিও কে যারা আমাকে বলতে সুযোগ করে দিয়েছে ভাইয়া।
আমি আমি একটু ইন্টারাপ্ট করছি, আমি অনেক বেশি কৃতজ্ঞ এই কারণে যে একটা মানুষ এতটা বড়, তো নিশ্চয়ই না যে গ্রাউন্ডটাতে আপনারা এসেছেন, কিন্তু এই ছোট জিনিসটা কি এত বড় ভাবছে এবং এত অন্তরের ভেতর থেকে শ্রদ্ধা বোধ করছে।
কষ্ট পাইছি যখন শুনছি ভাইয়া যে টাকা পয়সা, টাকা না দিলে মিউজিশিয়ান বাজাবে না। আমার দেখেন আমি যে অডিশনে সিলেক্ট হলাম, আপনারা আমার গান রেকর্ড করলেন, সবকিছু করলেন, করছি, এখন তো গানটা আপনারা দিতে চাইলেন কেন, মিথ্যে কথা বললেন, আমি এভাবে বলছি আশা দিলেন কেন, তখন রেখে দেয় ফোনটা, দেখেন আপনারা আসতে হবে না, যে কোনো একটা FM আমি বলবো না। সেই থেকে ভাই আমার আর কোনো FM এর প্রতি আমার আর কোনোই নেই, আমার কষ্ট পাইছি ভাই, অনেক কষ্ট,
খুব স্বাভাবিক।
অনেক কষ্ট ভাইয়া, এই যে আজকে আপনারা নিয়ে আসছেন, একটা আপনি হয়তো একটা আশা দিলেন, পরে হয়তো আপনি বললেন যে টাকা দাও, নাহলে হবে না, তাহলে তো আমি পারবো না ভাইয়া টাকা দিতে। এই করে আমার গানটা শেষ হয়ে গেছে ভাইয়া, আমি বিশ্বাস করেন আমার হারমোনিয়াম আমি আজ 6 মাস স্পর্শ করি না।
একটা মানুষ কিছু না কিছু নিয়ে প্রিয় শ্রোতা বেঁচে থাকে, তা সেটা তার সাধনা হোক, তার ভালো লাগা হোক,
আপনাদের আশায় আমরা থাকি, সেই আপনারা যদি আশা দিয়ে আশা নষ্ট করে দেন তাহলে সেরকম এফএম থাকাতে না থাকাই ভালো। আপনারা আমাদের বলতে পারতেন তখন যে হবে না, আপনারা আমাদের আশা দেন কেন? আর আশা যদি দেন তাহলে কেন আমাদের সেই আশা পূরণ করেন না? আমার প্রশ্ন এটাই ভাই আপনাদের কাছে। হয়তো আপনি মনে মনে রাগ করবেন ভাইয়া যে এভাবে বলতেছে, কিন্তু আমার অনেক কষ্ট ভাইয়া, অনেক কষ্ট থেকে আজকে আমি আপনার বলছি, দেখেন ভাই আমি কিন্তু কিছু কথা বলবো আজকে।
জি নিঃসন্দেহে, এটা আপনার আশা করাটা যুক্তিযুক্ত, হয়তো ওই অনুষ্ঠানটা করতে পারলে হয়তো দেশের মানুষ সেটা হয়তো বা আপনার জন্য একটা অনেক বড় সুযোগ হতো সারা জীবনের সাধনার জন্য, এবং সেভাবেই হয়তো আপনি মনে প্রাণে আশাটা
তুলে রেখেছিলেন। তারা মিউজিশিয়ানের টাকা দাবি করছে, অনেক টাকা দিতে হবে মিউজিশিয়ানকে, না হলে তারা বাজাবে না। অথচ তারাই আমারে বলছিল যে আমরা মিউজিশিয়ান ঠিক করে দেবো, টাকা পয়সা লাগবে না।
আচ্ছা ঠিক আছে, তো আমরা আরো সামনে থেকে যেতে চাই। তারপর
তারপরে ভাইয়া, এটা তো পরের কথা, তারপরে ভাইয়া ছেলেটা আমাদের ওখানে হাই স্কুলে, নড়াইল হাই স্কুলে ম্যাট্রিকে গোল্ডেন পেল, কমার্স থেকে।
আপনার ছেলে?
জি।
বাহ অসাধারণ।
ম্যাট্রিকে গোল্ডেন পাওয়ার পরে এখন ভাইয়া কোন কলেজে পড়বো? এখন সে বলে মা ঢাকায় রেসিডেন্সিয়াল একটা কলেজ আছে মোহাম্মদপুর, সেখানে আমি পড়বো। বাবা ওইখানে পড়ান তো অনেক খরচ, অনেক কিছু, মা আমি পড়বো এখন। তারপরে আমি কি করলাম, ওর আব্বুরে বললাম যে আমার তো অত টাকা পয়সা নেই, আমি অত কিভাবে ছেলেকে পড়াবো। পরে ভাই মিথ্যে কথা বলবো না, কিছু মানুষ এখনো আছে, আমি ওখানে যে ওখানকার প্রিন্সিপাল তখন আর্মি একজন ছিল ভাইয়া, মানে থেকে রিটায়ার্ড হয়ে আমি প্রিন্সিপাল ছিলেন, আপনার বাবা আর্মি, একদিন আপনি বলেছিলেন। আমি তারপরে ভাইয়া ওনার সঙ্গে আলাপ করলাম, উনি আলাপ করা বলে যে দেখেন মানে উনি আমাকে খুব দয়া করলো, দয়া করে যে টাকাটা না নিলেন নয় ভাইয়া, সেই টাকাটা নিয়ে আমার ছেলেকে উনি ভর্তি করে দিল। ওখান থেকে আমার ছেলে ইন্টারমিডিয়েট এ প্লাস পেলো রেসিডেন্সিয়াল থেকে। তারপরে ভাইয়া ওইখান থেকে আমি আর ঢাকায় যাইনি, অনেক কষ্ট করে ছেলেকে নিয়ে আসে, অনেক আশা নিয়ে ভাইয়া ছেলেটাকে মানুষ করবো এখন। তারপরে এখন ভাইয়া গত বছর ভার্সিটিতে, ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিছে ভাইয়া, চান্স হয় নাই। এখন ভাইয়া বাচ্চা মানুষের মন শিখের অত বোঝে, বলছে কি মা ঢাকা ভার্সিটিতে চান্স হয় নাই, সামনের বার যে হবে এমন কোনো কথা নেই, আমার কোনো প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করে দাও। এখন ভাইয়া সে প্রাইভেট ভার্সিটিতে কোন ভার্সিটিতে পড়বে এখন, সেখানে ব্রাকে পড়বো এখন ভাইয়া, ব্রাকে পড়ানোর সামর্থ্য তো আমার নেই এখন ভাইয়া। তারপরে ওই একই কেস রেসিডেন্সিয়ালের মতো গেলাম ব্রাকে, কিছু কম টম করে যাই হোক সেভাবে ব্রাকে ছেলেদের লতে ভর্তি করে দিলাম।
আচ্ছা আচ্ছা,
লতে ভর্তি করে দিছি আল্লাহর নামে ভাইয়া, টানতে পারলে টানবো, না পারলে না পারবো, এখন কি করবো। এখন সে সব ছেলে পেলে তার বন্ধুরা সব ভালো ভালো জায়গায় পড়তেছে, এখন সে তারও একটা আশা আছে, এখন তার আশাটা তো আমি ভেঙে দিতে পারি না ভাইয়া। এখন ওর আব্বুরে বলে, ওর আব্বুর প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলে, জিবি ফান্ডের থেকে টাকা তুলে, ভবিষ্যৎ নেই আমাদের কোনো ছেলেই ভবিষ্যৎ ভাইয়া, সেই টাকা তুলে সেই টাকা দিয়ে ভর্তি করে দিলাম। জানি না পরবর্তীতে কিভাবে চালাবো, আল্লাহ চালাবে।
একটাই ছেলে আপনার?
জি একটাই ছেলে, অন্ধের জ্যোষ্ঠি।
অন্ধের জ্যোষ্ঠি, ওকে আসতে চাই। আমরা ভালো মন্দ মিলিয়ে আপনার কাছে শুনলাম, আমরা ফিরে এসে আপনার কাছে গান শুনবো, আপনি আমাদেরকে কি শোনাবেন প্রিপারেশন নিন। এই ফাঁকে আমরা আসতে চাই আমাদের গল্পের আজকে সেন্টার ক্যারেক্টার যে মোহাম্মদ সাইদুল হক, আপনার কাছে। আপনি বিশ্ববিদ্যালয়ের জীবনে যখন পড়াশোনা করছিলেন তখনই আপনি একটা টার্গেট রেখেছিলেন যে কিছু একটা করতে হবে, এবং সেটা শুধুমাত্র আপনার জন্য না, আপনার পুরো কমিউনিটি যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্য, আপনি সেখানে ছিলেন। তারপর
জি তো চিন্তা করলাম যে এই যে আজকে দৃষ্টি প্রতিবন্ধী এত সমস্যা, এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করার জন্য একটা প্ল্যাটফর্ম করতে হবে। প্ল্যাটফর্ম করতে হবে তো বুঝি না কেমনে করতে হয়, টিচারদের কাছে জিজ্ঞাসা করলাম যে স্যার এটা কেমনে করতে হয়, কি করবো। তো ওনারা বললেন যে এটা করতে হলে তোমাকে আগে নিজেকে লেখাপড়া শেষ করতে হবে। তখন আমি লেখাপড়া শেষ করি নাই, মাস্টার্স এ পড়ছি আর কি। তো উনি বললেন যে আগে তোমার নিজেকে ডেভেলপ করো, তারপরে এই জাতীয় একটা চিন্তা করো, কারণ এই চিন্তা গেলে কিন্তু তোমার নিজের ক্ষতি হয়ে যাবে। তো আমি এটা চিন্তাও করতে থাকলাম, আর পাশাপাশি আমার মাস্টার্স শেষ হয়ে গেল আর কি। তো মাস্টার্স শেষ হয়ে গেল, আমি কি করবো এই চিন্তাটা করতে আমরা একটা মিটিং কল করলাম 1991 সালের 17 জুলাই। একটা কোম্পানি আছে আপনারা জানেন, এইটা ম্যানেজিং ডিরেক্টর ছিলেন সাফায়াত আহমেদ চৌধুরী সাহেব, উনাকে আমি বললাম যে স্যার আমরা এরকম একটা কিছু করতে চাই, তো আপনি স্যার আমাদের একটু সহায়তা করেন। তো উনি বললো যে ঠিক আছে, আমার অফিসে সবাইকে দাওয়াত দাও, এখানে মিটিংটা করি আমরা তাহলে। তো ওনার ওখানে আমরা মিটিং করি, বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি আপনারা চিনবেন হয়তো, ওই সময়ের ওই বিসিআইসি চেয়ারম্যান, ওই সময় যে দৈনিক জনতা ছিল, দৈনিক জনতা সম্পাদক সাহেব ছিলেন, এরকম বেশ কিছু গণ্যমান্য ব্যক্তি, প্রায় 20-30 জন মানুষকে আমি একত্রিত করলাম। আমি নিজেও এখন ভাবি যে আমার কথায় ওই সময় এত বয়স্ক মানুষ, এত অভিজ্ঞ মানুষ কিভাবে সাড়া দিলেন। সবাই এসে একটা কথা বললেন যে সাইদুল হক, এই কাজটা তো একটা কঠিন কাজ, একটা অর্গানাইজেশন ডেভেলপ করা, সেটিকে কন্টিনিউ করা, সেটিকে চালিয়ে নেওয়া, এটা কিন্তু একটা কঠিন কাজ, এটা কি তুমি পারবা? আমরা তো সবাই ব্যস্ত, আমরা তো তোমাকে ওইরকম সময় দিতে পারবো না। তবে হ্যাঁ, যদি আমাদের কাছে আসো আমরা তোমাকে ফোন টোন করে দিতে পারবো, হয়তো টাকা লাগলে টাকা দিতে পারবো, বাট আমরা তো তোমাকে ওইভাবে সময় দিতে পারবো না। তো একজন ব্যক্তি ওর ভিতরে, যিনি ওই সাফায়েত আহমেদ চৌধুরী সাহেব, উনি বললেন যে ঠিক আছে শুরুটা হোক, দেখা যাক কি করা যায়। তো এটা শুরু হলো, আমরা একটা অর্গানাইজেশনের নাম দিলাম, ব্লাইন্ড এডুকেশন এন্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বার্ডো নাম দিলাম। তো নাম দেওয়ার পরে শুরু হলো এর প্রস্তুতিমূলক কাজ। আর বাই দিস টাইম আমার যেটা হয়েছে, আমি তো লেখাপড়া শেষ করে ফেলেছি, আমার একটু কাজ বাজ করতে হবে, কারণ অর্গানাইজেশনে তো টাকা নেই, অর্গানাইজেশন তো একটা কাগজ মাত্র, একটা মিটিং মাত্র। তো আমি ওই সময় মতিঝিল টিএনটি কলেজের টিচার হলাম আর কি। ওখানে আমি নর্মাল ছাত্রছাত্রীদেরকে আমি ফিলসফি পড়াই এবং যুক্তিবিদ্যা পড়াই আর কি। ওখানে আমি চার বছর কাজ করি আর কি। চার বছর কাজ করার পরে আমার মনে একটা সাধনা জাগলো, সবাই সরকারি চাকরি করে, মানুষ তো আমাকে বলবে আরে তুমি তো সরকারি চাকরি করো, তুমি সরকারি চাকরি মর্যাদা বুঝবা কি? আমি আবার কি করলাম, একটা সরকারি চাকরিতে অ্যাপ্লাই করলাম, সমাজ কল্যাণ মিনিস্ট্রিতে, এটা হলো ন্যাশনাল সেন্টার ফর স্পেশাল এডুকেশন, ওইখানকার টিচার হলাম। ওখানেও প্রতিবন্ধী ছেলে মেয়েদের ওই ডেভেলপ করার জন্য স্কুল আছে, কলেজ আছে, ওখানকার আমি টিচার হলাম। তো টিচার হলে ওখানে আমি তিন বছর কাজ করি, কারণ পাশাপাশি আমি কিন্তু অর্গানাইজেশনের কাজটা চালিয়ে নিচ্ছি। কিন্তু হ্যাঁ, হঠাৎ করে আমার জাপান থেকে একটা অফার আসলো যে ওইখানে ট্রেনিং এ যেতে হবে, দুই মাসের ট্রেনিং। তো দুই মাসের ট্রেনিং এ তো মনে করেন গভর্নমেন্ট চাকরিতে ছুটি পাওয়া যায় না। তো আমি চিন্তা করলাম যে আমি যদি এই চাকরিটা বাঁচাই তাহলে এই সংগঠনের মাধ্যমে আমি অনেক মানুষকে বাঁচাতে পারবো না। চাকরিটা ছেড়ে দিয়ে আমি চলে গেলাম জাপানে। জাপানে ট্রেনিং করে আসলাম, দেখলাম যে ওইখানকার মানুষ কেমনি কাজ করে। ওরা আমাকে অনেক বুদ্ধি দিল ট্রেনিং এর মাঝে মাঝে, যে দেখো তোমার অর্গানাইজেশনটা নতুন, এটাকে তো এইভাবে কাজ করতে হবে, এইভাবে কাজ করতে হবে, বিভিন্ন রকম তারা পরামর্শ দিল। তো পরামর্শটা আমার বেশ কাজে লেগেছে, আমি আবার বাংলাদেশে আসলাম। তো একটু যেহেতু জীবনের কথা বলতে আসছি, বাই দিস টাইম কিন্তু মনে করলাম যে আমার এই সংগঠনকে চালিয়ে নেওয়ার জন্য একজন সাইড চালক লাগবে, আমার আব্বা উনি উদ্যোগ নিলেন, যাই হোক হয়ে গেল,
কোন ধরনের পারিবারিক প্রতিবন্ধক,
পারিবারিক প্রতিবন্ধকতা হয় না, একটু ই ছিল, তারাও কোনো কারণে হয়তো না বলেছিল, কেন না বলেছিল জানি না, হয়তো বা অন্য কোনো কারণ টান ছিল কিনা যাই না। বেশ কিছুদিন ঘোরাঘুরি করার পর তারাই সম্মত হয়েছে তো ঠিক আছে। তো সেখানে আমার বিয়ে হয়, আমার ওয়াইফ উনি তখন বোধহয় এসএসসি কমপ্লিট করেছেন। আমি যে কাজটা করেছি তাকে সংগঠনের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করেছি। এখন উনি এখানে প্রোগ্রাম অফিসার হিসেবে এখানে কাজ করছেন আর কি। এখন এই সংগঠনটি করতে যে আরো একটা অভিজ্ঞতা আছে আমার, সেটা হলো 1994 আমাকে কিন্তু সর্বপ্রথম যে সংস্থাটি আমাকে রিকগনাইজ করে তারা হলো আমেরিকার একটা সংগঠন আছে, অশোকা, অশোকা নামক একটা অর্গানাইজেশন আপনি জানেন মনে হয়,
অশোকা ফেলোশিপের কথা
বলছি, জি জি অশোকা ফেলোশিপ। এইটা 1994 আমাকে ফেলোশিপ দিলেন, আমার এই কাজে স্বীকৃতি স্বরূপ, এই যে আমি প্রতিবন্ধীদের জন্য কাজ করছি, তাদের শিক্ষা নিয়ে যে কাজ করছি। তারা একটা আমাকে কথা বলেছে যে সাইদুল হক, জীবনে তুমি চাকরি বহুত পাবা, কিন্তু এই যে প্রতিবন্ধীদের সেবা করা, প্রতিবন্ধীদের জন্য উন্নয়ন করা, এই কাজটা কিন্তু সবাই করতে পারে না, তুমি কিন্তু কাজটা কন্টিনিউ করবা।
জি, এবং আপনি কন্টিনিউটির যে শুরুটা বললেন লোকজনকে অ্যারেঞ্জ করা, এটা তো একটা প্রসেস ছিল, কিন্তু আপনার শুরুটা কত ছোট থেকে হলো এবং এটা কি অবস্থায় রয়েছে আমরা ধীরে ধীরে সেটা জানবো। তার আগে আমি আবার একটু শারমিনের কাছে যেতে চাই। শারমিন, নিশ্চয়ই প্রিপারেশন নিয়ে ফেলেছেন আমাদেরকে কি শোনাবেন? তো আজকে পুরো অনুষ্ঠানে আমরা আপনার গান শুনবো
ইনশাআল্লাহ।
হ্যাঁ, তো আপনি কি শোনাচ্ছেন এখন আমাদেরকে?
আমি এখন একটা গান শোনাই, আমার খুব প্রিয় গান।
জি,
আমি কি শুরু করতে পারি?
জি প্লিজ।
তোমরা ভুলে গেছো মল্লিকাদির নাম, সে এখন ঘোমটা পরা কাজল বধু দূরের কোনো গায়ে, যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়। তোমরা ভুলে গেছো মল্লিকাদির নাম, বৃষ্টি ঝরা পথের ধারে আম কুড়োতে এসে, ভেজা হাতে ডাকলো আমায় বলল ভালোবেসে, বৃষ্টি ঝরা পথের ধারে আম কুড়োতে এসে, ভেজা হাতে ডাকলো আমায় বলল ভালোবেসে,
এখানে আম কুড়োবার ধুম লেগেছে, এখানে আম কুড়োবার ধুম লেগেছে, চলো না অন্য কোথাও যাই, পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়, তোমরা ভুলে গেছো মুলকাদির নাম, দুপুর বেলা পল্লি কবি পাঠশালাতে গিয়ে পুতুল খেলার ছল করেছি হৃদয় দিয়ে নিয়ে, দুপুর বেলা পল্লি কবি পাঠশালাতে গিয়ে পুতুল খেলার ছল করেছি হৃদয় দিয়ে নিয়ে, সে কথা ভাবলে এখন বর্ষা নামে, সে কথা ভাবলে এখন বর্ষা নামে, দু চোখে সজলে বর্ষা, যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়, তোমরা ভুলে গেছো মুলকাদির নাম, সে এখন ঘুমটা পড়া কাজল বধু দূরের কোন গায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়, পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়।
কি অসাধারণ। আমি শুধু একটা কথাই বলতে চাই, আমাদের শ্রোতারা তো কতটা পছন্দ করছেন সেটা তো আপনি জানতেই পারছেন, আমি শুধু এটুকু আপনার কাছ থেকে জানতে চাই, আপনি কি মন ভরে গাইতে পারছেন?
আমি মন ভরে গাইতে পারছি, তবে আমার অনেক দিন রেওয়াজ নেই, আমি আপনাদেরকে বলেছি যে আমি রাগ করে রেওয়াজ করি না, আপনারা যদি উৎসাহ দেন, দর্শকরা যদি উৎসাহ দেন, আমি আবার রেওয়াজ করব, আবার আমি গান গাইবো, এর চেয়ে অনেক ভালো গাইবো, অনেক ভালো গাইতাম, কিন্তু এই ছয় মাস আমি কোনো রেওয়াজ করি না, মনের কষ্টে রাগ করে, আর ওই এফএম থেকে কষ্টটা পাওয়ার পর থেকে আমি আরো বেশি কষ্ট।
আমি সেই কষ্টের জায়গাটা আপনাকে লাঘব করার জন্য বারবার এই প্রশ্নটা করছি যে আপনি আজকে একটা এফএম এ আছেন এবং বাংলাদেশের মোস্ট পপুলার একটা এফএম রেডিও, এবং আমরা আপনাকে বলতে চাই ওই জায়গাটা থেকে যে আপনি শিল্পী সত্তা সবকিছু ভুলে গিয়ে একজন মানুষ হিসেবে যে অভিমানের যে জায়গাটা, সেই জায়গাটা থেকে আপনি উজাড় করে মন খুলে গান, এবং আমরা আপনার এই কষ্ট বোধটাকে আজকে অনুষ্ঠান থেকে আপনি যখন চলে যাবেন আমরা প্রশ্নটা আপনাকে করব যে আপনি এই কষ্ট বোধটাকে ভুলে গেলেন কিনা। আর আপনি শ্রোতাদের কাছে আর্জি দেখেছেন যে শ্রোতারা যদি আপনাকে উৎসাহ দেয় তাহলে আপনি আবারও ফিরে আসবেন। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমি অ্যাড্রেস করছি, আমাদের এই যে বোনটি আজকে আমাদের এই অনুষ্ঠানে আছে তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী, তিনি তিন মাস বয়সের পর থেকে দুনিয়ার আলো দেখেননি, কিন্তু যে আলো, সুরের যে আলো তার কণ্ঠের মধ্যে সে ধরেছে, সেই সুরের আলো এই সামাজিক জগতে, এই সমাজেরই চারপাশের ঘুরে ধরা সমাজেরই কোনো না কোনো অন্যায় আচরণে সেই আলোটিকেও সে নিজের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে অনেকদিন যাবত, এবং সে চায় যদি আপনাদের কাছ থেকে উৎসাহ পায়, যদি আপনাদের কাছ থেকে ভালোবাসা পায়, তাহলে সে গানটি নিয়ে বেঁচে থাকতে চায় এবং এই গান নিয়েই সে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত সাধনা করে যেতে চায়। আপনি যদি মনে করেন যে তার গান নিয়ে থাকা উচিত তাহলে আপনি আসতে পারেন আমাদের ফেসবুকে এবং তাকে নিয়ে আপনি লিখতে পারেন, কারণ তাকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, তাকে নিয়ে ছবি দেওয়া আছে, আপনারা চাইলে চলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। আমাদের শারমিনকে নিয়ে ওখানে একটি স্ট্যাটাস দেওয়া আছে, ছবি দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে সে কমেন্টস করতে পারেন, তার গান আপনাদের কেমন লাগছে আপনারা বলতে পারেন। ওকে, আমরা আসতে চাই এবার সাইদুল হকের কাছে। যেটা জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে একটা সংগঠন শুরু করা তো একটা চারটিখানে কথা না, এবং ছোট ছোট একটা চেয়ার টেবিল মানে একটা ছোট্ট ঘটনা থেকে শুরু হয় একটা গল্পের মতো, সেই গল্পের মতো করে আপনার কাছ থেকে জানতে চাই আসলে কিভাবে শুরু করলেন এবং কতটা কঠিন ছিল সেই পথটা।
আসলে একটা সংগঠন তৈরি করা অনেক কঠিন কাজ, যেটা আমি ওই সময় বুঝি নাই, এখন বুঝতে পারছি যে একটা সংগঠন তৈরি করা কত কঠিন কাজ এবং সেটা চালিয়ে নেওয়া আরো কঠিন কাজ।
জি,
প্রথমে বলি যে আমাদের অফিসটা শুরু হয়, এই বার্ডোর কাজটা শুরু হয় একটা ব্যবসা প্রতিষ্ঠানের একটা অফিসের একটা ছোট্ট একটি রুমে, দুটো চেয়ার, একটা টেবিল, একটা টেলিফোন নিয়ে। লবিং করছে, অ্যাডভোকেসি করছে।
একটু বলবেন উদ্দেশ্যটা কি ছিল?
আমাদের মূলত তো উদ্দেশ্য ছিল যে দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের এই অর্গানাইজেশনটা কাজ শুরু হয়েছিল আর কি।
মানে শিক্ষা ব্যবস্থাকে,
শিক্ষা ব্যবস্থাকে সহায়তা করা। আমরা রেকর্ডিং এর বই তৈরি করব এই প্রত্যাশা নিয়ে আমাদের মূলত যাত্রা শুরু হয়।
আচ্ছা আচ্ছা
আচ্ছা। তো যাই হোক, এর মধ্যে এই অর্গানাইজেশনে আমরা আমাদের একজন গেস্ট দাওয়াত করেছিলাম। উনি এসেছিলেন লন্ডন থেকে। উনি এসে বললো যে সাইদুল্লাহ, তোমাদের একটা নিজস্ব একটা অফিস থাকলে ভালো হয়, এরকম একটা মানে আর একটা অফিসের মধ্যে একটা অফিস, এটা ভালো দেখাবে না, কেউ আসতেও চাবে না। তো অলরেডি আমাদের তখন 93 সাল হয়ে গেছে, আমরা একটা বাসা ভাড়া নিলাম, অর্থাৎ আমরা অফিসটা ছিল মতিঝিল, মতিঝিল থেকে আমরা শ্যামলী চলে আসলাম। শ্যামলীতে আমরা ওই বাড়িতে আমরা 10 বছর থেকেছি। এরপরে আমরা মিরপুরে চলে আসলাম। মিরপুরে আমরা একটা নিজস্ব একটা ভবন করেছি, যেটা জাপান অ্যাম্বাসি আমাদের ভবনটি করে দিয়েছে। এবং আপনি যে প্রশ্নটা করেছেন যে আসলে কোন উদ্দেশ্যে আমরা মূলত অর্গানাইজেশনটা করেছেন, আমাদের উদ্দেশ্য ছিল দৃষ্টি প্রতিবন্ধীদেরকে সমাজে তুলে ধরা। এই যে আজকে শর্মিনাপাকে আমরা যে তুলে ধরতে পেরেছি বা আমরা তুলে ধরার চেষ্টা করছি, যে ওনার গান আছে, ওনার প্রতিভা আছে, প্রতিভাটা যাতে কাজে লাগে। এই যে আজকে রাশেদের কথা বলেন, এই রাশেদ আজকে এখানে না আসলে কি হতে পারতো বা কি হতে পারতো, এটা আপনারাই চিন্তা করতে পারেন, আপনারা জানেন এগুলো ভালো করে। তো সুতরাং এই রাশেদকে তুলে ধরা। আজকে এই যে শরীফের কথা বলছেন, এই শরীফ কিন্তু অনেকদিন যাবত আমাকে বলছে, স্যার আমাকে একটা চাকরি ব্যবস্থা করেন, আমার তো আর সামনে চলছে না। তা আমি বললাম যে কম্পিউটারটা তুমি ভালো করে শেখো এবং তুমি মাস্টার ডিগ্রিটা শেষ করো, মাস্টার ডিগ্রি শেষ না করো তো চাকরি পাওয়া যাবে না। এই যে মানুষগুলোকে সহায়তা করার জন্য মূলত বার্ডো কাজ, সেই লক্ষ্যে আমাদের বার্ডো কিছু কিছু কাজ আমরা উদ্যোগ নিয়েছি। একটা হলো আমাদের একটা দৃষ্টি প্রতিবন্ধী একটা বিদ্যালয় আছে মিরপুরে। আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় এই স্কুলটি দেখে আসবেন। এক, দুই নম্বর হলো এই যে আজকে শরীফ যে এসছে, আমাদের ওইখানে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে। এই ট্রেনিং সেন্টারে জব সফটওয়্যারের মাধ্যমে যারা একেবারে দেখতে পায় না তাদেরকে কম্পিউটার শেখানো হয়। এবং আমাদের ওইখানে প্রতি কোর্সে 10 জন করে দৃষ্টি প্রতিবন্ধী ছেলে মেয়েরা কম্পিউটার শেখে। এই যে শরীফ আজকে এখানে আসছে, শরীফ এখানে আপাতত ভলান্টিয়ার হিসাবে এই ব্লাইন্ড ছেলে মেয়েদেরকে কম্পিউটার শেখাচ্ছে। আরেকটা প্রজেক্ট আছে আমাদের, সেটা হলো আমরা ব্রেইল বই তৈরি করছি। অর্থাৎ ওই যে আপনাকে শুরুতে বলেছিলাম যে ব্রেইল বই নাই আমাদের, এখন আপনি শুনে খুশি হবেন যে অনেকে বই পাচ্ছে এখান থেকে।
চমৎকার,
অনেকে বই পাচ্ছে। এই যে আমি আসার সময় দেখে আসছি অনেকগুলো বই ছাপা হয়েছে, সেগুলো প্রিন্ট বাইন্ডিং হচ্ছে, এগুলো পাঠানো হবে। তো এই বইয়ের কাজটা হচ্ছে ওইখানে আমাদের একটা লাইব্রেরি আছে। আমাদের কিন্তু বাংলাদেশে বা ঢাকাতে কিন্তু কোনো ব্রেইল লাইব্রেরি নাই। তো ওইখানে একটা লাইব্রেরি আছে যেখানে রেকর্ডার আছে, সিডি প্লেয়ার আছে, সবাই বসে বসে ওখানে পড়াশোনা করতে পারে। মানে একটা চমৎকার একটা এনভায়রনমেন্ট আছে। তো এই কাজগুলো আমরা করি। আর একটা কাজ করি আমরা, যে দৃষ্টি প্রতিবন্ধী ছেলে মেয়েরা যারা চাকরি পেতে চায় তাদেরকে আমরা চাকরি জোগাড় করে দেই। এখন এই চাকরি জোগাড়টা তো কঠিন কাজ। আমরা এবিসি রেডিওর মাধ্যমে, এবিসি রেডিওকেও বলছি, আমরা শ্রোতাদেরকেও বলছি, যারা এই অনুষ্ঠান শুনছে, যে একটা দৃষ্টি প্রতিবন্ধী মানুষকে যদি সুযোগ দেন সে কিন্তু কাজটা করতে পারে। আপনার শরীফকে সুযোগটা দেন, দেখবেন যে শরীফ সুন্দর ভাবে কাজটা করে দেবেন। এখন আমি যদি সুযোগটা না পাই তাহলে আমি দেখাবো কি করে যে আমি কাজটা করতে পারি। সেই জন্য আমি সবার কাছে একটা কথাই বলি যে আপনার সুযোগ দিন, দেখেন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ কেমনে কাজ করে।
মানে কনফিডেন্সের জায়গাটা সামাজিক ভাবেই লো আপনাদের উপর।
জি 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 জি। মানে মানুষ মনে করে উত্তর চোখে দেখে না ওই কাজটা কি করে করবে। গত পরশু দিন একটা ব্লাইন্ড ছেলেকে চাকরি দিয়েছি, সে কম্পিউটারে সো মাচ এক্সপার্ট। তো তাকে কিন্তু আমরা কনভিন্স করতে পাঁচটি বছর লেগেছে। পাঁচ বছর পরে, আচ্ছা আপনি ছেলেটা কাজ করতে পারবে, আচ্ছা নিয়ে আসেন তো। আমি ওরা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে ঠিক আছে তুমি পরশু দিন জয়েন করো। এখন সেই আমাকে ফোন করে বলতেছে, সাদুলা গান সরি, আসলে তোমার ছেলে তো খুব চমৎকার কাজ করছে। যাই হোক, আরো কিছু কাজ করি। এখন তো সবাই তো শিক্ষিত না, তাই না? যারা শিক্ষা নিতে পারে না তাদেরকেও আমি যাতে কর্ম ক্ষেত্রে নিয়ে আসা যায়, আমাদের গাজীপুর সদরে, বরিশাল সদরে এবং বানুরিপাড়াতে, বরিশাল তিনটা জায়গাতে আমাদের তিনটা ব্রাঞ্চ আছে। সেইখানকার প্রতিবন্ধী মানুষগুলোকে আমরা একত্রিত করে আমরা দল গঠন করি। দল গঠন করে এই প্রতিবন্ধী মানুষগুলোকে আমরা প্রশিক্ষণ দেই। অর্থাৎ ওর মধ্যে কি প্রতিভা আছে, যে প্রতিভাটা কাজে লাগিয়ে সে একটা ইনকাম জেনারেটিং করতে পারে। এখন এই কাজটা আপনি যে আমাকে শুরুতে যে কাজটা প্রশ্নটা করেছিলেন যে আসলে এই কাজটা করা কতদূর কঠিন, এটা এতই কঠিন যে যখন শুরু থেকে আমরা মানুষের কাছে যাই, মানুষ বলেছে কি জানেন, এই তুমি আগে গড়ে তোলো তারপরে আমরা সহায়তা করবো। তা আমার প্রশ্ন হলো যে আমি যদি গড়ে তুলতে পারি তখন তার সহায়তা প্রয়োজন নেই আসলে। এই আজকে শারমিন আপার মতো, এই শরীফ ভাইয়ের মতো, এই আজকে রাশেদের মতো মানুষগুলোকে সহায়তা করতে হলে আমি মনে করি না যে অর্থই একমাত্র মানুষকে সহায়তা করার উপায়। মানুষকে সহায়তা করার একটা বড় উপায় হচ্ছে তথ্য দিয়ে তাকে সহায়তা করা, পরামর্শ দিয়ে সহায়তা করা, তাকে উৎসাহ দিয়ে তাকে সহায়তা করা, তাহলে পর কিন্তু এই কাজটা খুব সহজ হবে। আজকে এবিসি রেডিওতে আসার মাধ্যমে আমি মনে করি আজকে কিন্তু আমার পরিবারের সকল সদস্যরা এই অনুষ্ঠানটা শুনছে। আমরা মনে করি যে যারা এই অনুষ্ঠানটা শুনবে সবাই উৎসাহ দেবে আমাদেরকে যে না, এই কাজটা এইভাবে হলে ভালো হয়, আপনারা এইভাবে যান। আমি কিন্তু মানুষকে বলি যে ভাই অর্থ দিতে পারে, একজন মানুষের আমার কাছে টাকা আছে, আমি টাকা দিলাম, টাকা দেওয়ার চেয়ে ওই কাজটা কেমনে হয়, কিভাবে করলে ভালো হয়। আমি বলি এই যে আজকে দেখেন আমাদের যে সন্ধানী চক্ষুদান সমিতি কিটা চলছে, এখানে কিন্তু কোনো স্টাফ নাই, অথচ সেই সন্ধানীর মতো একটা বড় প্রতিষ্ঠান, সমস্ত প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে স্বেচ্ছাসেবকদের সহায়তায়। আমি মনে করি আমরাও যদি স্বেচ্ছাসেবক সমন্বয় করতে পারি এই কিবিয়া ভাইয়ের মাধ্যমে, যদি আজকে আমরা যদি স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করতে পারি, হতে পারে সেখানে 50 জন 100 জন, এই 100 জন মানুষ যদি এই বার্ডের উন্নয়নে এগিয়ে আসে, এই শর্মিনাপাকে আমরা সহায়তা করতে পারবো। এই স্কুলটাকে আমরা আজকে আমরা বলছি আমাদের স্কুলে 15-20 জন ছাত্র আছে, আমরা এটাকে 100 জনে পরিণত করতে পারবো। আজকে এই যে কম্পিউটার ট্রেনিংটা আরো দক্ষ করে তুলতে পারবো, আমাদের প্রতিষ্ঠানটা যত বড় হবে দৃষ্টি প্রতিবন্ধী একটা শক্ত প্ল্যাটফর্ম হবে। এবং আমি মনে করি এই শক্ত প্ল্যাটফর্মের মাধ্যমে আজকে আমাকে আপা বলতেছিলেন এখানে বসে বসে, আচ্ছা আপনি একটা সঙ্গীত বিদ্যালয় করেন না কেন? আমি বলছি যে আপনি করেন, আমার তো কোনো আপত্তি না, আমার কোনো কিছুতে না নাই, আমাকে আমার একটা প্রচন্ড একটা শক্তি আছে, সেই শক্তিটা হচ্ছে আমাকে আপনি বলবেন যে সাইদুল হক তুমি এই কাজটা করো, ঠিক আছে। আমি কিন্তু না বলবো না, আমার ফিলোসফি আছে, আমার যুক্তি আছে, আমার এইটা নাই সেটা আমি বলবো, সেটা বলবো না। আমি বলবো ঠিক আছে শুরু করে দেয়, কিন্তু কন্টিনিউ করাটা একটু কঠিন। সেই জন্য আমাদের শ্রোতারা, আমাদের স্বেচ্ছাসেবক বাহিনীরা পারে এরকম এই যে শর্মিনা পার মতো মানুষদেরকে সহায়তা করতে, আমাদের বার্ডোকে
বার্ডোর উন্নতি হলে আমাদের সবার উন্নতি হবে, আমাদের প্রতিবন্ধীদের উন্নতির বড় প্রয়োজন, সুযোগের বড় প্রয়োজন ভাইয়া। আমাদের সুযোগ কেউ দেয় না, উন্নতি কেউ করে না। আমি বলেছিলাম ভাইয়া যে ভাইয়া আপনি একটা গানের স্কুল খোলেন, আমি টিচার হব সেখানে, আমি গান শেখাবো। ভাইয়া আমাকে বলছে বোন আমি সবই করতে পারি কিন্তু আমার তো অত অর্থ নেই, আমি কি করে কি করব, এটা করতে গেলে তো অনেক অর্থের প্রয়োজন, আমি কি করে কি করব। আজকে যদি কিছু করতে পারতাম তোমারও একটা কর্মের সংস্থান হতো, এটা সত্যি কথা, কিন্তু আমি কিভাবে কি করব। তাই আমরা চাই বার্ডোর উন্নতি হলে আমাদের সবার উন্নতি।
আচ্ছা আমরা একটু শরীফের কাছে আসতে চাই। শরীফুল, এই যে আপনি যে কাজটি করছেন যে যারা ব্লাইন্ড চোখে দেখেন না তাদেরকে আপনি কম্পিউটার শেখাচ্ছেন, এটা আসলে কিভাবে সম্ভব?
এটা হচ্ছে মূলত একটা সফটওয়্যার, জব এক্সেস উইথ স্পিচ, জব সফটওয়্যার যেটাকে আমরা বলে থাকি। এই সফটওয়্যারটা ব্যবহার করে আমরা কম্পিউটার চালনা করি। এই সফটওয়্যার মাধ্যমে আমরা কম্পিউটারের যে অফিসিয়াল কাজগুলো, যেগুলো ওয়ার্ড, এক্সেল, এক্সেস অথবা পাওয়ার পয়েন্ট, ইভেন ইন্টারনেটের যাবতীয় কাজ আমরা করতে পারি শুধু শুনে শুনে। এটা হচ্ছে আমাদের কম্পিউটারের স্ক্রিনের ওপর যে লেখাগুলো আসে সেগুলো ওই সফটওয়্যারটা পড়ে দিচ্ছে, যার কারণে আমার দেখার প্রয়োজন হচ্ছে না প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে কম্পিউটার চালানোর জন্য আমরা মাউস ইউজ করে থাকি, যারা দেখতে পাই তারা, আবার যারা দেখতে পাই না তাদের জন্য হচ্ছে কিবোর্ড সিস্টেম। কারণ মাউসের যত জায়গায় ক্লিক করতেছি আমরা প্রত্যেকটার কিন্তু কিবোর্ড কমান্ড আছে। যেমন ধরেন কোনো ফাইল যদি আমরা সেভ করতে চাই তাহলে ফাইলে ক্লিক করলাম, সেভে ক্লিক করলাম, তারপর নাম লিখে তারপর সেভে ক্লিক করলাম, এটা হচ্ছে মাউস সিস্টেমে। আর যদি আমরা কিবোর্ড সিস্টেমে করতে চাই তাহলে F12, আমাদের যদি আমরা ফাংশন কি F12 চাপি অথবা কন্ট্রোল S চাপি তাহলে কিন্তু সেভের যে কমান্ডটা, যে ডায়লগ বক্স সেটা কিন্তু চলে আসছে। সেখানে আমি কম্পিউটারের মাধ্যমে যদি নাম লিখে এন্টার করলে বা অল্টার এস দিলে তারপর ফাইলটা সেভ হয়ে যাচ্ছে। তার মানে আমরা কিবোর্ড বেস কাজ করতেছি মাউসটাকে সরিয়ে রেখে। এবং এই সফটওয়্যারের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে কিবোর্ডের যে বাটনটা আমরা প্রেস করব সেই বাটনটার সাথে সাথে সে বলে দিচ্ছে, আমি এ প্রেস করলে এটা বলে দিচ্ছে, কন্ট্রোল এস দিলে কন্ট্রোল এসটা বলে দিচ্ছে, এফ কিউ দিলে ইচ এন এফ দিচ্ছে।
আমি একটা জিনিস বুঝতে পারছি সাইদুল ভাই, সেটা হচ্ছে যে আমি আপনাকে ভাই বললাম ইফ ইউ ডোন্ট মাইন্ড, সেটা হচ্ছে যে আমাদের যে সামাজিক জীবন, একজন চোখে দেখা মানুষের যিনি চোখে দেখতে পান তার যে প্রাত্যহিক কর্মকাণ্ড, তার যে চলাফেরা, তার যে গতিবিধি, তার যে পাওয়ার বা এনার্জি, সেটার যে এক্সারসাইজ লেভেল, সবকিছুই একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ করতে পারেন। সেটা টেকনোলজির দিক থেকেও আছে এবং ব্যক্তি সক্ষমতার দিক থেকেও আছে। এটা কি ব্যাপারটা কি এরকম?
একদম সম্পূর্ণ এরকম। একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষকে যদি আপনি সুযোগ করে দেন, সেও নর্মাল মানুষ, যা করতে পারে সে তাই করতে পারবে, তাকে অভিনয় করতে বলেন সে অভিনয় করতে পারবে। আমি তো বলি যে আমাদের দৃষ্টি প্রতিবন্ধীদেরকেও যদি FM এ সুযোগ দেওয়া হয় আমরাও কিন্তু ঠিকই আপনাদের মতো আর্য হতে পারবো, কিন্তু সুযোগ যদি আমাকে না দেওয়া হয় আমি কি করে আপনি বুঝবেন যে আমি এটা পারি না? আমার সীমাবদ্ধতা তো থাকতেই পারে, আপনি কি সবকিছু করতে পারেন? আপনি কি প্লেন চালাতে পারেন? তো আপনার যদি সীমাবদ্ধ থাকে আমার সীমাবদ্ধতা থাকতে সমস্যাটা কোথায়? সেজন্য আমাদের কথা হলো যে সুযোগ যদি পায় আমরাও সব কাজ করতে পারি। দেখেন সুযোগ পেলে পরে রাজনীতিতে আমরাও হতে পারি, কিন্তু সুযোগের দরকার। অর্থাৎ তাকে একটা যদি স্কোপ করে দেওয়া যায়, তাকেও যদি সুযোগ্য করে তোলা যায়। আজকে যে রাশেদের কথা বলি আমরা, এই রাশেদ যদি দেখেন যদি আমরা তো ওকে স্কুলে ট্রেনে না নিয়ে আসতাম, ও কোথায় যেত আসলে, কোথায় ও লেখাপড়া করতো? আপনারা জানেন বাস্তবতা তো, বাস্তবতা তো এটা যে আসলে ওকে তো লেখাপড়াই করতো না,
তাহলে আমরা থালা হাতে দিয়ে রাস্তায় হয়তো বসিয়ে দেওয়া।
হ্যাঁ, তাহলে এই যে জিনিসটা, সেই জন্য আমি বারবার একটা কথা বলি, সরকারকেও বলি, আপনাদের সবাইকে বলি, যে সুযোগ দেন, দেখেন আমি আমি পারি কিনা, আমি না পারলে আমার কাছ থেকে আপনি আবার নিয়ে যাবেন।
জি, এবং এই যে প্রেক্ষাপটটা আমরা একটা জিনিস দেখতে পেলাম, যে প্রিয় শ্রোতা আমরা কেন আলোর মানুষ বলছি, আলোর মানুষ বলছি এই কারণে, দায়িত্বটা কার, এই দায়িত্বটা কার প্রশ্নটা যখন চলে আসে যে কোনো ক্ষেত্রে, তখন আমরা আঙুলটা সরকারের দিকে প্রথমে দেই, যে সরকার আসলে কি করছে, সরকারের পৃষ্ঠপোষকতার অভাব। কিন্তু মনে রাখতে হবে আমাদের দেশের সরকার, আমাদের দেশটার আর্থসামাজিক অবস্থা নিয়েই কিন্তু সরকার, একা এক সরকারের উপর সব দায়িত্ব যদি আমরা চাপাই তাহলে কিভাবে সরকারের পক্ষে সবকিছু করা সম্ভব, এক। দুই নম্বর হচ্ছে যারা দৃষ্টি প্রতিবন্ধী বা যারা এই বিভিন্নভাবে শারীরিক দিক থেকে হোক বা অন্যান্য কাজের দিক থেকে হোক প্রতিবন্ধী, তাদের কাছে দায়িত্ব আসার আগে আমরা যারা সচ্ছল মানুষ তাদের কিন্তু দায়িত্ব ছিল এই মানুষগুলোকে সামনে এগিয়ে নিয়ে আসা, আমরা কিন্তু সেই রোলটা ঠিক সেভাবে পালন করিনি। অর্থাৎ যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের মধ্যে থেকেই একজন সাইদুল ইসলাম, তিনি মাথাচাড়া দিয়ে উঠেছেন বাকি দৃষ্টি প্রতিবন্ধী যে মানুষগুলো আছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই যে আলোটা, এই আলোটাকেই আজকে আমরা হ্যালো 8920 তে এম্পাসাইজ করতে চেয়েছি। আমরা আসতে চাই আবারও শারমিনের কাছে, এবং একই সাথে কিছু প্রশ্ন আছে আপনার কাছে সাইদুল ইসলাম, আমরা সেই প্রশ্নগুলোর ব্যাপারে আসবো। কিন্তু আমরা একটু ওই যে সুরের সুধা বলে না, আজকে হ্যালো 8920 আসলে একটা জলসা ঘরের মতো হয়ে গিয়েছে, আমরা আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি কোনটা শোনাবেন আমাদেরকে এই মুহূর্তে?
আমি গান শোনাবো ভাইয়া অবশ্যই, কিন্তু আপনাদেরও কথা দিতে হবে যে আমার এই গানকে আপনারা যখন জায়গায় তুললেন তখন আমার এই গানকে যাতে, গান যাতে বেঁচে থাকে সেজন্য আপনারা যতটুকু সহজ সহযোগিতা করার প্রয়োজন আপনাদের হয় আপনারা আমাকে করবেন, তাহলে আমি আজকে থেকে আবারও গান ছেড়ে দেবো ভাইয়া।
না, আমরা আমরা একটা কথা আপনাকে দিতে পারি, আমাদের আমাদের সীমাবদ্ধতা বা আমাদের পরিধি কতটুকু সেটা হচ্ছে আমরা লাখো মানুষের কাছে এটাকে তুলে ধরতে পারি, এবং আপনার গানটা শোনার পরে যদি কেউ, কোনো ক্যাসেট কোম্পানি বা অন্য কেউ যদি উৎসাহিত হয় সে ব্যাপারে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। চলুন,
ধন্যবাদ। তুমি কি এখন দেখেছো স্বপন আমারে আমারে আমারে, তুমি কি এখন দেখেছো স্বপন আমারে আমারে আমারে, আধরাতে শেখা উঠেছে কি চাঁদা ধারে, তুমি কি এখন দেখেছো স্বপন আমারে আমারে আমারে, তোমার ভুবন ঘিরিয়া মিলন এলো কি ফিরিয়া, তোমার ভুবন ঘিরিয়া মিলন এলো কি ফিরিয়া, মনে মনে আজ বাঁধিলে কি সেতু, মনে মনে আজ বাঁধিলে কি সেতু, বিরহ নদীর দুধারে তুমি কি এখন দেখেছো স্বপন আমারে আমারে আমারে, খোলা এলো চুল মুখের দুপাশে ছড়ায়ে, তুমি ঘুমায়ে আছো কি, তুমি ঘুমায়ে আছো কি, মোর দেয়াশে ঝরা মালা বুকে জড়ায়ে, ঝরা মালা বুকে জড়ায়ে, স্বপনে গেলে কি ভুলিয়া শীতের দুয়ার খুলিয়া, স্বপনে গেলে কি ভুলিয়া শীতের দুয়ার খুলিয়া, আবার কি তারে ফিরে যাও তুমি, আবার কি তারে ফিরে যাও তুমি, ফিরাইয়ে দিয়েছো
যারে তুমি কি এখন দেখেছো স্বপন আমারে 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 আমারে
চমৎকার, অসাধারণ। আমি একটু জানতে চাই, আপনারা এই যে গানগুলো একেবারে মনের মণিকোঠায় মুখস্থ রাখতে হয়, সাধারণ শিল্পীরা যখন গান তখন কিন্তু দেখে দেখে গান, তো আপনাদের তো একবার পুরোপুরি মুখস্থ করে?
আমি একটা গান ভাই একবার থেকে দুবার শুনি, মুখস্থ করে ফেলি।
বাহ,
হারমোনিয়াম 6 মাস আমি স্পর্শ করি না, এবং আমি ঠিক করছি ভাইয়া ওটা আমি বিক্রি করে দেবো, আমি আর গান শিখবো না, আমি আর রেওয়াজ করবো না।
ওকে, দেখা যাক আজকে হ্যালো 920 শ্রোতা যারা রয়েছেন তারা আপনাকে কি বলে। আমি একটু জানতে চাই যে এই যে গানগুলো যখন আপনি শুনতেন, আপনি গানগুলো শুনে শুনে সবকিছু মুখস্থ করে ফেলতেন?
হ্যাঁ, আমি শুনে শুনে, টিচার আমাকে দুই একবার বলে দিয়ে যেত, খাতায় লিখে দিয়ে যেত, ওই হয়তো আমার মানে যে আর যারা আছে একটু বলে দেয়, এখানে একটু ভুলে গেছি একটু বলে দে, ওই আর পর দুবার বলে দিত, হয়ে যেত, সেই থেকে সব গান মুখস্থ।
এরকম কতগুলো গান আপনার এরকম মুখস্থ আছে?
তা প্রায় 500 হবে।
ও মাই গড,
রবীন্দ্র নজরুল পল্লী আধুনিক লালন দিয়ে টি সব।
আমরা একটু অল্প অল্প করে শুনি তো, পল্লী বা নজরুল।
হ্যাঁ ইনশাআল্লাহ, আপনি একটা পল্লী গীতি গাই একটু।
জি জি।
আমি কুলহারা কলঙ্কিনি, আমি কুলহারা কলঙ্কিনি, আমার কেউ ছুঁয়ো না গো সজনী, আমার কেউ ছুঁয়ো না গো সজনী, আমি কুলহারা কলঙ্কিনি, আমি কুলহারা কলঙ্কিনি, আমার কেউ ছুঁয়ো না গো সজনী, আমার কেউ ছুঁয়ো না গো সজনী, প্রেম করলাম প্রাণ বন্ধুর সনে, যে দুঃখ পেয়েছি মোহনে, আরে প্রেম করলাম প্রাণ বন্ধুর সনে, যে দুঃখ পেয়েছি মোহনে, আমার কে দিয়ে যায় দিন রজনী, আমার কে দিয়ে যায় দিন রজনী, আমার কেউ আমার কেউ আমার কেউ ছুঁয়ো না গো সজনী, আমার কেউ ছুঁয়ো না গো সজনী, আমি কুলহারা কলঙ্কিনি, আমি কুলহারা কলঙ্কিনি, আমার কেউ ছুঁয়ো না গো সজনী, আমার কেউ ছুঁয়ো না গো সজনী।
অসাধারণ। আপনাকে কেউ নাচছিল কিন্তু আপনার গান যে আমাদের শ্রোতাদের অন্তর ছুঁচ্ছে সেটা আমরা আমাদের ফেসবুকের কমেন্টস গুলো দেখে বুঝতে পারছি। আমরা কমেন্টস গুলো পড়বো, আমরা আরো গান শুনবো কারণ আমাদের হাতে সময় আছে এবং কথা।
আমি লালন সব রকম পারি, আপনাকে একটু একটু করে শোনাবো।
হ্যাঁ, আমরা শুনবো একটু পরেই, তবে আমি একটু মিস্টার সাইদুল আপনার কাছে আসতে চাই যে দেখুন, আপনারা তো একটা ট্র্যাকের মধ্যে এসেছেন, বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনা করেছেন, স্কুল লেভেলে পড়াশোনা করেছেন, কিন্তু অনেক ব্লাইন্ড আছে এবং পরিবারের সামর্থ্যও আছে, যারা সামর্থ্য থাকার পরেও পারিবারিক সাপোর্টের কারণে বা পারিবারিক সাপোর্টের অভাবে ঠিক মতো লাইম লাইটে আসতে পারে না, নিজের জীবনটা নষ্ট হয়ে যায়। আপনার জানা মতো এরকম কোন স্টোরি আছে, যেহেতু আপনি একটা প্রতিষ্ঠানের কর্ণধার, আপনি জানেন এরকম কিছু?
আমি একজনের কথা বলতে পারি। আমি কিছুদিন আগে একটা টেলিফোন পেয়েছি যে আমাদের একটা নাম করা স্কুলের একজন শিক্ষক আর কি, উনি আমাকে ফোন করে বলছেন যে সাজলাক ভাই, আমার মেয়েটাকে আপনি নিয়ে যান। তা বললাম যে ওর বয়স কত? ওর বয়স হচ্ছে 32 বছর। তো আমি বললাম যে 32 বছর, এখন ওরে নিয়ে আমি কি করব, এখন তো না পারবো আমি ওকে লেখাপড়া শেখাতে, না পারবো ওকে আমি গান শেখাতে, না পারবো ওকে আমি কম্পিউটার শেখাতে, আপনি এই কাজটা কেন করলেন? তো উনি তখন বললেন যে সাজলাক ভাই, আমার তো সব ভুল হয়ে গেছে, তো আমি তো আসলে ওরকম করতাম না, আমি তো বিভিন্ন প্রোগ্রাম টোগ্রামে যেতাম, তা আমি আসলে ওরে আটকে রেখে যেতাম বাসা, ওরে আমি কোথাও নিয়ে যেতাম না। আমি বললাম যে দেখেন, একটা মানুষ শিক্ষা গ্রহণ করতে নাই পারে, তাতে কি হয়েছে? আপনি তাকে সামাজিক তার অধিকার, সে একটা অনুষ্ঠানে যাবে, সে একজন গেস্ট আসবে তার সাথে কথা বলবে, এটা তার একটা অধিকার কিন্তু। কারণ আমি চোখে দেখিনি, এটা তো আমার অপরাধ নয়, এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা আল্লাহ তালা আমার দৃষ্টি দেয় নাই, হয়তো এটা একটা পরীক্ষার জন্য হতে পারে, যদি আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি দেখি। আবার যদি আমরা অন্যভাবে দেখি, যেটা একটা দুর্ঘটনা, হ্যাঁ প্রতিদিনই তো কত গাড়ি অ্যাক্সিডেন্টে বলেন, বিভিন্ন দুর্ঘটনা, কত মানুষ দুর্ঘটনা কবলিত হয়, কিন্তু এটাকে কেন আমরা একটা দুর্ঘটনা মনে করছি না যে দুর্ঘটনার কারণ? অথচ এই দুর্ঘটনার কারণে ওর দৃষ্টি শক্তি হারিয়েছে, ফলশ্রুতিতে কি হয়েছে, সে সামাজিক সব অধিকার থেকে বঞ্চিত হয়েছে, শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে, সে সামাজিক মেলামেশা সকলের সাথে মেলামেশা করতে পারে না, তার থেকে সে বঞ্চিত হয়েছে, সে কোনো বিয়ের অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারে না। তখন উনি বলল যে সরি, আপনার সাথে যদি আমার আগে দেখা হতো তাহলে আরো ভালো হতো। আমি এই জায়গাটায় বলবো, আমাদের যাদের প্রতিবন্ধী সন্তান আছে তারা যাতে এটাকে হাইড না করে, এটাকে যাতে আমরা লুকিয়ে না রাখি, আমরা এই সমস্যাগুলো নিয়ে সবার সাথে আলাপ করি। সবার সাথে আলাপ করলে কি হবে, এই বাচ্চাটা স্বাভাবিক ভাবে বেড়ে উঠবে। আর যদি ওকে আমরা সামাজিক ভাবে বেড়ে উঠতে না দেয়, স্বাভাবিক ভাবে যদি বেড়ে উঠতে না দেয়, তাহলে কিন্তু সে আরো একটা প্রতিবন্ধিতার শিকার হয়ে যাবে, মানসিক প্রতিবন্ধী যাকে আমরা বলছি। সেজন্য আমাদের সবার উচিত হবে যে আমরা যেন আমাদের প্রতিবন্ধী বাচ্চাটাকে লুকিয়ে না রেখে তাকে যাতে স্বাভাবিক বাচ্চার মতো স্কুলে যেতে দেই, খেলা করতে দেই। সে প্রতিবন্ধীটি মানুষ বলে কি হয়েছে, তাতে কি হয়, তাতে কিছুই হয় না। মানুষকে বুঝিয়ে বলে, দেখেন আমার মনে আছে আজকে থেকে, আমি যখন আমি ক্লাস ফাইভে পড়তাম, আমি বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য ঢাকায় এসেছিলাম অনুমতি নেওয়ার জন্য, ওই সময় যিনি অফিসার ছিলেন এই ডিপিআইতে, তিনি আমাকে ধমক দিয়ে বলেন যে তোমার এত বড় সাহস, তুমি ঘরে বাইরে বেরোয়েছো, তোমার অ্যাক্সিডেন্ট হলে তোমার দায়িত্ব কে নেবে? উনি আমাকে অনুমতি তো দিলেনই না, উনি আমাকে ওনার রুম থেকে বের করে দিয়েছেন। আমি যদি ওই ধমকে যদি ঘরে চলে যেতাম, আজকে এই জায়গাটা তো আসতে পারতাম না। সেজন্য আমি সবার প্রতি একই আমার আবেদন যে দেখেন, প্রতিবন্ধী বাচ্চাকে হাইড করাটা উচিত নয়, এতে করে সে আরেকটা প্রতিবন্ধিতার শিকার হয়।
এবং একটু আগে আপনি যে উদাহরণটা দিলেন যে আপনি যদি ঘরে ঢুকে যেতেন তাহলে তো আপনি বেরোতে পারতেন না, বা আপনি
বেরোতে পারতেন না।
সুতরাং নিজে থেকে প্রতিবন্ধী যারা আছে তাদের মোটিভেশনের জন্য আপনি কি বলবেন?
আমি তাদের মোটিভেশনের জন্য বলবো যে তারা যাতে তারা মূল স্রোতধারায় সম্পৃক্ত হয়, তারা যাতে নিজেরা এই সামাজিক কর্মকাণ্ডে উৎসাহিত হয়, কারণ অন্য একজন করে দেবে ওইটা আমি নেব এই আশায় যাতে আমি না থাকি, নিজের চেষ্টাটা যাতে নিজে করি। হ্যাঁ, তাহলে পর আমাদের আগানোটা আরো সহজ হবে, কারণ আমার পেটে ক্ষুধা লেগেছে, আমি যদি এটা কিবরিয়া ভাই যা বলতে পারি তাহলে কিবরিয়া ভাই আমাকে খাবার দিবেন, কিন্তু আমি যদি এটা না বলি তাহলে কিবরিয়া ভাই আমাকে খাবার দিবেন না, ওনার তো ক্ষুধা লাগে নাই, ওনার খাবারটা পরে দেয়। কিন্তু আমার চাওয়াটা আগে আমাকে চাইতে হবে। আজকে শরীফের চাকরি শরীফ আগে চাবে, তারপর শরীফকে আমরা চাকরি দেবো। সেই জন্য আমি বলি যে আমার কথা মতো আমি ওদের সবাই যেই চাকরি চাইতে আসে আমি বলি কি জানেন, তুমি আগে চাও কোথাও, চাওয়ার পরে আমাকে তারপরে বলো যে
আমি ক্ষুধা লাগার ব্যাপারটা নিজে থেকেই হতে হবে, আগে আমাকে ক্ষুধা লাগতে হবে তারপরে খাবার। হ্যাঁ
জি জি,
হ্যাঁ সেটা ঠিক আছে। এবং এখানে সমাজ বা রাষ্ট্র কি দায়িত্ব পালন করতে পারে সেটাও একটা জানার বিষয়, কারণ আমরা দেখি সোশ্যাল অ্যাওয়ারনেস নামে কিন্তু অনেক ধরনের সামাজিক সচেতনতার ব্যাপারে অনেক ধরনের কথাবার্তা হয়। দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা কিন্তু সহজ কোনো ব্যাপার নয়। দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্য দেখুন, আজকে যদি আমরা স্টিফেন হকিং এর কথা এখানে বলি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীর নাম হচ্ছে স্টিফেন হকিং, যিনি শরীরের শুধুমাত্র একটা আঙ্গুল নাড়াতে পারেন, বাকি পুরো শরীরটাই তার প্যারালাইজ। এই মানুষটি হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী। কিন্তু একটা মানুষকে যদি উদাহরণ হিসেবে টানা হতো, সব জায়গায় যদি আমরা বিশ্বাস করতে পারতাম, তাহলে আমাদের সামাজিক অবস্থার বা সামাজিক প্রেক্ষাপট বা পারিবারিক যে চিন্তা ভাবনাটা সেটা অনেকখানি পরিবর্তন হতো। কিন্তু আমরা দেখেছি যে আসলে এগুলো খুব বেশি একটা পরিবর্তন করে না। তারপরেও সামাজিক সচেতনতা অনেক বড় একটা ভূমিকা রাখে। সেই জায়গাটিতে গণমাধ্যমের ভূমিকাটা কি, সেই জায়গাটিতে আমরা আপনার কাছে একটু পরে আবারও আসবো। আমাদের হাতে সময় আছে, আমরা এই ফাঁকে আরেকটা ছোট্ট করে একটু গান শুনে ফেলতে চাই আমাদের বোন শারমিনের কাছ থেকে।
এখন আমি একটি নজরুল গীতি করতে চাই।
জি,
যাকে নানিসি গানে গানে জাগরণে জাগরণে, আজকে গানের বান এসেছে আমার মনে আমার মনে, যাতে নানি সেই গানে গানে জাগরণে জাগরণে, মন ছিল মোর পাতায় ছাওয়া, হঠাৎ এলো দক্ষিণ হাওয়া, মন ছিল মোর পাতায় ছাওয়া, হঠাৎ এলো দক্ষিণ হাওয়া, পাতার কোলে কথার কুড়ি ফুটল অধীর হরষণে, আজকে গানের বাণ এসেছে আমার মনে আমার মনে, যাকে নানিসি গানে গানে জাগরণে জাগরণে, সেই কথারি মুকুল গুণি সুরের সুতোয় গেথে গেথে, কারে যেন চায় পড়াতে কাহারে চায় কাছে পেতে, জানি না সে কোন বিজনে নিষিদ্ধ জেগে এ গান শোনে, জানি না সে কোন বিজনে নিষিদ্ধ জেগে এ গান শোনে, না দেখা তার চোখের চাওয়া আবেশ জাগায় মোর নয়নে, যাকে নানিসি গানে গানে জাগরণে জাগরণে, আজকে গানের বাণ এসেছে আমার মনে আমার মনে, যাকে নানিসি গানে গানে জাগরণে জাগরণে।
মারহাবা মারহাবা, চমৎকার, অসাধারণ। আপনি আমার আমার যদি এরকম একটা কণ্ঠ থাকতো না, আমার পুরো পৃথিবী যদি আমার গান না শুনতো, আমি একা একাই গাইতাম এবং একা একাই শুনতাম, এবং এটা
সেটাই করতাম ভাই এতদিন, এই ছয় মাস একদমই বন্ধ করে দিছি।
এবং অসাধারণ কণ্ঠ, আহা কি অসাধারণ জিনিস আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন। প্রিয় শ্রোতা, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সংবাদের বিরতি, আমরা বিরতির পরপরই ফিরে আসব এবং আমরা আমাদের বোন শারমিনের কাছ থেকে আরো একটি গান শুনবো এবং আমরা শেষ কথা বলে আমরা আজকের এই হ্যালো ইট 920 থেকে বিদায় নিতে চাই। আমরা আপনাদের সবাইকে বলছি আমাদের পেজটিতে আসার জন্য, এবং শারমিন কি আসলে তার গানটি বন্ধ করে দেবে নাকি এই এই যে তার সাধনা, মনুষ্য জীবন, সেই পুরো জীবন ধরে সে যে সাধনাটুকু করে চলেছে, সেই সাধনাটুকুকে নিয়ে সে সামনের দিকে এগিয়ে যাবে, সেটা নির্ভর করছে আপনার সমর্থনের উপরে। আপনি আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো ইট 920 এর মেম্বার হয়ে যাবেন। ওখানে আমাদের বোন শারমিনকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস ওখানে দেওয়া আছে, সে কি আসলে গানগুলো নিয়ে এগিয়ে যাবে, কি পরিমাণ মানুষ তাকে সাপোর্ট করছেন, কি পরিমাণ মানুষ সেখানে অনুপ্রেরণা দেবেন, সেটা সে নিজের চোখে দেখবে। নিজের চোখে তো আসলে দেখতে পারবে না, অনুভব করতে পারবে, মানুষের কাছ থেকে শুনতে পারবে, এটাই আসলে নিজের চোখে দেখা, এবং এটা তার জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা হতে পারবে। একটু আগে সাইদুল ইসলাম যেটা বলেছেন যে আর্থিকভাবে সাহায্য করাটা বড় কথা নয়, নিজে যতটুকু পারেন নিজের মন এবং শরীরটাকে কাজে লাগিয়ে পাশে থেকে সাহায্য করাটা অনেক বড় সাহায্য। আপনি হয়তো তার পাশে এসে দাঁড়াতে পারবেন না, কিন্তু তাকে এসে ফেসবুকে যে কথাটা লিখবেন সেটা তার কাছে যাবে, প্রিন্টেড কপি হবে, সেটা সে যখন অনেক বেশি হতাশ হবে তখন সে পড়তে পারবে এবং তার ছেলেকে হয়তো বলবে যে একটু পড়ে শোনাও, সে শোনার পরে হয়তো তার মনটা ভালো হয়ে যাবে, সে হয়তো হারমোনিয়ামটা নিয়ে আবার বসবে। আমরা সেই সাপোর্টটুকু আপনার কাছ থেকে চাচ্ছি। আপনি আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে আসুন, আপনার যা বলার আছে আপনি সেটা বলুন, ফিরছি একটু পর, সাথে থাকবেন। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আমরা ফিরে এসেছি হ্যালো 8920 তে। আপনারা আজকে এক ঝাঁক আলোকিত মানুষ পেয়েছেন, চারজন আলোকিত মানুষ আমরা বলবো। সাইদুল হক, যিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী, কিন্তু তার যে আলো, সে আলো দিয়ে তিনি একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, আত্মিক আলো আমরা বলবো, এবং সেই আলো আরো আলো ছড়াচ্ছে যারা তার মতো রয়েছে সেইসব মানুষদের ক্ষেত্রে। ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, হুইচ ইজ কল্ড বার্ডো। এবং সাইদুল হক
আমরা সাধারণ মতো মানুষ যারা, আমরা সাধারণ মানুষ, সেসব সাধারণ মানুষদের এই ফেলোশিপ পেতে রীতিমতো বেগ পেতে হয়। বেগ ঠিক বলবো না আমরা, যে এটা অসাধ্য বলা যেতে পারে। তিনি সেই ফেলোটা পেয়েছেন, অশোকা ফেলো, এবং এই বার্ডোর এক্সিকিউটিভ ডিরেক্টর হচ্ছেন তিনি। তিনি নিজেই প্রতিষ্ঠানটি গড়েছেন এবং গড়ার উদ্দেশ্যটা হচ্ছে তার মতো মানুষ যারা আছেন, যারা সমাজের অন্যান্য আলো থেকে বঞ্চিত, সেই সব মানুষদেরকে আলোকিত করা। আমাদের এখানে এসছেন শারমিন। শারমিনের যে অপূর্ব কণ্ঠ, সে কণ্ঠ কতটা অপূর্ব সেটা আপনারা এতক্ষণ শুনেছেন, আরো শুনবেন, এটা বলার অপেক্ষা রাখেন। আমাদের এখানে এসছে 12 বছরের রাশেদ। রাশেদকে আমরা বলতে পারি যে বার্ডোর একটা এক্সাম্পল, যে রাশেদ হয়তো পথে হারিয়ে যেতে পারতো, আর 10টা অভাগা শিশুর মতো হয়তো সে অন্ধকার ভবিষ্যতের দিকে পা বাড়াতো, কিন্তু বার্ডোর কল্যাণে সে আজকে আমাদের এই অনুষ্ঠানে এসছে এবং তার হয়তো একটা সুন্দর ভবিষ্যৎ আমরা চিন্তা করতে পারি। আমাদের এখানে এসছে শরীফুল। শরীফুল আংশিকভাবে দৃষ্টি প্রতিবন্ধী এবং সে ধীরে ধীরে অন্ধকারের জগতের দিকে চলে যাচ্ছে, এবং অন্ধকার জগৎ ইন এ সেন্স যে তার যে দৃষ্টি, সেই দৃষ্টির সামনে একটা কালো পর্দা উঠে আসবে এবং এটা তার নিয়তি, এখানে কারোরই কিছু করার নেই। কিন্তু সেই মানুষটিও আলো দিয়ে যাচ্ছেন সেই সব দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের কাছে। আমরা অত্যন্ত লাকি যে হ্যালোইন 920 এরকম একটি এপিসোড আপনাদেরকে আমরা উপহার দিতে পেরেছি। আমরা অনুষ্ঠানের শেষের পার্টটাতে রয়েছি, আমরা ফিরে যাব তাদের কাছে। যাবার আগে বলতে চাই, আপনারা চাইলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালোইন 920 মেম্বার হয়ে যাবেন। আমি শারমিন আপনার কাছে জানতে চাই যে সংসার জীবনের যে খুঁটিনাটি একটা মেয়েকে করতে হয়, আপনি তো নিশ্চয়ই জানেন ঘরকন্নার কাজ যেটাকে আমরা বলে থাকি, এগুলো কি আপনি নরমালি করতে পারেন?
আমি রান্না ছাড়া আর যে কাজ আছে সবকিছুই করি। রান্না করতে আমি একটু ভয় পাই, যদি হাতটা পড়ে যায়, যেন রান্নার জন্য যে একটা মেয়ে আছে, আমি মেয়েটাকে মানে আমার রান্না বান্না করে দেয়। হ্যাঁ, এছাড়া আর যত কাজ আছে আপনার সব আমি করি ইনশাল্লাহ। কাপড় কাচা থেকে শুরু করে আপনার যত যে কাজ আছে, কই মাছ কোটা থেকে শুরু করে সব আমি করতে পারি, শুধু আমি চুলার কাছে যাই না। কালকেও আমি প্রায় 3 কেজি মতো কই মাছ কুটেছি।
আপনি তো রান্না করে নিয়ে আসেন আমাদের জন্য।
হ্যাঁ, আমি তো জানি না যে আমি এখানে আসবো, আমাকে তো না বলে আনা হয়েছে।
ওকে, নেক্সট টাইম। আমাদের টিম মেম্বার অনেক বড়, আপনি 3 কেজি কই মাছ রান্না করেছেন বা কুটেছেন?
কুটেছি ভাই, রান্না করি।
ওকে, নেক্সট টাইম। আচ্ছা, সাইদুল হক আপনার কাছে আসি, সেটা হচ্ছে যে একইভাবে আপনার কাছ থেকে জানতে চাইবো যে একজন হাজবেন্ড হিসেবে ওয়াইফের কাছে আপনার একেবারে ব্যক্তিগত ফিলিংস এর জায়গাটা থেকে, আপনি কি তার কাছে পরিপূর্ণ একজন মানুষ? টু বি অনেস্ট,
আসলে পরিপূর্ণ কিনা সেটা
মানে এই জায়গাটাই আমার ব্লাইন্ডনেসটা আসলে কোন ধরনের কোন ল্যাক রাখে কিনা
না সেটা আসলে কোনটা আমি বলছি সেটাই, যে সেটা আমার ওয়াইফ বলতে পারবে, কিন্তু আমার ওয়াইফের নাম হলো মাকসুদা, তার ডাক নাম আছে একটা হীরা। এইটুকু বলতে পারে, সে যখন বাজারে যায়, আমি যদি বাজারে না যাই, তাহলে সে বাজারটা সম্পূর্ণ করতে পারে না।
আপনার যিনি সহধর্মিনী রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন, তাদের কাছে এই দুজন মানুষ, এই যে যারা চোখে দেখেন না, তারা আসলে কেমন মানুষ আমরা একটু জানার চেষ্টা করব। শাকিল,
ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলবো সাইদুল হকের ওয়াইফ মাকসুদা হক হীরার সাথে। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
হ্যালো,
হীরা বলছেন?
জি
হীরা, আমার নাম হচ্ছে শাকিল, আমি এবিসি রেডিও থেকে আপনাকে ফোন করেছি, আমাদের হ্যালো 8920 অনুষ্ঠান থেকে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। হীরা, আপনার স্বামী সাইদুল হক সাহেব, উনি হচ্ছেন মানে দৃষ্টিহীন একজন মানুষ, স্বামী হিসেবে উনি আসলে কেমন এইটা একটু জানতে চাই।
স্বামী হিসেবে বলতে গেলে তো ভালোই, আমাদের সাথে আল্লাহর রহমতে এই যে বিয়ের পর থেকে কোনো সময় মনে হয় না যে সে একজন প্রতিবন্ধী, সাধারণ মানুষের মতনই মনে হয়েছে। আর আমাদের ভিতরে কোনো সময় ঝগড়া জাতিও হয় না, কোনো সময় মনোমালিন্য হয় না। যদি অফিসিয়াল ভাবে সে কাজ করতে গিয়ে কোনো ই হয়েছে, বুঝেছি যে আরে এটা কোনো সমস্যা নাকি, মানে আমাদের ভিতরে ওরকম কোনো বড় ধরনের কোনো সমস্যা কোনো সময় হয় না।
আপনার স্বামীর মানে কোন কোন আচরণগুলো আপনার খুব বেশি ভালো লাগে?
ওর আচরণ আমার খুব ভালো লাগে, যে সে সবসময় চিন্তা করে যে কোন জায়গায় কোন ছেলেটাকে চাকরি দিলে ভালো হবে, কার জন্য কোন কাজটা করলে ভালো হবে। আমি এত কষ্ট করে মানুষ হয়েছি, যার কারণে আমি বুঝি ওদের আসলে কতটা কষ্ট হচ্ছে।
আচ্ছা, উনি চোখে দেখতে পান না, এই ব্যাপারটা নিয়ে আপনার কোনো খারাপ লাগবার ব্যাপার কিংবা ওনার কোনো বিষয় আপনার খারাপ লাগে?
এটা তো কখনোই লাগেও না, কখনো মনেই হয় না আমার।
খুবই খুশি হলাম জেনে, আপনাকে আসলে আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা না জানিয়ে পারছি না। বাবা হিসেবে উনি সন্তানদের কাছে আসলে কেমন?
সে বলতে পারেন আদর্শ পিতা হিসেবে, সে বাচ্চাদের প্রতি সবসময় কেয়ারিং বলেন, বা ই বলেন, এটা তার সাথে সবসময় আছে। আর বাচ্চারা সবসময় ফিল করে তার বাবার দুটা মেয়ে তার বাবার সাথে সবসময় একে নিয়ে বলে বাবা আমি তোমাকে হেল্প করবো, তোমার কি দরকার, তোমার কোনো সমস্যা নেই, আমরা বড় হয়ে নিই।
আচ্ছা হীরা, আমি সবশেষ যে কথাটা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে যে এই মুহূর্তে লাখো শ্রোতা আপনাকে শুনছে আমাদের অনুষ্ঠানে, আপনি সব শ্রোতাদের উদ্দেশ্যে যাদের দৃষ্টি নাই চোখের আলো নাই সেই সমস্ত মানুষদের পাশে এসে দাঁড়ানোর জন্য আপনি কিছু বলতে চান কিনা তাদেরকে?
আমি যে একসাথে এই বছর যে সংসার করতে চাই আমার কাছে কোনো সময় সমস্যা মনে হয় নাই, যদি সবাই মেনে নিয়ে যদি মানে সুখ শান্তি যেটা আসলে এটা তো সব হলো নিজের মধ্যে, যে সুখ শান্তি করে নিতে পারে তার তো কোনো সমস্যা থাকার কথা না।
জি ঠিক আছে হীরা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনি অনেক অনেক ভালো থাকবেন। আমাদের এবিসি রেডিওর পক্ষ থেকে, আমাদের হ্যালো 8920 এর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।
আচ্ছা আমারও সবার শুভেচ্ছা রইল।
প্রিয় শ্রোতা, আমরা শুনছিলাম সাইদুল হকের ওয়াইফ হীরার কথা। এ পর্যায়ে আমরা আরো একজনের কথা শুনবো, আরো একজন ভালো মানুষ, তিনি হলেন শারমিনের স্বামী নজরুল ইসলামের সাথে আমরা নজরুল ইসলামকে ফোনে কানেক্ট করবার জন্য চেষ্টা করছি। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
আমি শাকিল বলছিলাম হ্যালো 8920 অনুষ্ঠান থেকে। শারমিন আপনার ওয়াইফ, উনি দেখতে পান না কিন্তু আপনি তাকে ওয়াইফ হিসেবে গ্রহণ করেছেন। ওয়াইফ হিসেবে উনি আসলে কতটুকু দায়িত্ব পালন করতে পারে আপনার সংসারে?
সংসারের সমস্ত দায়িত্বই পালন করতে পারে, হয়তো দেখেন না শুধু, বাকি সবই করতে পারে, যেমন আমার ঘর গোছানো, বিভিন্ন নির্দেশনা দেওয়া, কিছু কিছু জিনিস করতে পারে না, যেমন রান্না করতে পারে না, কিন্তু রান্নাটা সাহায্য করতে পারে।
ওনাকে আপনি বিয়ে করেছিলেন এবং সবকিছু জেনে শুনে বিয়ে করেছিলেন, সেজন্য আপনাকে আমরা শ্রদ্ধা জানাই। শারমিনকে স্ত্রী হিসেবে গ্রহণ করবার পরে আপনার পুরো পরিবার ওকে কিভাবে গ্রহণ করেছে?
পরিবার সাধারণ গ্রহণ করেছে এবং আমরা সামাজিকতার মাধ্যমে বিয়ে করেছি আর কি, বিবাহের পরে আমাদের কোনো সমস্যা হয়নি, একটা বাচ্চা হয়েছে, আমাদের উপায় পরিবারেরই সুখী আছে, আমাদের কোনো সমস্যা নেই।
জি অনেক ভালো লাগলো যে আপনারা সুখী আছেন। এবং শারমিনের গানের গলা মানে তার কণ্ঠ অসাধারণ, ওকে গান গাইতে আপনি কতটা উৎসাহিত করেন?
ও ছোটবেলা থেকে গান করতো আমি জানতাম, ওরা জাতীয় পুরস্কার পেয়েছিল একটা অনুষ্ঠানে, ব্যাপারে আমি কোনো নিরুৎসাহিত করি না, উৎসাহিত করি এবং বিভিন্ন ইনস্ট্রুমেন্ট যতটুকু সাধ্য আছে আমার ছোটবেলা আমি চাকরি করি, সেই হিসেবে তাকে কিনে দেই আর কি। বড় ধরনের কোনো কিছু করতে আমি পাই না, আমার আর্থিক সমস্যা আছে, সেই হচ্ছে কোনো সাপোর্ট পেলে সে ভালো কিছু করতে পারতো।
জি নজরুল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের এবিসি রেডিও এবং আমাদের টিম হ্যালো 8920 এর পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। আমরা কথা বললাম দুজন মানুষের সাথে, একজন সাইদুল হক সাহেবের ওয়াইফ হীরা এবং আরো একজন হলেন আমাদের আজকের অতিথি শারমিনের স্বামী, তার সাথে আমরা কথা বললাম, যারা দৃষ্টিহীন এবং আলোহীন মানুষের জীবনে আলো হয়ে এসেছেন। চলুন আমরা ফিরে যাই আমাদের আজকের অতিথিদের কাছে এবং ফিরছি কিবিয়ার কাছে। কিবিয়া,
ওকে আমরা দেখলাম এবং যারা আজকে হ্যালো 8920 শুনছেন, যাদের বিন্দুমাত্র কনফিউশন ছিল যে এই মানুষগুলো কেমন হয়, সাধারণভাবে চলাফেরা করতে পারেন কিনা, আমার বিশ্বাস যে তাদের এরকম কথাবার্তা শুনে আপনাদের সন্দেহের জায়গাটা অনেকখানি দূর হয়ে যাবে। এবার একেবারে খুব ব্যক্তিগত একটা প্রশ্ন করতে চাই, আপনারা যদি আমাকে নির্ভয়ে প্রশ্ন করার অনুমতি দেন। শারমিন, আপনার ছেলে চোখে দেখে, সাধারণ, একদম সাধারণ মানুষের মতো মানুষ, আপনার ছেলে যদি একটা ব্লাইন্ড, আমি ব্লাইন্ড শব্দটা বারবার ব্যবহার করছি, অত্যন্ত দুঃখিত, সেটা হচ্ছে যে একজন এরকম দৃষ্টি প্রতিবন্ধী মেয়েকে পছন্দ করে তার জীবনের জন্য, আপনি কি সেটা মেনে নেবেন?
কেন মেনে নেবো না ভাইয়া, আর আমাকে যদি একজন বিয়ে করতে পারে তাহলে আমার ছেলে কেন একজন অসহায় মেয়েকে বিয়ে করতে পারবে না?
ঠিক একই প্রশ্নটা কাছে আসতে চাই, আপনার দুটো মেয়ে আছে, তারা যদি এরকম দৃষ্টি প্রতিবন্ধী দুটো ছেলেকে চুজ করে তাদের জীবনের জন্য?
আমার প্রশ্ন তো একটা ওইরকমই যে আমার মেয়ের চয়েস হবে আমার মেয়ের, আমার কিন্তু আমি এই যে এখনো সেই লেখাপড়া করছে আমি তাকে কোনো চয়েস দিচ্ছি না, আমি তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবা, তো সুতরাং আমার এই ক্ষেত্রে কোনো রিজার্ভেশন নাই।
চমৎকার শরীফুল, আপনার কাছে আসতে চাই, আপনার কথা কিছু বলার ছিল আমাদের শ্রোতাদের।
আমার প্রথমত কথা হচ্ছে যে আমাদের স্বামীন আপু একজন প্রিন্সিপালের কথা বললেন, আর্মি প্রিন্সিপাল যিনি, তাকে খুব সাহায্য করেছেন। ঠিক উল্টা অভিজ্ঞতা আমার আছে, আমি একটা আর্মি কলেজে পড়তাম ঢাকার ক্যান্টনমেন্টে, হ্যাঁ, তো আমি লো ভিশন হিসাবে ক্ষীণ দৃষ্টি সম্পন্ন হিসাবে বইকে খুব কাছে নিয়ে পড়তে হতো, তো আমার ওই প্রিন্সিপাল একদিন ক্লাসে যখন রাউন্ড দিচ্ছিলেন তখন আমাকে দাঁড় করালেন এবং ক্লাসে ঘুমানোর অভিযোগে আমাকে 10 মিনিট দাঁড় করিয়ে রাখছেন, এবং মেবি সেই 10 মিনিট আমার জীবনের সবচেয়ে অন্ধকার 10 মিনিট, হয়তো শিক্ষক বুঝতে পারেন নাই, কিন্তু আমি কেন সেটা বুঝতে যাবো যে শিক্ষক কেন বুঝে নাই, কিন্তু আমার আমার সেই 10 মিনিট আসলে খুব কঠিন। আর অ্যাওয়ারনেসের যে কথাটা সাইদুল্লাহ বললেন, আমার পাশের বাসায় একটা মেয়ে, 6 বছরের একটা মেয়ে দৃষ্টি প্রতিবন্ধী, হ্যাঁ, তাদের আর্থিক, তাদের পাঁচতলা বাড়ি, তারা খুব
আর্থিকভাবে মানে সচ্ছল, কিন্তু আমি তাদেরকে বুঝা ওই মেয়েটাকে স্কুলে আনতে পারতেছি না কোনোভাবে না, তারা হাইড করার চেষ্টা করতেছে। হাইড করা আসলে এটা কোনো ব্যাপার না, এই কারণে যে আমি নিজেও ওই হাইডের শিকার। হ্যাঁ, আমি আমার ভীষণ যখন কমে আসছিল তখন আমি দেখছি আমার পরিবার বলছে হ্যাঁ তুমি কারো বাসায় গিয়ে কোনো কিছু পড়ার চেষ্টা করো না, এক জায়গায় বসে থেকো, এরকম এরকম হাইড করা। এটা আসলে সামাজিক যে অবস্থাটা তার বাইরে তো আসলে আমরা যেতে পারবো না। হ্যাঁ, তো আস্তে আস্তে হয়তো অ্যাওয়ারনেস মাধ্যমে যাবে, কিন্তু অ্যাওয়ারনেস বিল্ডিং এর ব্যাপারে আমি আসলে একটু হতাশ, কারণ আমি আমার পাশের বাসের যে মেয়েটা ওটাকেই তো আমি করতে পারতেছি না, মানে মেইন স্ট্রিমিং করতে পারতেছি না। আরেকটা কথা বলবো যে আমরা যারা প্রতিবন্ধিতার শিকার তারা স্পেশালাইজ থেকে বের হয়ে আসার চেষ্টা করতেছি, স্পেশাল স্কুল স্পেশাল কলেজ এখান থেকে বের হয়ে আমরা মেইন স্ট্রিমিং করার চেষ্টা করতেছি এবং সাধারণ স্কুল আমরা পড়বো। ধরেন দশটা সাধারণ ছেলের সাথে যখন একটা অন্ধ ছেলে বা দৃষ্টি প্রতিবন্ধী ছেলে যখন পড়বে তখন ওই দশটা ছেলে কিন্তু তাকে মানে বড় হতে সাহায্য করবে। লাইক ছেলেটার শার্টের বোতাম ঠিকভাবে লাগানো হয়েছে কিনা অথবা জামায় কোনো ময়লা লেগে আছে কিনা, এটা কিন্তু ওই ছেলেগুলো তাকে ধরাই দিবে। দশ দিন ধরাইলে সে একদিন সচেতন হয়ে যাবে নিজ থেকে যে হ্যাঁ ঠিক আছে আমার তো ময়লা লাগা ঠিক হবে না।
হ্যাঁ,
তো এই জায়গাগুলো আসলে টাচ করা উচিত। আরেকটা ব্যাপার বলবো যে লো ভিশন যেটা ব্যাপারটা, যেমন আমাকে দেখলে আপনি হয়তো প্রথমে বলছেন যে বোঝা যায় না, তো এরকম লো ভিশনের সংখ্যা কিন্তু দেশে কম নাই। আমাদের হসপিটাল গুলোতে লো ভিশনদের জন্য বিশেষ পার্ট আছে, তো আমি বলবো যে এই ব্যাপারটা লো ভিশনের ব্যাপারে একটু সচেতনতা বাড়ানো উচিত, কারণ বাবা মারা বিশ্বাস করতে চায় না অনেক সময়, যেটা আমার ক্ষেত্রে অবশ্য হয় নাই, কিন্তু আমি দেখছি যে বাবা হসপিটালে নিয়ে আসছে কিন্তু ছেলে যে দেখতে পায় না সেটা বাবা বিশ্বাস করতেছে না, বলছে ছেলে তো পড়াশোনা করতে চায় না এর জন্য দুষ্টামি করতেছে। এই ব্যাপারটা আসলে মানে মিডিয়ার কাছে আমি মানে করজোরে বলবো যে আপনারা প্লিজ এই মানে লো ভিশনের ব্যাপারটা একটু আনেন, একটু সামনে নিয়ে আসেন, কারণ এটা ছেলেটার মেয়েটার কিন্তু জীবনকে ধ্বংস করে দিতে পারে যদি আপনার সচেতন না হন।
এক্স্যাক্টলি, আমরা এবার প্রত্যেককেই এই প্রশ্নটা করতে চাই, স্পেশালি মিস্টার সাইদুল হক আপনাকে, যে হ্যালোইন 920 তে আপনি কেন আসলেন?
আমি আসলে 8920 তে আসছি আমাদের দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের কথা বলার জন্য। এই দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জন্য যে বার্ডো গড়ে তুলেছে, ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বার্ডো গড়ে তুলেছে দৃষ্টি প্রতিবন্ধী মানুষের উন্নয়নের জন্য, এই উন্নয়নের সঙ্গে আমাদের শ্রোতারা যাতে সম্পৃক্ত হতে পারে, সেটা হতে পারে শ্রোতারা তথ্য দিয়ে হতে পারে, তারা তাদের পরামর্শ দিয়ে হতে পারে, তারা নিজেরা শ্রম দিয়ে হতে পারে, কেউ যদি অর্থ দিয়ে আসতে চায় সে আসতে পারে। আমি বারবারই বলছি যে যার অর্থ আছে তার এগিয়ে আসা উচিত, সমাজটা আমাদের সবার, এই সমাজটা গড়ে তোলার জন্য সবাই যদি আমরা একত্রে কাজ করি তাহলে দৃষ্টি প্রতিবন্ধী কোনো সমস্যা হবে না। যার শিক্ষা নাই দৃষ্টি প্রতিবন্ধী শিশু তাকে আমরা শিক্ষা দিতে পারবো, যার কর্ম নাই তাকে আমরা কর্ম দিতে পারবো, যার গানের কণ্ঠ ভালো আছে তাকে আমরা তার পেশায় জড়িয়ে দিতে পারবো, কিন্তু সেই কাজটা বার্ডো একা পারবে না, সরকার একা পারবে না, যে কাজটা মিডিয়া করছে আজকে মিডিয়ার পাশাপাশি আমাদের শ্রোতারা আমাদের সাথে অংশগ্রহণ করতে পারে বলে আমি বিশ্বাস করি।
চমৎকার, আপনি একদম ডিরেক্টলি বলুন, আমাদের শ্রোতারা যদি চায় আপনার সাথে কাজ করতে তাহলে কোথায় যোগাযোগ করবে, কিভাবে যোগাযোগ করবে?
আমাদের শ্রোতারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চায় তাহলে একটা আমাদের ওয়েবসাইট আছে, সেখান থেকে পড়াশোনা করতে পারে www.bardo-bd.org, এই ওয়েবসাইটটা তারা আমাদের সম্পর্কে জানতে পারে।
ওয়েবসাইটের কথা ভুল হয়েছে, bardo-bd-bd
-bd। আমাদের অফিসের অ্যাড্রেসটা হচ্ছে 3/1 রোড 11 রূপনগর আবাসিক মিরপুর ঢাকা। আমাদের ফোন নাম্বার আছে
যোগাযোগ করলে আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে ওখানেও যদি আপনারা টেক্সট পাঠান তাহলে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিব। ইনফ্যাক্ট আমরা আমাদের ছবির মধ্যে অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে বার্ডোর যে ওয়েবসাইটের কথা উনি বলেছেন, আমি ওয়েবসাইটের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আরেকবার, bardo-bd-bd.org। আমি আবারও বলছি www.bardo-bd-bd.org, বানানটা হচ্ছে bardo-bd-bd.org, ওখানে গেলে আপনারা ডিটেল ইনফরমেশন পেয়ে যাবেন। আর ফোন নাম্বারটি তিনি যেটা বলেছেন, ফোন নাম্বারটি আমি আরেকবার বলতে চাই, 01911323280।
ইমেল অ্যাড্রেসটা
বলে দিচ্ছি, ইমেল অ্যাড্রেসটা হচ্ছে
support@bardo-bd.org আপনারা গিয়ে ওখানে খোঁজ করলে সন্ধান পেয়ে যাবেন। আমরা শারমিন আপনার কাছে দিয়েই আমরা শেষ করতে চাই। আপনি অনেক খুশি হয়েছেন আপনি হ্যালো ইট 920 তে এসেছেন।
জি ভাইয়া, এবং বলে বোঝাতে পারবো না, আমার তো মনে হচ্ছে আমি চিন্তি কাটতেছি বারবার গায়ে, কারণ স্বপ্ন দেখতেছি।
এবং আমরা অনেক বেশি খুশি হয়েছি এই কারণে যে একজন মানুষকে আমরা এতটুকু খুশি করতে পেরেছি। আমরা আসলে ফেসবুকে আমাদের ঝড় ওঠে, আমরা হ্যালো ইট 920 যখন করি, এখনো ঝড় চলছে, রীতিমতো ঝড় বলতে গিয়ে মানুষের পার্টিসিপেশনে ঝড় বোঝাচ্ছি। যারা এখানে আছেন তারা দেখলে বুঝতে পারবেন যে একজন মানুষ কমেন্টস করলে কিভাবে হুমড়ি খেয়ে পড়ছে সেখানে, এবং এই ঝড়টা আমরা ফিল করি, এটা আমাদের অনেক বড় একটা পাওয়া। কিন্তু যখন এরকম একজন অতিথি এসে বলেন যে আমার হ্যালো ইট 920 তে আসা জীবনের অন্যতম একটা স্বপ্ন ছিল, সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। ষাটতম পর্ব প্রচার করার পর আমরা অনেক
খুশি, কোনোদিন আসতে পারবো। আমি যখন আপনার কথা শুনতাম আমার মনে হতো যে আমার কোনো কিছুর দরকার নেই, আমি একটু কি ভাইয়া ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। যে ভাইয়া, আমি শাকিল ভাইয়ের কনফিউশনে আমি বুঝতে পারছি এটা শাকিল ভাইয়া।
জি, চমৎকার, আপনারা আমাদেরকে রেডি করে দিলেন। আমরা একটা গান দিয়ে শেষ করতে চাই, এবং কোন গানটা আপনি আমাদেরকে শোনাবেন? তবে তার আগে আমি গান দিয়ে শেষ করবার আগে প্রিয় শ্রোতা আপনাদেরকে বলতে চাই, হ্যালো ইট 920 কিন্তু শেষ হচ্ছে না। হ্যালো ইট 920 গত সপ্তাহে যিনি অতিথি হয়ে এসেছিলেন আমাদের এখানে, রাইক, রাইককে নিয়ে বিভিন্ন রকমের, হ্যাঁ, তাকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা আমরা পেয়েছি, কমেন্টস পেয়েছি, সেগুলো আমরা নিয়ে একটু পরেই ফিরতে চাই। তবে আপনাকে আসতে হবে আমাদের ফেসবুকে, ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো ইট 920 মেম্বার হয়ে যাবেন। আমরা গানে যেতে চাই।
হ্যাঁ, আমি
এবং এই তার আগে শ্রোতাদেরকে যদি আপনার কিছু বলার থাকে।
হ্যাঁ, আমি গান অবশ্যই গাইবো, তার আগে শ্রোতাদের তো বলবোই, এক ফার্স্ট আগে বলবো আমি সাইদুল ভাইয়াকে, বারডোর যে প্রতিষ্ঠাতা, উনি আজকে আমাকে এখানে নিয়ে আসছে সম্পূর্ণ মানে কিছু না বলে, তার কাছে আমি প্রথম কৃতজ্ঞ থাকবো যে সে আমাকে এইখানে এনে কিবিয়া ভাইয়ের সামনে দাঁড় করাইছে। আর আমি এবিসি কে অনেক ধন্যবাদ দেবো যে তারা আমাকে বলার জন্য, গান করার জন্য সুযোগ দিছে। আমার অনেক ইচ্ছা ছিল যে আমি একটা এফএম এ গান করব, একটা এফএম আমাকে মানে মানে ই করছে কিন্তু রিফিউজ করছে, কিন্তু আরেকটা এফএম আমাকে যেভাবে যতটুকু হোক সুযোগ করে দিছে, তার জন্য আমি এবিসির কাছে অনেক কৃতজ্ঞ। আর শ্রোতাবৃন্দ, আমি অনেক আশা নিয়ে গান শিখেছিলাম, আসলে আমার সেই আশা পূরণ হয় নাই। এখন যদি আমরা মানে আমি যদি আপনাদের মাধ্যমে, এবিসির মাধ্যমে, কিবিয়া ভাইয়ের মাধ্যমে যদি আবার একটু উৎসাহ পাই, তাহলে হয়তো আবার আমি ঘুরে দাঁড়াতে পারবো। আমি খুব অসহায়, দুটো চোখ নেই, সবসময় ঘরের মধ্যে থাকি, বোন খুব কষ্ট নিয়ে থাকি, ছেলেটাকে অনেক কষ্ট করে মানুষ করতেছি, খেয়ে না খেয়ে অনেক তো প্রতিকূল অবস্থার মধ্যে আমি আছি। তারপরে আমি গানটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি, কিন্তু যখন দেখতেছি যে আমার পাশে কেউ নেই, তখন আমি আসলে খুব মানে হতাশ হয়ে গেছি। আমি আসলে অনেক কষ্ট করে ছেলেটাকে মানুষ করতেছি, অনেক খেয়ে না খেয়ে, এটা তো বলতেছি যে আমার আসলে কষ্টের শেষ নাই। তারপরেও আমি আসলে চাই গানটাকে দিয়ে আমি আমার ছেলেটাকে মনের মতো করে মানুষ করব, আমার হাজবেন্ডের পাশে এসে দাঁড়াবো, গান গিয়ে সংসারটাকে একটু উন্নত করব, বা আমার ছেলেটাকে একটু ভালো জামা কাপড় কিনে দেবো, বা নিজে একটু ভালো কিছু করব। এই আর অনেক আশা, আমি আমার শ্রমের মাধ্যমে আমি পারিশ্রমিক চাই, কিন্তু আমি আসলে কোনো সাহায্য সহযোগিতা চাই না। তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ, যদি আমার গান আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার জন্য যদি আপনারা একটু সাপোর্ট দেন, একটু উৎসাহ দেন, তাতে আমার অনেক, আমার আর কিছু চাই না। আর এবিসি রেডিও থেকে বলবো, তারা যেন এরকম আমাদের মতো অসহায় ব্যক্তিদের নিয়ে এসে তাদের তারা যেন দাঁড় করিয়ে দেয়, এবং আমি জানি যে তারা তা করবে, এবং কিবিয়া ভাইয়ের মাধ্যমে অনেকেই উপকৃত হয়েছে। আমি অনেকের নাম বলবো, আরিফ রাজের কথা বলবো, লিমনের কথা বলবো, আমি প্রতিটা প্রোগ্রাম কিবিয়া ভাইয়ের শুনি। আসলে কিবিয়া ভাইয়ের নাম শুনেছি, কিন্তু আজকে কিবিয়া ভাইয়াকে আমি মনের চোখ দিয়ে মানে মনের মতো করে অনুভব করে গেলাম।
অনেক অনেক ধন্যবাদ, চলুন আমরা গানে চলে যাই। অনেক বড় পাওয়া আমাদের জন্য, আমাদের পুরো টিমের জন্য অনেক ধন্যবাদ।
আমি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করেছিলাম, ওটা দিয়ে শেষ করতে চাই।
জি,
আমার সকল দুঃখের প্রদীপ জ্বেলে দিব, গেলে করব নিবেদন, আমার পূজা হবে নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ যখন বেলা শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায় বাসে, সন্ধ্যা পূজার ঘর
পূজা হবে সমাপন আমার সকল দুঃখের প্রতি অনেক দিনের অনেক কথা ব্যাকুলতা বাধা বেদন জোরে মনের মাঝে উঠেছে আজ ভোরে যখন পূজার প্রমাণ হলে উঠবে জ্বলে একে একে তারা আকাশ পারে ছুটবে বাঁধন হারা তখন আপন শেষ শিখাটি জ্বালবে জীবন আমার ব্যথার পূজা হবে সমাপন আমার সকল দুঃখের প্রদীপ গেলে দিবস গেলে করব নিবেদন আমার ব্যথার পূজা হয়নি সমাপন আমার সকল দুঃখের প্রদীপ
অসাধারণ একটি গান দিয়ে আমরা শারমিনের এবং শারমিনের সাথে আরো তিনজন যারা ছিলেন সেই সব প্রকৃতির আলোকে ছুতে না পারা মানুষের জীবনের গল্প আমরা শুনেছি। আমরা তাদেরকে অনেক উপহাস করে তথাকথিত লোকজ ভাষায় আমরা বলে থাকি কানা। কানা কি আসলে তারা যারা আমাদের এত সুন্দর দুটো চোখ থাকার পরেও তাদের সাথে জেনে শুনে এমন ব্যবহারটা করি, তারা কি আসলে কানা? না, কানাটা আসলে কারা? চলুন গানটা একটু মনোযোগ দিয়ে শুনি।
এসব দেখি কানার হাতে পথে ডাকে বাজবাজ এসব দেখি কানার হাত বাজা এসব দেখি কানার হাত বাজা
অসংখ্য অসংখ্য কমেন্টস আমরা পেয়েছি ফেসবুক থেকে। আমরা কিছু কমেন্টস পড়তে চাই এবং শ্রদ্ধা জানাতে চাই তাদেরকেও যারা আজকে হ্যালো 8920 তে শারমিনের গান শুনে
ভূয়সী প্রশংসা করেছেন এবং কিছু কমেন্টস পেয়েছি আমি এরকম, যেগুলো পড়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছে। মোহাম্মদ শিফাত মাহমুদ লিখেছে, গানটা অসম লাগলো, আপা আপনাকে স্যালুট জানাই একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়েও এরকম সুন্দর গান গাওয়ার জন্য। মাহফুজ মিলন লিখেছে, দৃষ্টি প্রতিবন্ধী মানুষগুলো আমাদের প্রেরণার উৎস হতে পারে। তামান্না হুসেন লিখেছে, শারমিন আপু তুমি অনেক সুন্দর গান করো, অনেক সুন্দর। কামাল উদ্দিন লিখেছে, কিবিয়া ভাই শারমিন আপুর গানটা শুনে মনটা ভরে গেল আর চোখের পানি ধরে চোখের পানি এসে গেল, থ্যাংকস শারমিন আপু। মোহাম্মদ শফিকুল ইসলাম শুভ লিখেছে, তাদের জন্য আমার খুব কষ্ট লাগছে, তারা যেন সামনে এগিয়ে যেতে পারে। আমরা কমেন্টস পেয়েছি মিতা সুলতানের কাছ থেকে, লিখেছে, শারমিন আপু তোমার কথা শুনে অবাক হলাম, তুমি এত তাড়াতাড়ি কিভাবে গান শিখেছো, তোমার মনের জোর অনেক বেশি, তোমার গান অনেক ভালো লেগেছে, তোমার জন্য অনেক 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 বেশি দোয়া রইল। মিতা মোহাম্মদপুর থেকে। আব্দুল্লাহ সাকিব লিখেছে, এদের কথা শুনে গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে, আসলে তাদেরকে মন থেকে স্যালুট জানাতে ইচ্ছে করছে, অসম অসম, জীবন বড়ই নির্মম। দেবব্রত শেখর লিখেছে, ধন্যবাদ এবিসি রেডিওকে এই মানুষগুলোর সাথে আমাদের পরিচয় করিয়ে দেবার জন্য। স্তব্ধ নিঃশ্বাস আমাদেরকে লিখেছে, অনেক ইন্সপিরেশন পেলাম তোমাদের কাছ থেকে, দেখো তোমাদের চেয়ে ভালো কিছু করতে পারিনি, অনেক ভালো থেকো তোমরা। আফিফ আক্তার লিখেছে, আল্লাহ সবাইকে এরকম ভয়েস দেয় না, বাট এটা এটা আপিকে দিয়েছে, মানে শর্মিনের কথা লিখেছে। সুমন জায়েদ লিখেছে, খালি গলায় এত সুন্দর গান আমি আর কোনোদিনও শুনিনি, স্যালুট আপু তোমাকে। জুয়েল আহমেদ লিখেছে, অনেক অনেক নাইস শর্মিন আপুর গলার স্বর, আপু তুমি এগিয়ে যাও, আমরা সবাই তোমার সাথে আছি। সীমান্তের সাতকাহন সে আমাদেরকে লিখেছে, আশা হারাবেন না আপু, আপনি গান চালিয়ে যান, আপনার ভাই এবং বোনেরা আপনার সাথে আছে, কিপ ইট আপ। অনেক বিশ্বাস লিখেছে, শারমিন আপু প্লিজ গান গান করা ছাড়বেন না, তাহলে দেশ একজন ওয়ান অফ দ্য বেস্ট শিল্পী হারাবে। আর মিতেন নাজিম লিখেছে, আই ওয়ান স্পিক লাউডলি দ্যাট আই এম প্রাউড অফ এ বাংলাদেশি কজ অফ সাইদুল স্যার, আই স্যালুট অল অফ দেম। গধুলি বিকেল লিখেছে, কখন যে দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো বুঝতেই পারিনি আজকের হ্যালোইন 920 শুনে। সিফাত ইসলাম লিখেছে, যে সৃষ্টিকর্তা সবাইকে কেন সবকিছু দেয় না। এরকম হাজার হাজার কমেন্টস আমরা পেয়েছি ছবিগুলোতে, ফেসবুকগুলোতে। একটা উৎসাহের কথা, একটা উৎসাহের আবেদন আপনাদের কাছ থেকে করেছিলেন আমাদের হ্যালোইন 920 অতিথি শারমিন। আজকে আমার মনে হয় একটা না, এখানে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ তাকে যেভাবে উৎসাহ দিয়েছে, শারমিন যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন আপনার গান নিয়ে থাকা উচিত। আমরা হ্যালোইন 920 থেকে ভবিষ্যতে আমরা চেষ্টা করব, আমাদের আন্তরিক প্রচেষ্টা আছে আপনাকে নিয়ে কিছু করবার জন্য, এবং আমরা যদি সেই সময় এবং আমাদের যদি সেই শক্তি নিয়ে আমরা এগিয়ে যেতে পারি, নিঃসন্দেহে আমরা চেষ্টা করে দেখব, এবং সেক্ষেত্রে আমরাই বরং অনেক অনেক বেশি খুশি হব, আর আমাদের শ্রোতারা যদি আমাদেরকে সাপোর্টটা দেন। প্রিয় শ্রোতা, আপনাদেরকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাতে চাই আমাদের হ্যালোইন 920 কে এভাবে সাপোর্ট করবার জন্য। যারা দেশের বাইরে থেকে এই মুহূর্তে শুনছেন, বিশেষ করে দুবাই থেকে অনেক বন্ধুরা আমাদেরকে শোনেন এবং সাউথ ইস্ট কান্ট্রিগুলো থেকে অনেক বন্ধুরা আমাদেরকে শোনেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আগামীকাল সকালবেলা যারা এই অনুষ্ঠানটি ডাউনলোড করে শুনবেন আমাদের ওয়েবসাইট থেকে www.abcradiobd.fm, এই ঠিকানা থেকে তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। একই সাথে আমরা ধন্যবাদ জানাতে চাই এই মুহূর্তে যারা আমাদেরকে শুনছেন ঢাকা, চিটাগং এবং কক্সবাজারে একযোগে, এবং একই সাথে আশেপাশের জায়গাগুলোতে। আরো বেশি করে ধন্যবাদ জানাতে চাই যারা এই অনুষ্ঠানটি নিজে স্বেচ্ছায় রেকর্ড করে নিজের ফোনে রেখে বিভিন্ন লোকজনকে দিয়ে বেড়ান এবং অনুষ্ঠান শোনার জন্য অনেক বেশি উৎসাহ দেন, সেই সব বন্ধুদেরকে সবাইকে আমরা আমাদের টিম মেম্বার মনে করি এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। গত সপ্তাহে আমাদের এখানে এসেছিলেন একজন সমুদ্রে ভেসে বেড়ানো একজন মানুষ, আমাদের রাইক তার জীবনের গল্প এখানে বলে যাওয়ার পর আমরা যেসব প্রতিক্রিয়া পেয়েছি সেসব প্রতিক্রিয়ার কিছু অংশ আপনাদেরকে এখন আমরা শোনাবো, চলুন আমরা একটু শুনে আসি।
আমি মোহাম্মদ আলী বলছি, রাইকের জীবন কাহিনী শুনে আমি মর্মাহত। দীর্ঘ সময় ধরে সে যে জীবন যুদ্ধে জয়ী হয়েছে, তার মেধা বুদ্ধিমত্তা ও সাহসিকতার জন্য তাকে অশেষ ধন্যবাদ। এই জন্য তার উচিত সর্বদা আল্লাহকে স্মরণ করা।
আমার নাম ফাহিম, আমি মিরপুর থেকে বলছি। রাইক ভাইয়ার কাহিনীটা শুনলাম এবং অত্যন্ত হৃদয় বিদারক সেই ঘটনাটি। আমি টাইটানিক মুভিটা দেখেছি কিন্তু বাস্তবে উপলব্ধি করতে পারিনি, কিন্তু যখন ওনার এই কাহিনীটা শুনলাম, ঘটনাটা বাস্তবে উপলব্ধি করতে পারলাম। সেই মানুষগুলি একটি ভয়াবহ দুর্ঘটনার কারণে আমাদের ছেড়ে চলে যাচ্ছে, এই জিনিসটা আসলেই স্বাভাবিক ভাষায় বলার মতো না। এর অনুভূতি খালি যার চলে গেছে সেই বুঝতে পারে।
আমি রফিক বলছিলাম উত্তর থেকে। এমবি হোপ যে দুর্ঘটনা হয়েছিল সেটার ইয়াতে নতুন একটা লাইফ সৃষ্টিকর্তার কাছে তার অশেষ শুকরিয়া, এবং আমরা দোয়া করি তার বর্তমান লাইফে এসে যেন এমন কোনো দুর্ঘটনা না পড়ে, এবং ভবিষ্যতে আরো অন্য অন্য যারা আছে তারাও যেন খুব সাবধানতা এবং সতর্কতার মাধ্যমে সেভাবেই বোটে থাকে।
আমি শরীফ বলছি গাজীপুর থেকে। গতকাল রাইকের মতো একজন নির্ভীক সাহসী নাবিকের গল্প শুনলাম। বাংলাদেশ যাদের নিয়ে গর্ব করে তাদের একজন হলো রাইক। এত ভয়ানক একটা দুর্ঘটনার পরও তিনি সাগরের বুকে পাড়ি জমাতে চান, চান দেশের কল্যাণে কিছু করতে। তার সাহসের প্রশংসা করতেই হয়। সমস্ত লিসেনারদের পক্ষ থেকে স্যালুট জানাই। তার গল্প থেকে এটাই শিক্ষা হওয়া উচিত যে জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিকে সাহসের সাথে এগিয়ে যাওয়া। সবশেষে আল্লাহর কাছে প্রার্থনা জানাই আর কোন নাবিক যেন এমন দুর্ঘটনায় প্রাণ না হারায়।
আমি সুজন ভুঁইয়া বলছি। রাইক ভাইয়াকে আমি শ্রদ্ধা জানাই। প্রথমে শ্রদ্ধা জানাই স্রষ্টাকে যে রাইক ভাইয়াকে এবং আরো 9 জন নাবিককে ফিরিয়ে দিয়েছে। আর 2 জন নাবিককে আমরা ফিরে পেয়েছি মৃত অবস্থায়। তাদের ফ্যামিলিকে আমরা শ্রদ্ধা জানাই। যারা এখনো ফিরে আসেনি তাদের আমরা আশা থাকবো। আমরা স্রষ্টার কাছে দোয়া করি যে তাদের ফ্যামিলির কাছে তাদেরকে ফিরিয়ে দেয়। নাবিক হতে চান যারা, এই রাইক ভাইয়ার গল্প শুনে আপনারা কেউ পিছিয়ে যাবেন না, তাহলে আমাদের বাংলাদেশ এগোবে না।
তন্ময় বলছি কুমিল্লা মুরাদনগর থেকে। রাইক ভাইয়া আসছে, তাকে আসার প্রথমে আমি ধন্যবাদ দেব, কারণ যে তিনি এত বিপদের সম্মুখীন হওয়ার পরও তিনি আবার শিল্পে যাবে। কারণ আম্মুকেও ধন্যবাদ দিতে হয়, কারণ তার আম্মু যদি সম্মতি না দিত তাহলে তিনি মনে হয় শিল্পে যেতে পারতো না। আমার এক কাজিন রাইক ভাইয়ের মতোই শিল্পে থাকে, তো কাজিনের আম্মু তাকে যেতে দেয় নাই, তো তিনি আর মন শিল্পে যেতে পারে নাই।
আমি মাওলানা মোহাম্মদ মতিউর রহমান, রাইক ভাইয়ের কথাটা শুনলাম যে ওই আন্দালিবিন সাগরে যে জাহাজ ডুবেছিল সেই জাহাজের নাবিক, ওনার জীবনে শুনে একদিকে আনন্দ আরেকদিকে দুঃখিত হলাম। ওনাকে আমি ধন্যবাদ জানাই, উনি যে আবার নিয়ত করেছেন সেই জাহাজে আবার ফিরে যাবেন। মনকে দুর্বল করা দাও তাহলে আমাদের বাংলাদেশ অগ্রগামী হবে না। এরকম ভাবে অনেক ঘটনা ঘটছে, এটি অ্যাক্সিডেন্ট হবেই, মানুষের যার যেখানে করেছে সেখানে তার মৃত্যু হবে।
আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মরত। এই কুরা যখন জাহাজে কাত হয়ে যাওয়ার পরোরা যে সাহসিকতার পরিচয় দিয়েছে, এটা আসলে মানুষকে শেখার জন্য একটা উপমা স্বরূপ বলা যায়। আমরা চাই সাহসিকতা পরিচয় যেন সবাই দেখাতে পারে। ওরা হয়তো পানে বেঁচে স্যার যারা মৃত্যু বরণ করেছে বা আসেনি এখনো বা আসবে এমন আশা করে আছে, এটা আমরা কামনা করি। আল্লাহ যেন তাদেরকে ফিরিয়ে আনেন।
আমি সুজন বলছি ঢাকা থেকে। রাইক ভাইয়ার যে গল্পটা শুনলাম তাতে যারা নাবিক হতে চান তাদের জন্য রিকোয়েস্ট করব যে আমরা যখন বাই রোডে গাড়ি চালাই তখন অনেক অ্যাক্সিডেন্ট হয়, এই জন্য বাংলাদেশের ড্রাইভাররা কি গাড়ি চালানো ছেড়ে দিয়েছে? প্লিজ যারা নাবিক হতে চান, বাংলাদেশের উন্নয়ন করতে চান, তাদের জন্য বলছি যে আপনারা কেউ হতাশ হবেন না, তাহলে আমাদের দেশ পিছনে চলে যাবে। যারা এখন নতুন নাবিক হতে চান, জীবন মানেই তো যুদ্ধ, একটা অ্যাক্সিডেন্ট আপনারও তো হতে পারে।
আমি সুরভি উত্তরা থেকে বলছি। যে রাইক ভাইয়ের দেশে ছিল সে আমার ক্লাসমেট, আমি ওর সাথে বিএফ শাহিনে পড়তাম, এবং যখনই ওর কাহিনী শুনছিলাম তখন বারবার মনে হচ্ছিল যে কিভাবে ওর সাথে একটু কথা বলতে পারি। অনেকদিন যাবত ওর সাথে কোনো কথা হয় না বা কোনো যোগাযোগও নেই। ওর সাথে বেশি একটা যোগাযোগ ছিল না স্কুলে থাকতেও, তো যখন ওর কথা শুনছিলাম বারবার মনে হচ্ছিল যে ওর সাথে যদি একটু কথা বলতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো।
সুরভি অনেক অনেক ধন্যবাদ আপনার ফোনটা পাওয়ার পরে। আমাদেরও খুব ভালো লেগেছে এবং আমার বিশ্বাস যে রাইক আজকে নিশ্চয়ই হ্যালো 920 শুনছে, কারণ এখন পর্যন্ত সে সমুদ্রে বাড়ি জমায়নি। শোনার পরে যদি সে আপনার সঙ্গে যোগাযোগ করে তাহলে নিঃসন্দেহে সেটা আপনার জন্য অনেক বড় একটা পাওয়া হবে। এবং একই সাথে আমরা বলতে চাই যে আমাদের যে ফেসবুকটি রয়েছে আমরা এটা বলি যে হ্যালো 920 কমিউনিটি, এবং হ্যালো 920 কমিউনিটিতে এখন প্রায় 2,40,667 আমার দেখা মতে 2,40,667 মেম্বার রয়েছে, এবং আমরা প্রত্যাশা করি এটা একসময় বাংলাদেশের অনেক 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 বড় একটা কমিউনিটি হবে। আপনি চাইলে এখানে আমরা যেটা করি যে পরস্পরের সাথে যোগাযোগ করা থেকে শুরু করে এখানে অতিথিদের সাথে সরাসরি কথা বলা থেকে শুরু করে বিভিন্ন রকমের কমিউনিকেশন এবং হ্যালো 920 সম্পর্কে জানা থেকে শুরু করে পুরনো অনুষ্ঠান ডাউনলোড করা থেকে শুরু করে অতিথিদের ছবি দেখা শুরু করে যাবতীয় তথ্যাবলী আমরা এখান থেকে পেয়ে থাকি। সুতরাং আপনাকে বলবো যে আপনি আপনার ফ্রেন্ডের সাথে কথা বলতে চাইলে বা যারা আমাদের এইসব জীবনের গল্প বলতে চান, মানে যাবতীয় তথ্যাবলী আপনারা যদি চান তাহলে আমাদের এই ফেসবুক পেজটাতে আসতে পারেন। আমাদের পেজের ঠিকানাটা হচ্ছে, দুটো ভাবে আপনি খোঁজ করতে পারেন। একটা হচ্ছে যদি আপনি আরজে কিবরিয়া নামে খোঁজ করেন তাহলে যেভাবে করবেন আরজে স্পেস KEBRIA, আমি আরেকবার বলছি আরজে স্পেস KEBRIA, এটা দিয়ে সার্চ দিলে মোটামুটি 200 পেজ আপনি ফেসবুকে পেয়ে যাবেন। তবে যে পেজটি হচ্ছে আমাদের আসল পেজ সেটি হচ্ছে 2,40,000 উপরে এই মুহূর্তে আমাদের মেম্বার রয়েছে, ওই পেজটি হচ্ছে হ্যালো 920 পেজ। আরেকভাবে আপনি খোঁজ করতে পারেন সেটা হচ্ছে
আপনি যেখানে আমাদের ওয়েব অ্যাড্রেস লিখেন সেখানে লিখবেন www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আমাদের এখানে আসার জন্য দুটো পদ্ধতি, একটা তো ফেসবুক বলেই দিলাম, আরেকটা হচ্ছে ফোন নাম্বার। হ্যালো 8920 এর জন্য একেবারে ডেডিকেটেড, একেবারে নির্দিষ্ট করা একটা ফোন নাম্বার রয়েছে। সেই ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। এখানে ফোন করতে হবে, ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বার, যে নাম্বারে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব, সেই নাম্বারটি ধীরে ধীরে স্পষ্ট করে বলবেন। এরকম অনেক বন্ধু আছে যাদের জীবনের গল্প অনেক অনেক বেশি অসাধারণ, কিন্তু তাদের ফোন নাম্বারটি স্পষ্ট করে না বলার কারণে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারি না। সুতরাং ফোন নাম্বারটি ধীরে ধীরে স্পষ্ট করে বলে আপনার জীবনের গল্পের সারাংশ বা সারমর্ম যেটাই বলি না কেন সংক্ষিপ্ত করে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। এবং হ্যালো 8920 একমাত্র টিম মেম্বার আমরা বলতে পারি শাকিল, কেবলমাত্র শাকিলই আপনার সঙ্গে যোগাযোগ করবে। ওকে, আর তারপরে হয়তো বা কোনো একদিন হ্যালো 8920 হট সিট বলি বা কুল সিট বলি বা সাধারণ একটা চেয়ার বলি বা আমাদের প্রিয় আসন বলি, যেটাই বলি না কেন, আপনি সেখানে বসে আপনার জীবনের গল্প লাখো মানুষকে শোনাতে পারবেন। প্রিয় শ্রোতা, এই ফোন কলগুলো প্রতি সপ্তাহে হাজার হাজার ফোন কল হয়, তার মধ্য থেকে খুব সৌভাগ্যবান একজন হয়তোবা আমাদের এই সিটটাতে বসতে পারেন। আর বাকি যারা বসতে পারেন না তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আপনারা আশা ছেড়ে দেবেন না, এটা আপনাদের প্রিয় অনুষ্ঠান এবং কোনো না কোনো দিন আপনি নিশ্চয়ই হ্যালো 8920 এই আসনে বসবেন। চলুন কে কি বলে আমরা একটু শুনে আসি।
আমি মোহাম্মদ আকবর আলী, 2003 চাঁদপুর MB নাসরিন লঞ্চ দুর্ঘটনায় আমার ফ্যামিলির 6 লোক মারা গেছে। আমি তাদের ব্যাপারে কিছু বলতে চাচ্ছি আপনাদের অনুষ্ঠানে। আমি ওইখানে যাইয়া অনেক খোঁজাখুঁজি করছি, আমি তাদেরকে পাই নাই। আমি এই ব্যাপারে আপনাদের অনুষ্ঠানে কিছু বলতে চাচ্ছি।
আমি ছোটই 6 আগে আমার এক ছেলের সাথে সম্পর্ক ছিল, তার সাথে বিয়ে হয়, এরপরে আমরা দুজন হোটেলে থাকি। এখন সে আমার সাথে সত্যি মুহূর্ত প্রতারণা করছে, এসব এটা নিয়ে বসে বাড়াবাড়ি করলে ইন্টারনেটে ছেড়ে তোলে, সে আমাকে এখন অধিকার দিতে যাচ্ছে না। আর কোনো মেয়ে যেন প্রতারণার শিকার না হয় সে কথাতেই আমি রেডিওর কাছে জানাতে চাই।
আমার নাম আবুল কালাম, আমি যশোর খাজুরা থেকে বলছি। আমার জীবনের অনেকগুলো ঘটনা আছে, সেগুলো আমি ABC রেডিওর মাধ্যমে বলতে চাই। যেমন আমি আজ 20 ধরে নেশাগ্রস্ত, আমার দ্বারায় অনেক মানুষ প্রতারিত হয়েছে। বিভিন্ন কায়দায় প্রতারণা করে মানুষের কাছ থেকে বহুত অর্থ আমি নিয়েছি, বহুত মানুষের সাথে চিড়ারি করেছি। আমার সাথে যারা আজ 20 ধরে নেশা করতো তারা কেউ বেঁচে নেই। তাই আমি ABC রেডিওর মাধ্যমে আমার অনেক কথা বলার আছে, সেগুলো আমি বলবো।
হ্যালো, আমি আমার নাম আমি ওখানে যাইতে যাচ্ছিলাম। প্লিজ ভাইয়া একবার ফোন করে দেন না, আমার একটু আগে একবার কথা বলে যাই, যাতে ওইখানে রেকর্ড হয়ে থাক আর জানুক সবাই। এতটা লাঞ্ছনা নিয়ে জীবনযাপন করতেছি, এতটা ঘৃণা জীবনযাপন করতেছি, তা ভাষা গুলো প্রকাশ করতে পারবো না ভাইয়া। আমি পৃথিবীতে দৃষ্টিহীন হয়ে আসছি, এটাই আমার অপরাধ।
আমার নাম রিনা, আমি গাজীপুর থেকে বলছি। আজ থেকে 5 ধরে আমি আর আমার মা অনেক সমস্যার সম্মুখীন হয়ে আছি, আমরা অনেক ঝামেলার মধ্যে আছি, অনেক বিপদ হচ্ছে। আমার ভাই আমাদের কাছ থেকে জমি নেওয়ার পর আমাদের সাথে এরকম বিহেভ করছে, বাড়ি থেকে বের করে আমাকে বাড়িতে যেতেই দেয় না। আমি বাড়ি থেকে অনেক গালাগালি করে বাড়ি ভাবি, দুজনে সবাই মিলে আমাকে মারে, মারার চেষ্টা করে, এমনকি মাকে মারতেও যায়, একটা অসুবিধ দেয়।
আমার নাম মোহাম্মদ ডাকির হোসেন। গিয়ে ভাই আমার মা কানতে কানতে একটা তো কন্ধ হয়ে গেছে ভাই, আর একটা তো দেখে না, ও কিছু দেখছে। তাই আমার মায়ের জন্য আমি আমার একটা কিডনি বিক্রি করে দিলাম, আমার মায়ের চিকিৎসা করাতে চাই। মায়ের প্রতি কোনো দয়া লাগে ভাই, তাহলে আমার এই রিকোয়েস্ট রাখবেন।
আমি মনি, আমি ঢাকা মিরপুর 1 থাকি। আমার বাবা আমার মাকে রেখে একজনকে বিয়ে করে এবং সে আমার মাকে বাড়ি থেকে বের করে দেয়। আমরা এখন খুব কষ্টে আছি, আমার বাবা আমাদের কোনো খোঁজ খবর নেয় না। আমাকে আমার বাবার দ্বিতীয় বিবাহিত মহিলা আমাকে তার পাশে মেয়ে হিসাবে রাখে। কিছুদিন পর আমাকে বাড়ির সব কাজ করায়। মানুষ কেন এমন হয়?
আমার নাম রাশি, আমি রামপুরা থেকে বলতেছি। আমার জীবনে অনেক কথা আছে, অনেক কষ্টের, অনেক আমার হিস্ট্রি রয়েছে। সময় আমি বহু আগে একবার পাচারকারীদের হাতে করছিলাম, সেখান থেকে অনেক কষ্ট করে নিজের ছুটে নিয়ে আসছি। এবং আরো জীবনে অনেক নানান দুর্ঘটনা আছে, সেগুলো মিলাই বলতে চাই, যা কখনো কারোর সাথে শেয়ার করতে পারি নাই, তো সেরকম কোনো মানুষও পাই নাই যে বলবো মন খুলে। আপনাদের প্রোগ্রামের মাধ্যমে যেহেতু বলা যায়, মন খুলে কিছু কথা বলা যায়, সেজন্য যেতে চাই আর।
আমার নাম তানিয়া, আমি ক্লাস সিক্স থাকতে আমার একটা ছেলের সাথে সম্পর্ক হয়, ওর সাথে অনেকদিন যাবৎ সম্পর্ক থাকার পর ও খুব আমাকে মায়ের দূর করতো। তারপর একদিন আমি একটা মানে সেফটি নার করবে ক্লাস করে আমাকে বাসা থেকে তুলে নিয়ে যায়, তুলে নিয়ে আমাকে অনেকদিন ওর কাছে রাখার পর আমাকে বিয়ে করতে চায় না। তারপর আমি ওকে অনেক জোর করে বিয়ে করি, বিয়ে করার পর আমাকে খুব মায়ের দরকার, তারপর আমি আমার মায়ের বাড়িতে চলে আসি।
আমার জীবনের কাহিনীটা হচ্ছে এরকম, ছোটবেলা থেকে আমার বাবাকে পাই নি, আমার বাবা আমাদের সাথে ছিল না। আমার মা আমাকে গার্মেন্টসে চাকরি করে পড়াশোনা করায়, আমি এখন কমার্স করতেছি। এভাবেই যাচ্ছে আমার জীবন, শুধু আমার বাবার কারণে, আমার বাবা নাই এই কারণে। শুধু সেই প্রবলেম গুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই।
আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে আমাদেরকে এতটা আপন ভাববার জন্য। আমরা কিছুই করতে পারি না আপনাদের জীবনের বিভিন্ন সমস্যা বলেন, সাফল্য গাথা বলেন, ভালোবাসা বলেন, বা জীবনের যে রংটাকেই আপনারা হ্যালো 8920 ক্যানভাসে ধরেন না কেন, হ্যালো 8920 শুধুমাত্র সেটা ধরতেই পারে। এটা দ্বারা আসলে আপনাদের যারা এখানে বলে যান তাদের জীবনের খুব বেশি পরিবর্তন না হলেও যারা শুনছে তারা অনেক বেশি উপকৃত হন। সুতরাং কিছুই করতে পারি না শুধুমাত্র কৃতজ্ঞতা জানানো ছাড়া। নিশ্চয়ই যারা ফোন করেছেন তাদের কোন একটি বিষয়ে অবশ্যই হ্যালো 8920 টিম এবং হ্যালো 8920 লাখো মেম্বার যারা রয়েছেন তারা কান পেতে শুনবে তাদের জীবনের কথা। এই আশাবাদ ব্যক্ত করে রমজানের ইরাদে আজকে শেষ করছি, আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সবসময় বলি আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিওর সাথেই থাকবেন। আর জি কিবরিয়া, আমার ডান পাশে বসে আছে শাকিল সহ হ্যালো 8920 সব টিম মেম্বারের পক্ষ থেকে শুভরাত্রি।
ঘরে তোমায় হারালাম, মাথায় আকাশ ভেঙে পড়লো বাবা, কতদিন কতদিন তোমায়, কেউ বলে না তোমার মতো কোথায় কোথাও রে বুকে আর।
This track was downloaded from FusionBD.com.